Eid Rewind. The Boy of Joy has returned. ঈদের তৃতীয় দিন মৃতের দিঘি ভাই সুকান্ত মাইতি।
কিছুক্ষণের মধ্যেই ঈদগা মাঠের কাছে পৌঁছাই। হাঁটতে হাঁটতে হঠাৎ খেয়াল হল মেশিনের কোনো শব্দ নেই, সব চুপচাপ। আমার বুকের ভেতর কেমন একটা চাপা ভয় ঢুকতে থাকে। দ্রুত পা বাড়ালাম, মাঠ বেরোতে যাব। ঠিক তখনই চারপাশের ঝোপঝাড়ে নড়ে উঠল একসাথে। আমি চমকে উঠে থেমে যাই, আর ঠিক তখনই অন্ধকার থেকে বেরিয়ে এলো উফ কি বিভৎস ভয়ঙ্কর একটা মুখ। মুহূর্তের আকস্মিকতায় আমি থমকে গিয়েছিলাম। ধীরে ধীরে সে অবয়ব আমার দিকে এগিয়ে আসতে থাকে। চারপাশে নেকড়ের ডাক, আমি নড়তে পারছি না, পা যেন মাটিতে গেঁথে গেছে, গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। হঠাৎ দেখলাম এক বৃদ্ধ, সাদা পোশাক, লম্বা চুল, দাড়ি, হাতে তসবি, আমার দিকে তাকিয়ে খুব ভারী গলায় সে বলল, রহিম, রতনের কাছে যাচ্ছ, ওখানে দেখো। উনি যেদিকে ইশারা করলেন আমি সেদিকে তাকাতে দেখি রতনের কাটা মাথা। তারপর Bhoot.com with Russell. ঈদ মুবারক, ঈদ মুবারক। আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। কেউ গ্রাম থেকে গিয়েছেন শহরে, আবার কেউ শহর থেকে গ্রামে। সবার উদ্দেশ্য একটাই, ঈদের খুশি ভাগ করে নিতে আপনজনের সাথে। আশা করছি দারুণ কাটছে ঈদের প্রতিটি মুহূর্ত। ঈদ মানেই নতুন কিছু উপহার দেয়া। এমন কোন ঘটনা যে ঘটনা আপনারা শুনতে চান বা যার ঘটনা আপনারা প্রত্যাশা করেন, তেমন একটি ঘটনা নিয়ে আজকে হাজির হয়েছি। ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সুকান্ত মাইতি। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাই, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, পবিত্র ঈদুল আজহারের শুভেচ্ছা জানাই। জানি আল্লাহ রহমতে আপনি সর্বদাই ভালোর দলে থাকেন। রাব্বি ভাই, ফারহান ভাই সহ Bhoot.com এর সমগ্র টিমের প্রতি ঈদের শুভেচ্ছা, সালাম, স্নেহ, ভালোবাসা জ্ঞাপন করে আজ আবারও হাজির হলাম একটি লোমহর্ষক ঘটনা নিয়ে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। রাত, গ্রামের আকাশে চাঁদ নেই, চারপাশ নিস্তব্ধ, অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। দূরে কোথাও শেয়ালের দীর্ঘ হাহাকার, হাওয়ার মধ্যে একটা ঠান্ডা গন্ধ যেন পচা পানির। গ্রামের এক প্রান্তে বেশ কয়েকটা দিঘি, তার মধ্যে একটি সুবিশাল যা মোটেও সাধারণ দিঘি না। লোকমুখে শোনা যায় ওটা নাকি এক রাতে তৈরি হয়েছিল। কেউ দেখেনি, কেউ জানে না কিভাবে, শুধু জানে ওখানে কিছু আছে, অদৃশ্য কিন্তু জীবিত। বছরের পর বছর ধরে মানুষ সেখানে যায়, মানত করে, ফিরে আসে আশ্চর্য সাহায্য নিয়ে। কিন্তু নিয়ম আছে, একটা কঠোর নিষেধ, যে নিষেধ ভাঙলে দেখি আর কিছু ফেরত দেয় না, শুধু নিয়ে যায় একটা বিয়ে, একটা ছোট ভুল। আর সেই ভুলের পর হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় এক নারী সবার সামনে থেকে। পানির নিচে টেনে নেয় তাকে কিছু একটা, কেউ দেখতে পায় না, কেউ বিশ্বাস করতে চায় না, কিন্তু সত্যি বদলায় না। শুরু হয় খোঁজ, জাল ভেলা, মানুষ নামে দিঘির জলে, কিন্তু কিছুই পাওয়া যায় না, না দেহ, না কোনো চিহ্ন। শুধু কিছুই নিস্তব্ধতা আর এক অদ্ভুত অনুভূতি, কেউ যেন তাকিয়ে আছে। তারপর শুরু হয় আসল খেলা। রাত নামলেই শোনা যায় ফিসফিসানি, দূরে কারো হাসি, অন্ধকারে জ্বলে ওঠে অগণিত চোখ, বটগাছের মাথায় দাঁড়িয়ে থাকে এক বিশাল ছায়া, তার দৃষ্টি নেমে আসে নিচে, তার অপেক্ষা শুধু আরেকটা ভুলের। একটা রাত ঝড়, অস্বাভাবিক শব্দ, আর সেই রাতেই সবকিছু বদলে যায়। একজন মানুষ ফিরে আসে, কিন্তু সে আর আগের মতো নেই। তার শরীর আছে, কিন্তু নিয়ন্ত্রণ সেটা যেন অন্য কারো হাতে। তারপর একে একে মানুষ হারাতে শুরু করে, লাশ ভেসে ওঠে, উল্টো হয়ে মুখ পানির নিচে, চোখ নেই, শরীর বিকৃত, আর প্রতিটা মৃত্যুর সাথে বাড়তে থাকে একটা প্রশ্ন, এটা কি অভিশাপ নাকি কারো পরিকল্পিত বিচার? যখন সত্যি সামনে আসে তখন বোঝা যায় ওরা শুধু জিন না, ওরা একটা সমাজ। ওদের নিয়ম আছে, ওদের শাস্তি আছে, আর ওদের বিচার নির্দয়। তুমি যদি ওদের ক্ষতি করো তাহলে ওরা থামবে না, শুধু তোমার ওপর না, তোমার পরিবার আপনজনের ওপর, একজন দুজন তারপর সবাই। কেউ যদি ওই দিঘির কাছে যাও, যাওয়ার আগে একবার ভেবে নিও, কারণ সব গল্প শোনা গেলেও কিছু গল্প থাকে যেখান থেকে ফেরত আসা যায় না। নমস্কার শ্রোতা বন্ধুরা, পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আমি সুকান্ত মাইতি আজ আবারও হাজির হয়েছি একটি অন্যরকম হৃদয় বিদারক ঘটনা নিয়ে। ঘটনাটি আমাকে দিয়েছে ভূত ডট কম এর একনিষ্ঠ শ্রোতা রাসেল খান, বাড়ি নওগাঁ আত্রাই থানার অন্তর্গত কোন এক গ্রামে। ঘটনাটি রাসেলের এক পরিচিত বড় ভাইয়ের সাথে ঘটা। আর কথা না বাড়িয়ে চলুন ঘটনায় যাওয়া যাক। রাসেল বলতে শুরু করে, রহিম ভাইকে দেখলেই আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক খেত। লোকমুখে যা শুনেছি তা কি তবে সত্যি নাকি গাল গল্প? হুইল চেয়ারে বসা, দুই পা একদম নিস্তেজ, এসব কি কোনো সাধারণ রোগের কারণ নাকি সত্যি কোনো আদি ভৌতিক ব্যাপার? সেদিন রহিম ভাইকে একা দালানে বসে থাকতে দেখে আর নিজেকে সামলাতে পারিনি প্রশ্নগুলো করা থেকে। দালানে গিয়ে তার সঙ্গে আড্ডায় বসে নানা কথার মাঝে আমি জিজ্ঞেস করে বসি, ভাই সত্যি কি আপনার পায়ের অবস্থা কোনো সাধারণ অ্যাক্সিডেন্ট না, মানে কি হয়েছিল? আমার কথা শেষ হতেই রহিম ভাই চুপ করে গেলেন, তার মুখ শক্ত হয়ে উঠল। কয়েক সেকেন্ড পর দেখি তার চোখ ভিজে গেছে, ঠোঁট কাঁপছে। তিনি ধীরে ধীরে বললেন, শুনবি, আমার সাথে যা ঘটেছে সেটা শুনলে তুই বিশ্বাস করতে পারবি না। আমি আর কিছু বললাম না, শুধু মাথা নাড়লাম। কিছুক্ষণ চুপ থাকার পর তিনি বলতে শুরু করলেন, তুই তো চিনিস উচাগড় ঈদগাহ মাঠটা, আর তার পাশে ওই যে বড় দিঘিটা। হ্যাঁ, সবাই চেনে ওটা। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, জানিস ওই দিঘিটা নাকি এক রাতে তৈরি হয়েছিল, আমার দাদার বাপের আমলের কথা, কেউ খনন করেনি, সকালে উঠে দেখে বিশাল একটা দিঘি। একদম হঠাৎ লোকজন বলে ওই দিঘির নিচে প্রায় 2500 জিন থাকে, সবকিছু নিয়ন্ত্রণ করে তারা, দিঘির পানি, আশেপাশের বাতাস, এমনকি রাতের শব্দ। তার কণ্ঠস্বর ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছিল। দিঘির পাশেই যে ঈদগাহ মাঠ, ওই মাঠের ভেতরে দুইটা পুরনো বটগাছ আছে, অনেক পুরনো, দিনের বেলাতেও কাছে গেলে অদ্ভুত লাগে। আমি বললাম, ওগুলো তো ছোটবেলা থেকেই দেখছি। রহিম ভাই মাথা নাড়লেন, ওই বটগাছে থাকে একটা দরবেশ জিন, একা না, তার অধীনে আরো হাজার হাজার জিন আছে। দিঘির ভেতর চারপাশের জঙ্গলে সবখানে ছড়িয়ে আছে তারা। আমার বুকের ভেতর অস্বস্তি বাড়তে লাগলো। তিনি বলতে লাগলেন, অনেকে মানত করে সেখানে, রাতে গিয়ে তিহিতে গোসল করে, তারপর দুই রাকাতে নফল নামাজ পড়ে যা চায় তাই নাকি পায়। আমি জিজ্ঞেস করলাম, সত্যি? তিনি আমার দিকে তাকালেন চোখে অদ্ভুত একটা ভয়। হ্যাঁ, কিন্তু সবকিছুর নিয়ম আছে। বিয়ের সময় গ্রামের লোকজন ওই জায়গা থেকে যা জিনিস নিত, মানে থালা বাসন, বড় বড় পাতিল, এমনকি রান্নার জন্য অনেক বড় ডেচকিও। তিনি থেমে গেলেন, গলাটা শুকিয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, তারপর? তিনি ধীরে ধীরে বললেন, করা নিষেধ ছিল। ওই জায়গার কোনো পাতিল বা ডেকচিতে গরুর মাংস রান্না করা যাবে না। যে এটা ভাঙবে তার শুধু ক্ষতি না, সবকিছু নষ্ট হয়ে যাবে। আমি কিছু বলতে পারছিলাম না। রহিম ভাই আমার চোখের দিকে তাকিয়ে বললেন, আর আমি সেই ভুলটাই করেছিলাম। তারপর হঠাৎ তিনি চুপ করে গেলেন। নিস্তব্ধতা নেমে এলো চারপাশে। আমি বুঝতে পারছিলাম আসল ঘটনার শুরু এখান থেকেই। রহিম ভাই কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলতে শুরু করলেন, এবার আসে আসল ঘটনায়। আমাদের পাশের বাড়ির নাসিমা চাচি খুব গরিব মানুষ ছিল। তার মেয়ের বিয়ে ঠিক হয়, কিন্তু বাড়ির রান্নার জন্য যেসব জিনিস লাগে, মানে থালা বাসন, বড় ডেচকি, রান্নার সামগ্রী, কিছুই জোগাড় করার মতো সামর্থ্য তাদের ছিল না। তখনই তাকে ওই উঁচাঘর দিঘির কথা বলা হয়। সময়টা 2008 সালের মাঝামাঝি, বিয়ের আগের দিন সন্ধ্যা। নাসিমা চাচি যায় ওই দিঘির পাড়ে, চারপাশটা অন্ধকারে ডুবে যাচ্ছিল, লোকজন এখন আর ওদিকে যায় না। আমি জিজ্ঞেস করলাম, একাই গিয়েছিল? তিনি মাথা নাড়লেন, হ্যাঁ, গিয়ে দিঘির পাড়ে দাঁড়িয়ে মানত করে, তার মেয়ের বিয়ের জন্য যা যা দরকার সেজন্য পায়। পরের দিন ফজরের নামাজ পড়ে ভোরের আলো ফুটতেই আবার যায় সে, গিয়ে দেখে দিঘির এক কোণে সব কিছু সাজানো, পিতলের থালা বাসন, বড় বড় ডেচকি, সব নতুনের মতো চকচক করছে। চারপাশে কেউ নেই, শুধু হালকা কুয়াশা আর নিস্তব্ধতা। চাচি কোনো কথা না বলে সব নিয়ে বাড়ি চলে আসে। ওই জিনিস দিয়েই বিয়ের কাজ হয়, রান্না হয়, অতিথিদের খাওয়ানো হয়, সব ঠিকঠাক। কিন্তু একটা বড় ভুল করে ফেলেছে। নিষেধ থাকা সত্ত্বেও ওই ডেকচিতে গরুর মাংস রান্না করে ফেলে। কেউ খেয়াল করেনি। খাওয়া দাওয়া শেষ, বরযাত্রী বিদায়, সব স্বাভাবিকভাবেই শেষ। আমি জিজ্ঞেস করি, তারপর কিছু হয়নি? রহিম ভাই আমার দিকে তাকালেন চোখে অদ্ভুত ভয়। হয়েছিল পরের দিন। তিনি ধীরে ধীরে বলতে লাগলেন, সন্ধ্যার সময় নাসিমা চাচি সব থালা বাসন আর ডেকচি নিয়ে আবার দিঘির পাড়ে যায়, ফেরত দিতে হবে। ওখানে বসে একে একে সব ধুতে শুরু করে। ওপারে একটু দূরে তার প্রতিবেশী আলেয়া চাচি দাঁড়িয়ে সব দেখছিল। হঠাৎ দিঘির মাঝখান থেকে পানি কাঁপতে শুরু করে, ঢেউ, কিন্তু বাতাস নেই। তবুও ঢেউ দ্রুত পাড়ের দিকে আসছে। আলেয়া চাচি চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই রহিম ভাই শক্ত করে ধরলেন চেয়ারের হাতল। পানির ভেতর থেকে কিছু একটা উঠে আসে, আর এক ঝটকায় নাসিমা চাচির পা টেনে ধরে নিয়ে যায়। সে চিৎকার করার সুযোগও পায়নি। এক সেকেন্ড, দুই সেকেন্ড, তারপর পুরো শরীর পানির নিচে। আর ঠিক সেই মুহূর্তে সব থালা বাসন দেখছি একসাথে উধাও, পানির উপরে কিছুই ভাসছিল না, শুধু দিঘিটা আবারও আগের মতো শান্ত হয়ে যায়। এবার হালিয়া চাচির চিৎকারে পুরো এলাকা কেঁপে ওঠে। কেউ কি আছো? নাসিমাকে দিঘি টেনে নিয়ে গেল, বাঁচাও! তার গলা ফেটে যাচ্ছিল। সেই চিৎকার সরাসরি এসে পৌঁছালো আমাদের কানে। আমি আর রতন তখন পাশের পুকুরে মাছের খাবার তৈরি করছিলাম। আমাদের গ্রামে মোট 11টা পুকুর, তার মধ্যে ওই দিঘিটাই সবচেয়ে বড়, সবচেয়ে ভয়ঙ্কর বলে সবাই জানে। রতনই সব কয়টা পুকুরের দেখাশোনা করে। চাচির চিৎকার শুনে আমরা এক মুহূর্ত দেরি করিনি, দৌড়ে গেলাম দিঘির পাড়ে। গিয়ে দেখি হালিয়া চাচি মাটিতে বসে কাঁপছে, চিৎকার করছে, শরীর কাঁপছে। আমাদের দেখে হাত তুলে বলল, নাসিমাকে বাঁচাও, দিঘি ওকে টেনে নিয়ে গেছে, নিজের চোখের সামনে দেখেছি। আমি তাকে সান্ত্বনা দিয়ে রতনকে পানি আনতে বলি। রতন কয়েক মুহূর্ত পর পানি এনে দিলে চাচি কাঁপতে কাঁপতে পুরো ঘটনা বলল। শুনেই আমার মাথা ঝিমঝিম করতে লাগল। বিকেলের আলো ততক্ষণে ফিকে হতে শুরু করেছে। চারপাশটা অদ্ভুত নিস্তব্ধতা। আমি আর এক মুহূর্ত দেরি না করে রতনকে বলি, রতন তুই এখনই দৌড়ে বাড়ি যা, জাল নিয়ে আয়, কয়েকজন লোককে ডাক। রতন এক সেকেন্ড সময় নষ্ট না করে ছুটে যায় বাড়ির দিকে। প্রায় মিনিট দশেকের মধ্যে সে ফিরে আসে, সাথে বড় জাল আর কয়েকজন গ্রামবাসী। আমরা আর দেরি করলাম না, সবাই মিলে জাল নিয়ে নামলাম দিঘির পানিতে। একবার টানলাম, কিছু নেই। দুইবার, কিছু নেই। তিনবার, চারবার, পাঁচবার, প্রতিবারই জাল খালি উঠে এসেছে। লোকজনের মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল। ছয়বার, সাতবার, আটবার, না, নাসিমা চাচির কোনো চিহ্নই নেই। দিঘির পানি আগের মতোই শান্ত, যেন কিছুই ঘটেনি। ঠিক সেই সময় আমার মাথায় একটা চিন্তা এলো। আমি সোজা দাঁড়িয়ে বলে উঠলাম, এভাবে কিছু হবে না, পুরো দিঘির পানি সেচে ফেলতে হবে। আমার কথা শুনে সবাই আতঙ্কে প্রতিবাদ করে উঠল। বাবা পাশে ছিলেন, তিনি এগিয়ে এসে বললেন, তোর মাথা ঠিক আছে, এই দিঘি শুকাবি, এটা মানুষের খনন করা না, এসব করা ঠিক হবে না। পাশে দাঁড়িয়ে থাকা লোকজনও বলল, না না, এই কাজ করা যাবে না। কিন্তু আমার মাথায় তখন একটা বিষয় ঘুরপাক খাচ্ছিল, যে করেই হোক নাসিমা চাচির দেহ তুলতেই হবে। আমি আর কারো কথা শুনলাম না, যাই হোক হয়ে যাক, আমি পানি ছাঁকবই। তাড়াতাড়ি ছয়টা মেশিন জোগাড় করে দিঘির চারপাশে ছয় দিকে বসালাম। এই সময় আকাশ হঠাৎ কালো হয়ে আসে, মেঘ জমতে লাগল, বাতাস থেমে গেছে, সন্ধ্যা নেমে এলো ধীরে ধীরে। মেশিন বসাতে বসাতে রাত 8টা পেরিয়ে গেছে। আমি চারপাশে তাকিয়ে বললাম, আপনারা সবাই বাড়ি যান, আমি আছি। বাবা তখনও দাঁড়িয়ে, তিনি ধীর স্বরে বললেন, রহিম, এই কাজটা ঠিক হচ্ছে না, এই দিঘি জিনেদের, নাসিমা আর ফিরবে না, ওরা নিয়ে গেছে। আমি চুপ করে শুনতে শুনতে শেষমেশ বাবাকে বললাম, বাবা, নাসিমা চাচির মেয়ের কান্না শুনতে পাচ্ছ না? কালি বিয়ে হল আর আজকে মা নেই, আমরা কিছুই করব না। বাবা চুপ। সে আমাদের প্রতিবেশী, তার বিপদে আমরা না থাকলে কে থাকবে? আমি রতনের দিকে তাকালাম। রতন, মেশিন স্টার্ট দে। রতন দ্বিধায় ছিল, কিন্তু আমার কথায় মেশিন স্টার্ট দিল। একটার পর একটা মেশিন চালু হয়। দিঘির পানি আমরা ছিঁকতে শুরু করি। বাবা আর কিছু বললেন না, ধীরে ধীরে চলে গেলেন। চারপাশটা ফাঁকা হয়ে গেছে, শুধু আমি আর রতন আর অন্ধকারে ডুবে থাকা সেই দিঘি। মেশিনের শব্দ ছাড়া আর কিছু নেই। মিনিট বিশ পর আমি রতনকে বললাম, রতন, তুই এই দিকটা দেখ, আমি বাজার থেকে কিছু শুকনো খাবার আর পানি নিয়ে আসি। রতনের গলায় স্পষ্ট ভয়, ভাই একটু তাড়াতাড়ি এসেন, ভাল লাগছে না আমার। আমি বলি, একটু গিয়ে বস, আসছি। এরপর রওনা হয়ে যাই। রতন একা রয়ে গেল দিঘির পাড়ে। ওই জায়গায় আমাদের ছোট একটা ভাওর ছিল, বাঁশের চাটাই দিয়ে বানানো মাচা, ওপরে টিনের ছাউনি, দুইজন মানুষ বসে থাকতে পারে। সেখানে বসে রতন পাহারা দিচ্ছিল, আর দিঘির কালো পানি ধীরে ধীরে নিচে নামছিল। কিন্তু তখন আমরা কেউ জানতাম না সেই রাতটা আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে যাচ্ছে। প্রায় 20 মিনিট পর আমি বাজার থেকে ফিরে আসি, হাতে কিছু শুকনো খাবার আর পানির বোতল। ভাওরের কাছে আসতেই কেমন যেন অস্বস্তি লাগল। চারপাশ অস্বাভাবিক চুপচাপ, শুধু দূরে মেশিনের শব্দ ঘর ঘর করে পানি টানছে। ভাওরের ভেতর ঢুকতেই থমকে যায়। রতন এক কোনায় গুটিসুটি মেরে পড়ে আছে, শরীর কাঁপছে, ঠোঁট নড়ছে, চুপচাপ দোয়াদরুদ পড়ছে। তার চোখ বড় বড় হয়ে আছে, আমাকে দেখেও যেন ঠিক চিনতে পারছে না। আমি দ্রুত এগিয়ে যাই তার কাছে। কিরে রতন, কি হয়েছে তোর? এভাবে বসে আছিস কেন? কোনো উত্তর দিল না, শুধু তাকিয়ে রইল। আমি বোতলটা এগিয়ে দিলাম তার দিকে। এই নে, আগে পানি খা। রতন কাঁপা কাঁপা হাতে বোতলটা ধরে, তারপর কয়েক ঢোক পানি খেয়ে ধীরে ধীরে কাঁপা কাঁপা গলায় বলে, ভাই, আপনি যাওয়ার পর আমি এখানে বসেছিলাম, হঠাৎই একজনের চিৎকার শুনতে পাই, কাছ থেকে, একদম কানের পাশে। কেউ যেন আচমকাই চিৎকার করে উঠল। হায় হায়, আমি এটা কি করলাম? শুনে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। রতন বলেই চলেছে, আমি টর্চ নিয়ে বের হয়ে চারিদিকে আলো মারলাম, কেউ নেই। আপনাকে ডাকলাম, বারবার ডাকলাম, কিন্তু কোনো উত্তর নেই। চারপাশ যেন আরো ঠান্ডা হয়ে উঠেছিল। তারপর মনে হল, মেশিনগুলোর শব্দ এত জোরে যে বাইরে কেউ আমাকে যদি ডাকে আমি শুনতে পাব না। বুঝলাম, বাইরে আমাকে কেউ ডাকেনি। আমি জিজ্ঞেস করলাম, তাহলে? রতন আমার দিকে তাকাল, সেই চোখে খাঁটি ভয়। সে বলে, কেউ কেউ আমার কানের পাশে দাঁড়িয়ে চিৎকার করছিল। আমি তখনই বুঝলাম এই জায়গাটা ভালো না। আমি দৌড়ে ফিরতে চাই ভাওয়ারের দিকে, কিন্তু তখনই টর্চটা দপ করে নিভে যায়। চারপাশ অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আর ঠিক তখনই চারদিক থেকে হাসির শব্দ আসতে শুরু করলো। অনেক মানুষ একসাথে হাসছে, জোর জোরে না, কিন্তু স্পষ্ট, যেন আমার দিকে তাকিয়ে হাসছে। আমি মাথা তুলে তাকালাম ঈদগা মাঠের দিকে। ওই দুইটা বটগাছের ওপর একটা সাদা জুব্বা পরা অবয়ব দাঁড়িয়ে আছে দেখতে পেলাম। তার শরীরটা মাঝখানে ঝুলছে, মুখ দেখা যাচ্ছিল না। রতন দুহাতে জড়িয়ে ধরল নিজের শরীর। এখানে শেষ না, আমি দৌড় দেব। ঠিক তখনই দেখি চারপাশে অসংখ্য লাল চোখ, সবাই আমার দিকে তাকিয়ে। অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না, শুধু চোখ আর দাঁত। ওরা হাসছিল হা হা করে আমার দিকে তাকিয়ে। তাদের দাঁত সাদা চকচকে। আমি সহ্য করতে পারছিলাম না, মাথায় শুধু একটাই চিন্তা, যেভাবেই হোক ভাওরের ভেতর ঢুকতে হবে, দৌড় দিতে যাব। ঠিক তখনই আমার সামনে দিয়ে একটা কালো ছায়া সরে গেল এক ছটকায়। আমি কিছু ভাবিনি, সোজা দৌড়ে ভাওরের ভেতর ঢুকে পড়লাম। ভাওরের ভেতর হ্যারিকেনের আলোটা বাড়িয়ে দিলাম। শুনেছি আগুন থাকলে ওরা আসে না। চুপচাপ বসে দোয়া পড়ছি। ভাওরের বাইরে তখন শুধু মেশিনের শব্দ। কিছুক্ষণ পর বাইরে থেকে একটা গলার স্বর ভেসে আসলো, খুব ভারী কর্কশ গলা। কতক্ষণ ভেতরে থাকবে? আর হাত পা ঠান্ডা হয়ে আসে। কণ্ঠটা বলে, বের হবি না, খুব সাহস। আমি আর সহ্য করতে পারছিলাম না, চোখ বন্ধ করে ফেলি। ওই হাসি, ওই গলাটা, সেই বট গাছের জিনটাই হাসছিল। ঠিক তখনই আপনি আসেন। আমি বাঁচতাম না, আমি বাঁচতাম না। কথা শেষ করেই রতন ভেঙে পড়ে কান্নায়। আমি তাকে ধরে বসালাম। শান্ত হ, কিছু হয়নি। আমি জোর করে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছিলাম। তুই যা দেখেছিস সব ভুল, মাথার ভেতর ভয় ঢুকে গেছে তোর। এই সব কিছু বাস্তবে হয় না, গ্রামের মানুষ এসব গল্প বানিয়ে বলে। রতন কিছু বলল না, শুধু কাঁপছিল। আমি তাকে আবারও পানি দিলাম। ঠিক সেই মুহূর্তে আমার ফোনটা বেজে ওঠে, স্ক্রিনে বাবার নাম্বার। আমি ফোনটা ধরতেই ওপাশ থেকে বাবার চাপা উদ্বেগের গলা,
রহিম অনেক তো হলো, তুই আর রতন এবার বাড়ি আয়, তোর মা কাঁদছে, জায়গাটা ভালো না, মেশিন চলছে, চলুক, কাল সকালে যা করার করিস, এখন চলে আয় বাবা।
আমি একটু বিরক্ত হয়ে বললাম, কেন এত চিন্তা করছো কেন বাবা? এখানে সব ঠিক আছে। বাবা থামলেন না।
শোন, রাত হয়ে গেছে, বাড়ি চলে আয়, খেয়ে দিয়ে ঘুমা, কাল আবার যাস।
আমি একটু শক্ত গলায় বললাম, তোমরা অযথা চিন্তা করবে না তো, মাকে বলো শুয়ে পড়তে। ওপাশে কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা, তারপর বাবার স্বর বদলে গেল রাগ মিশ্রিত স্বর।
তার মানে আমার কথা শুনবি না?
আমি আর কিছু বললাম না।
ঠিক আছে, যা ভালো বুঝিস কর, কিন্তু পরে আমার কথা মনে হবে। তোদের জন্য খাবার রাখা থাকলো, ইচ্ছা হলে খেয়ে নিস।
তারপর ফোনটা কেটে গেল। ফোনটা নামাতেই অদ্ভুত একটা খালি অনুভূতি হল। কেন জানি না আজ মনে হচ্ছে, যদি সেদিন ফিরে যেতাম তাহলে সবকিছু অন্যরকম হতে পারত। কিন্তু তখন আর ফেরার কথা মাথায় আসেনি। এরকম একটা অবস্থায় আচমকাই সবগুলো মেশিন একসাথে বন্ধ হয়ে গেল এক মুহূর্তে। তারপর চারপাশ নিস্তব্ধ। যে শব্দটা এতক্ষণ কানে পাচ্ছিল হঠাৎ সেটা নেই। রতন আমার হাত চেপে ধরেছে, ভাই শুনছেন? আমি চুপ করে আছি।
একটা মেশিনের সঙ্গ নেই, মনে হয় কেউ বন্ধ করে দিয়ে গেছে,
রতন ফিসফিস করে বলে উঠল। আমি নিজেকে শান্ত রেখে বললাম, আরে ধুর, তুই আবার শুরু করলি। আমি হ্যারিকেনটা হাতে নিয়ে, চল দেখে আসি, তেল শেষ হয়ে গেছে হয়তো। টর্চগুলো অদ্ভুতভাবে আপনা আপনি বন্ধ হয়ে গেছে, তাই হ্যারিকেনই শেষ ভরসা। আমরা দুজন মেশিনের দিকে যাই। চারপাশে অন্ধকার, হ্যারিকেনের হলুদ আলোয় শুধু সামনেরটুকু দেখা যাচ্ছিল। প্রথমে আমি মেশিনটার কাছে গিয়ে তেলের নোজেল খুলে ভেতরে তাকিয়ে দেখি, তেল ভর্তি আছে। রতন চুপ। আমি চারপাশটা ভালো করে দেখি, কোথাও কোনো সমস্যা নেই।
রতন, দেখি তো চালু কর আবার।
রতন কাঁপা হাতে হ্যান্ডেল ঘোরাল একবার, দুইবার, তিনবার, মেশিন স্টার্ট নিল না। আমি বিরক্ত হয়ে বলি, জোরে। সে আবারও চেষ্টা করল, কিছুই হল না। ঠিক তখনই চারপাশ থেকে শেয়ালের হাড় হিম করা আর্তনাদ ভেসে আসে, একসাথে, দূর থেকে, আবার কাছ থেকেও। সাথে সাথে ঝিঁঝি পোকার শব্দ এত জোরে বেড়ে গেল যে কানের তালা লেগে যাওয়ার উপক্রম। মনে হচ্ছিল কেউ ইচ্ছে করে শব্দ বাড়িয়ে দিয়েছে। আমার মাথায় তখনও অতি প্রাকৃতিক কিছুর খেয়ালই আসেনি। রতনকে বলি যে নিচে নেমে পাইপে চেক করতে, ময়লা ঢুকেছে কিনা। রতন ধীরে ধীরে নিচে নামে, পানির ভেতরে হাত ডুবিয়ে পাইপটা টেনে তোলে। এক সেকেন্ড, দুই সেকেন্ড, তারপর সে হঠাৎ চিৎকার করে উঠল, ভাই! বলেই দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে, পুরো শরীর কাঁপছে।
কি হয়েছে
জিজ্ঞেস করতেই সে কাঁপা কাঁপা গলায় বলল,
ওটা দেখেছেন?
আমি তাকালাম, পানির ধারে পাইপের কাছে অন্ধকারের মধ্যে কিছু একটা নড়ছে, লম্বা মোটা। রতন বলে,
এত বড় সাপ আমি জীবনে দেখিনি।
আমি
চোখ কুঁচকে তাকালাম। হ্যারিকেনের আলো একটু এগিয়ে ধরতেই ভয়ঙ্কর সাপটা নজরে পড়ে। ওর গা থেকে কেমন একটা ছটা বের হচ্ছিল। সাপটা স্থির না, ধীরে ধীরে নড়ছে। রতন ফিসফিস করে বলল,
ভাই এটা সাপ না।
আমি ধমক দিয়ে বলি, চুপ,
ভয় পাবি না।
কিন্তু আমার নিজের গলাও ততক্ষণে শুকিয়ে এসেছে।
সাপটা পাইপে ঢুকেছে, হয়তো বের করতে হবে।
রতন মাথা নাড়ল,
না ভাই, এখানে কিছু ঠিক নেই, চলেন যাই।
আমি দাঁতে দাঁত চেপে দৃঢ় স্বরে বললাম, দাঁড়া, একটা সাপ দেখে পালাবি? আমি আবার মেশিনের দিকে তাকাই। এটাতে যদি সাপ থাকে তাহলে অন্যগুলো কেন বন্ধ? সবকটা মেশিন থেমে আছে। আমি ধীরে ধীরে রতনকে বলি,
চল বাকিগুলো দেখি।
আমরা দুজন অন্ধকারের ভেতরে এগিয়ে গেলাম। পেছনে দিঘির কালো পানি নিঃশব্দে নড়ছিল, আর কোথাও খুব নিচু স্বরে কেউ যেন হাসছিল। আমরা যখন একের পর এক মেশিন পরীক্ষা করতে লাগলাম, তখনই অদ্ভুত জিনিসটা ধরা পড়ল। শুধু প্রথমটাই না, দ্বিতীয়টা, তারপর তৃতীয়টা, প্রত্যেকটা মেশিনে একই সমস্যা। পাইপের মুখে কিছু একটা পেঁচিয়ে আছে। হ্যারিকেনের আলো কাছে নিতেই বুক ঠান্ডা হয়ে আসে। প্রতিটা পাইপেই মানে ছয়টা মেশিন, ছয়টা সাপ।
ভাই চলেন এই জায়গা থেকে যাই,
রতন বলে উঠল।
আমি বললাম, এত দূরে এসে ফিরে যাব? প্রশ্নই আসে না।
আমার তখন চেপ চেপেছে। আমি দাঁতে দাঁত চেপে বললাম,
রতন লাঠি নিয়ে আয়,
আজ এর শেষ দেখে ছাড়ব।
রতন দ্বিধা করলেও শেষ পর্যন্ত একটা লাঠি এনে দিল। আমি লাঠিটা শক্ত করে ধরে একটা পাইপের দিকে এগিয়ে যাই। সাপটা স্থির। আমি লাঠিটা ঢুকিয়ে দিলাম পাইপের ভেতর। লাঠির মাথা দিয়ে আমি একটু ঠেলা দিতেই সাপটার পেছনের অংশ বেরিয়ে এলো। এরপর এক সেকেন্ড দেরি না করে গায়ের সমস্ত শক্তি দিয়ে জোরে আঘাত করলাম। লাঠি সাপের গায়ে লাগতেই ওটা হঠাৎ মিলিয়ে গেল। কোনো শব্দ নেই, ছটফটানি নেই। আমি বিস্ময়ে থমকে যাই। রতন ফিসফিস করে বলল,
ভাই দেখলেন?
আমি কিছু বলার আগেই চারপাশটা কেঁপে ওঠে। দেহের দিক থেকে একসাথে অসংখ্য আর্তনাদ ভেসে আসে, মানুষের মতো, আবার ঠিক মানুষের মতো না। আকাশ হঠাৎ করে কালো মেঘে ঢেকে যায়। একটি তারাও দেখা যাচ্ছিল না, বাতাস থেমে গেছে। আর ঠিক তখনই সবগুলো মেশিন আচমকাই নিজে থেকে চালু হয়ে যায়। একসাথে, কেউ হাত দেয়নি, মেশিনগুলো গর্জন করে ওঠে।
ভাই চলেন পালাই,
রতন আমার হাত চেপে ধরে বলে। ঠিক সেই সময় চারপাশে তাকাতেই খেয়াল করলাম অন্ধকারের মধ্যে অসংখ্য লাল চোখ চারিদিকে স্থির হয়ে আমাদের দিকে তাকিয়ে। মনে হচ্ছিল এখনই ঝাঁপিয়ে পড়বে। আমরা আর দাঁড়াইনি।
রতন দৌড় দে
বলে চিৎকার করে আমরা সবকিছু ফেলে ভাওরের দিকে ছুটলাম। পেছনে সেই চোখগুলো, সেই শব্দ, মনে হচ্ছিল কেউ বা কারা যেন আমাদের পেছন পেছন আসছে। ভাওরের ভেতরে ঢুকে দরজা টেনে দিয়ে হ্যারিকেনের আলো বাড়ালাম। রতন বসে পড়ল, আমি বসে দোয়া পড়তে লাগলাম। বাইরে তখন হঠাৎই বৃষ্টি শুরু হল, মুষলধারে। বজ্রপাত নেই, কিন্তু বৃষ্টি অস্বাভাবিক জোরে হচ্ছে। কিছুক্ষণ পর যেভাবে শুরু হয়েছিল আবার সেভাবেই থেমে গেল। এক মুহূর্তের নিস্তব্ধতা। এই হঠাৎ পরিবর্তনটাই সবচেয়ে ভয়ঙ্কর লাগছিল। আমরা দুজন চুপচাপ বসে আছি। কতক্ষণ কেটেছে জানি না। আচমকাই রতন বলল,
ভাই আমার খুব ক্ষুধা লেগেছে।
তার গলা শুকনো। আহারে বেচারা, আমার জন্য আজ কি ফাঁসাটাই না ফেঁসেছে। আমি তাকে বলি,
আমি বাড়ি যাই, খাবার নিয়ে আসি।
রতন একটু ভেবে বলল,
ঠিক আছে আপনি যান, আমি থাকি।
আমি তার দিকে তাকাই,
থাকতে পারবে একা?
সে মাথা নাড়ল,
একটু তাড়াতাড়ি আসবেন।
আমি উঠে পড়ি,
ঠিক আছে
বলে ভাওর ছেড়ে বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। কেন জানি আমার রতনকে একা ছাড়তে ইচ্ছে করছিল না। তবে অদ্ভুতভাবে যাওয়ার পথে আর কিছুই ঘটল না। আমি দ্রুত বাড়ি গিয়ে খাবার নিয়ে আবার রওনা দিলাম দিঘির পারে। কিছুক্ষণের মধ্যেই ঈদগাহ মাঠের কাছে পৌঁছাই। হাঁটতে হাঁটতে হঠাৎ খেয়াল হল মেশিনের কোনো শব্দ নেই, সব আবার বন্ধ। আমার বুকের ভেতর কেমন একটা চাপা ভয় ঢুকতে শুরু করল। দ্রুত পা বাড়ালাম, মাঠ পেরোতে যাব ঠিক তখনই চারপাশের ঝোপঝাড় নড়ে উঠল একসাথে। আমি চমকে উঠে থেমে যাই, আর ঠিক তখনই অন্ধকার থেকে বেরিয়ে এলো ওরা। উফ, কি বিভৎস ভয়ঙ্কর তাদের মুখ! টর্চটা যদিও আবার জ্বলতে শুরু করেছিল, কিন্তু তাদের মুখে আলো পড়া মাত্রই পুনরায় অচল হয়ে গেল। সামনে আগুনের গোলার মতো জ্বলন্ত সবুজ চোখ একদল নেকড়ের দাঁড়িয়ে আছে। মুহূর্তের আকস্মিকতায় ওরা আমাকে ঘিরে ফেলে। দেখে নেকড়ে মনে হলেও তারা আকারে দীর্ঘকায়। ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে আমার দিকে। আমি নড়তে পারছি না, পা যেন মাটিতে গেঁথে গেছে। গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। আমি শুধু তাকিয়ে আছি ওদের দিকে, ওদের চোখ দাঁত। ঠিক তখনই আমার সামনে আচমকাই একটা আগুনের গোলা অন্ধকার আকাশ থেকে নেমে ধপ করে পড়ে। আমি আতঙ্কে চোখ বন্ধ করে ফেলি মুহূর্তের জন্য। কয়েক সেকেন্ড পর আবারও তাকাতেই দেখি আগুনটা ধীরে ধীরে বদলাচ্ছে, রূপ নিচ্ছে অবিকল মানুষের মতো। একজন বৃদ্ধ, সাদা পোশাক, লম্বা চুল, দাড়ি, হাতে তসবি। তার শরীর বড় হতে লাগল, বড়, আরো বড়। একটা সময় তার মাথা বটগাছ ছাড়িয়ে যায়। আমি ততক্ষণে সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে আতঙ্কে জমে গেছি। অবয়বটি আমার দিকে তাকায়, তার গলা ভারী কর্কশ।
রহিম, রতনের কাছে যাচ্ছ?
আমার বুক ধক করে উঠল। সে আঙুল তুলে দেখাল,
ওখানে দেখো।
না চাইতেও যন্ত্রচালিত পুতুলের মতো ধীরে ধীরে বৃদ্ধ অবয়বটির ইশারা অনুসরণ করে তাকাতেই দেখি মাটিতে কিছু একটা পড়ে আছে। চোখ উঁচকে ভালো করে দেখতে আমার বুকের ভেতর সব যেন থেমে গেল। রতনের মাথা, শরীর নেই, গলা ছেঁড়া, মুখ বিকৃত। আতঙ্কে আমি চিৎকার করে উঠতে চাইলাম, কিন্তু পারলাম না, গলা বন্ধ। বৃদ্ধ আবার বলল,
আমি কে জানো?
আমি চুপ।
আমি তোর বেশ চিন।
তার চোখে ঠান্ডা দৃষ্টি।
তুমি তো বিশ্বাস করো না, তাই না?
চারপাশের নেকড়েগুলো দাঁড়িয়ে গর্জন করতে লাগল। বৃদ্ধ বলল,
এরা সবাই চিন, আমরা এখানে থাকি। তোমার পূর্বপুরুষ আজমত দেওয়ান এই জমি আমাদের দিয়েছিল। শর্ত ছিল আমরা কাউকে দেখা দেব না, ক্ষতি করব না। আমরা সেই কথা রেখেছি, কিন্তু তোমরা?
আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। বৃদ্ধ বলতে থাকে,
নাসিমা নিয়ম ভেঙেছিল, তাই শাস্তি পেয়েছে। তারপরও তোমরা দিঘি শুকাতে এসেছ।
তারপর হঠাৎ ধক করে তার চোখ জ্বলে ওঠে।
আমরা তোমাদের বার বার সতর্ক করেছি, সাপ দেখিয়েছি, শব্দ করেছি, গুরুত্ব দাওনি। তুমি একজন আলেম জিনের শরীর ভেঙে দিয়েছ।
চারপাশে হঠাৎ চাপা গর্জন।
তার ছাত্ররা প্রতিশোধ নিয়েছে।
আবারও এটা বলেই রতনের মাথার দিকে ইশারা করল,
তোমাকে মেরে ফেলেনি, কারণ কথা দিয়েছিলাম, কিন্তু তুমি বাঁচবে না, সারা জীবন যন্ত্রণা পাবে। এখন সময় আছে, চলে যাও, নইলে সময় পাবে না।
এরপর এক মুহূর্তের মধ্যে সে মিলিয়ে যায়। নেকড়েগুলো বৃদ্ধ দরবেশ জিনের সাথে সাথে মিলিয়ে যায়। চারপাশ পুনরায় ফাঁকা। আমি একা দাঁড়িয়ে, আর দূরে পড়ে আছে রতনের মাথা। কিছুক্ষণ পর আমি যেন হঠাৎ শরীরে সম্বিত ফিরে পেলাম, গলা খুলে গেল, নিঃশ্বাস নিতে পারলাম। কিন্তু মাথার ভেতর তখনও সেই দৃশ্যটা ঘটছে, রতনের মাথা। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, এক ঝটকায় দৌড়ে যাই ভাওরের দিকে। পা কাঁপছিল, তবুও থামিনি। ভাওরের সামনে পৌঁছে দরজাটা ঠেলে খুলতেই আমার শরীর যেন বরফের মতো জমে গেল। ভেতরে রতনের দেহটা পড়ে আছে, কিন্তু যেভাবে পড়ে আছে ওটা মানুষ না, যেন কোনো পশুর শিকার। শরীরের বিভিন্ন জায়গায় মাংস খুবলে নেয়া, হাড় বেরিয়ে আছে, রক্ত শুকিয়ে কালছে। আমি আর এক পাও এগোতে পারলাম না, চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে এলো।
রতন
শব্দটা মুখ দিয়ে অজান্তে বের হল। আমার মাথাটা ঘুরতে শুরু করল। সেই বিভৎস দৃশ্য আর সহ্য করতে না পেরে সেখানেই লুটিয়ে পড়ি। সব অন্ধকার। কতক্ষণ কেটেছে জানি না, হঠাৎ মনে হল কেউ ডাকছে দূর থেকে,
রহিম 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 রহিম।
ধীরে ধীরে চোখ খুললাম। সাদা আলো, নাকে ওষুধের গন্ধ। আমি বিছানায় শুয়ে আছি, পাশে বাবা মা, কয়েকজন গ্রামের মানুষ। আমি নড়তে গেলাম, পারলাম না, শরীর সাড়া দিচ্ছে না, শুধু চোখ আর মুখ নড়ছে। বাবা ঝুঁকে এলেন।
রহিম, শুনতে পাচ্ছিস বাবা?
আমি ঠোঁট নাড়লাম, গলা দিয়ে কষ্ট করে শব্দ বের হল।
কি হয়েছে?
বাবার চোখ ভিজে উঠেছে।
তুই 17 দিন অজ্ঞান।
আমার বুক ধক করে উঠল। রতনের বিভৎস মুখটা মনে পড়ে যায়।
রতন,
বাবা চোখ নামিয়ে নিলেন, তার গলার স্বর কাঁপছে।
রতন নাই রে বাবা।
আমার মাথা ঝাঁকিয়ে ওঠে, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। বাবা কাঁদতে কাঁদতে বললেন,
তোকে কতবার বলেছিলাম যাস না, শুনলি না? ওরা ভালো না, দেখলি কি ঘটে গেল।
আমি তখন নিজের শরীর নাড়ানোর চেষ্টা করছি, হাত পা কিছুই নড়ছে না, একটুও না। আমার বুকের ভেতরে ঠান্ডা কিছু নেমে এলো। আমি বুঝতে পারছিলাম দরবেশ জিন যা বলেছিল সব সত্যি। বেঁচে আছি কিন্তু পুরোপুরি না। আমি বিষণ্ণতায় ভেঙে পড়ি, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। রতনের কথা মনে পড়ছিল খুব। আমার জন্য, আমার জেদের জন্য সে মারা গেছে। আমি দাঁতে দাঁত চেপে শুয়ে রইলাম। ভেতরে ভেতরে কিছু একটা বদলাতে শুরু করল। ভয় না, রাগ, গভীর ঠান্ডা রাগ। কয়েকদিন পর আমাকে বাড়িতে নিয়ে আসা হল। আমি তখন হুইল চেয়ারে, নিচে দাঁড়াতে পারি না, চলতে পারি না, খেতে উঠতে বসতে সবকিছুর জন্য অন্যের সাহায্য লাগে। বাবা একজন লোক ঠিক করলেন আমার দেখাশোনার জন্য, তার নাম তুহিন, পাশের গ্রামের ছেলে, শান্ত, কম কথা বলে। সে আমার সব কাজ করতে শুরু করল। আমি বাইরে চুপচাপ থাকলেও ভেতরে ভেতরে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, ওরা রতনকে মেরেছে, আমার এমন দশা করেছে, আমি চুপ থাকব না। একদিন তুহিনকে ডেকে বললাম,
তুহিন এটা কাজ করতে পারবি?
সে মাথা নেড়ে জানতে চাইল, কি কাজ ভাই? আমি সরাসরি বললাম,
ওই দিঘিতে বিষ দিতে হবে, পারবি?
তুহিন থমকে যায়, তার চোখ বড় হয়ে গেল। কিছুক্ষণ চোখ থেকে বলল,
ভাই ওই জায়গায় কেউ যেতে চাইবে না।
আমি ঠান্ডা গলায় বললাম,
যে যাবে তাকে টাকা দেব।
সে একটু ভেবে বলল,
লোক পাওয়া যাবে কিন্তু টাকা লাগবে অনেক, যত লাগে দেব, শুধু কাজটা যেন ঠিকঠাক হয়।
তুহিন আর কিছু বলে না। পরের দিন সে জানায় লোক ঠিক হয়েছে, রাতে কাজ হবে, মাগরিবের পর, কারণ ওই সময় কেউ এদিকে যায় না। সবকিছু গোপনে করতে হবে, কেউ যেন না জানে, বিশেষ করে বাবা, না হলে তিনি থামিয়ে দেবেন। আমি শুধু বললাম, কাজটা শেষ কর। সেই রাতে সব ঠিক মতো হল। লোকটা তাবিজ পরে শরীর বন্ধ করল, দিঘির কাছে গিয়ে বিষ ঠেলে দিল পানিতে, কোনো সমস্যা হয়নি। সবকিছু খুব অস্বাভাবিকভাবে সহজে হয়ে গেল। তুহিন এসে জানালো কাজ শেষ। আমি চুপ করে রইলাম, খালি মনে হচ্ছিল এত সহজে কিভাবে হল। কিন্তু তখন আর ভাবিনি, শুধু আমার মনে একটাই কথা, সব শেষ হয়ে গেছে। পরদিন সকালে বাবার ডাকে ঘুম ভাঙল, রহিম রহিম বাবা ওঠ। তার গলায় এমন আতঙ্ক ছিল যা আমি আগে কখনো শুনিনি। আমি চোখ খুলতে দেখি বাবা আমার সামনে দাঁড়িয়ে, মুখ ফ্যাকাশে, চোখ ভয়ে বড় হয়ে গেছে।
সব শেষ হয়ে গেছে রে বাবা।
আমার বুক ধরফর করে ওঠে।
কি হয়েছে?
বাবা হাঁপাতে হাঁপাতে বলে,
দেখিতে অনেক মাছ মরে ভেসে আছে, আর মাঝখানে একটা লাশ উল্টো হয়ে ভাসছে, পা উপরে মাথা পানির নিচে।
আতঙ্কে আমার শরীর ঠান্ডা হয়ে যায়। এক মুহূর্ত দেরি না করে তুহিনকে ডাকলাম,
আমাকে নিয়ে চল এখনই।
তুহিন আমাকে হুইল চেয়ারে বসিয়ে দ্রুত দিঘির দিকে নিয়ে গেল। দূর থেকেই ভিড় দেখা যাচ্ছিল, লোকজন জড়ো হয়েছে, সবাই চুপচাপ, কেউ এগোতে সাহস পাচ্ছে না। দিঘির পানি ঘোলা, ছোট বড় অসংখ্য মাছ ভেসে আছে, মৃত গন্ধ ছড়াচ্ছে। মাঝখানে কয়েকজন সাহসী ছেলে নৌকা নিয়ে লাশটা টেনে পাড়ে আনতে গেল। আমি নিঃশ্বাস বন্ধ করে তাকিয়েছিলাম। লাশটা পাড়ে তোলার সাথে সাথে ভয় আমার বুকের ভেতরটা থেমে গেল। ওটা সেই লোক যে গত রাতে আমার কথায় বিষ দিয়েছিল। তার চোখ বাঁকা, মুখ বিকৃত, শরীর শক্ত হয়ে গেছে, আমি কিছুই বুঝতে পারছিলাম না। সে তাবিজ পড়ে গিয়েছিল তাহলে? আমার মাথার ভেতর শুধু একটাই শব্দ ঘুরতে লাগল, তবে কি দিঘির জিন? ততক্ষণে বুকের ভেতর ঠান্ডা একটা ভয় ঢুকে পড়েছে। চারপাশে কেউ কিছু বলছে না। লোকজন দ্রুত লাশটা তুলে নিয়ে চলে গেল, কেউ দিঘির দিকে তাকাতেও চাইছিল না। সেই দিন থেকেই আর কেউ ওই দিঘিতে মাছ ধরতে যায়নি। বাড়ি ফিরে আমি চুপচাপ বসে রইলাম। মনে হচ্ছিল আমি কিছু একটা ভুল করেছি, খুব বড় ভুল। কিন্তু তখনও নিজেকে বুঝাচ্ছিলাম সব শেষ, আর কিছু হবে না। রাত নামল, খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম, ঘর নিস্তব্ধ। হঠাৎ দরজায় জোরে আঘাত পড়ল, তারপর জানালা ধরাম ধরাম। আমি চমকে উঠি, বাইরে ঝড় হচ্ছে, বাতাসের শব্দ অদ্ভুত। আমাদের পোষা দুইটা কুকুর হঠাৎ চিৎকার করে উঠল, একটানা, আতঙ্কে ভরা সেই চিৎকার। ঘরের ভেতর ঠান্ডা হাওয়া ঢুকে পড়েছে। আমি বাবাকে ডাকলাম,
বাবা বাইরে কি ঝড় হচ্ছে?
বাবা এসে জানালা বন্ধ করলেন,
হ্যাঁ ঝড় শুরু হয়েছে।
তিনি দরজা বন্ধ করে চলে গেলেন। আমি একা শুয়ে আছি, কিন্তু কিছু যেন ঠিক লাগছিল না। বাইরের শব্দটা স্বাভাবিক নয়, তার মধ্যে হঠাৎ কিছু একটা ভাঙার শব্দ। আমি চমকে উঠে সজাগ হই। কয়েক সেকেন্ড পর বাবা দৌড়ে এসে আমাকে বললেন,
রহিম আমাদের কুকুরটা।
তিনি থেমে গেলেন। আমি চেঁচিয়ে উঠে বলি,
কি হয়েছে?
তিনি ফিসফিস করে বললেন,
মরে পড়ে আছে।
আমার বুকটা ধক করে উঠল। আমি বুঝতে পারছিলাম সব শেষ হয়নি, হয়তো এটাই শুরু। আমার জন্য, আমার কাজের জন্য এরা এসেছে। আমি কিছু বলতে পারলাম না, চুপচাপ শুয়ে রইলাম। মাথার ভেতর শুধু একটা কথাই ঘুরছিল, আমি ভুল করেছি, ভয়ানক ভুল। এই চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। হঠাৎ ভোরবেলায় বাবার চিৎকারে ঘুম ভাঙল,
রহিম রহিম।
তার গলার স্বর যেন ছিঁড়ে যাচ্ছে। আমি চোখ খুলতেই দেখলাম বাবা কাঁদতে কাঁদতে ভেঙে পড়েছেন।
সব শেষ হয়ে গেল বাবা।
বুকের ভেতর অস্বস্তিতা তখন চরমে।
কি হয়েছে? মা নেই। মানে কি, কি বলছো? তাকেও মেরে ফেলেছে ওরা।
কোথায়?
নর্দমার পাশে, উল্টো হয়ে পড়ে আছে।
আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করি,
না এ হতে পারে না, মা তো তোমার পাশেই ছিল, বাইরে গেল কিভাবে?
বাবা কাঁদতে কাঁদতে জানান, রাতে কুকুর দুটোকে পুঁতে আসার পর তারা শুয়ে পড়েছিলেন। মাঝ রাতে মা ওয়াশরুমে যাবেন বলে ওঠেন, বাবা ওঠেননি। পরে ভোরে দেখেন পাশে নেই, এরপর বাইরে গিয়ে দেখেন এই হৃদয় বিদারক দৃশ্য। মাথার ভেতর একটাই শব্দ ঘুরছে, আমার জন্য, সব আমার জন্য। বাবা হঠাৎ রেগে গেলেন, চোখ লাল, অপয়া বলে চেঁচিয়ে ওঠেন। আমি চমকে উঠি, তোর মতনের ছেলে আল্লাহ কেন দিল আমাকে? তার গলা কাঁপছে, একটা সামান্য বিষয় নিয়ে ওদের সাথে লাগতে গেলি, দেখ কয়জনকে নিয়ে গেল। আমি চুপচাপ শুনছিলাম, কিছু বলার নেই। তিনি চিৎকার করে যাচ্ছিলেন, যা এখন যা, তাদের সাথে লড়, দেখি কি করতে পারিস। যাদের খেপিয়েছিস তারা সাধারণ না, তোর মতো মানুষ কিছুই করতে পারবে না ওদের। সর্বনাশ ডেকে এনেছিস তুই। আমি নিশ্চুপ হয়ে বসে রইলাম, কথা বলার শক্তি নেই, কারণ তিনি যা বলছেন সব সত্য। মাকে দাফন করা হল, সব শেষ, বাড়ি নিস্তব্ধ। কিন্তু সেই নিস্তব্ধতার ভেতর একটা অদৃশ্য ভয় রয়ে গেল। কয়েকদিন কেটে গেছে, বাড়িটা খাঁ খাঁ করছে, মানুষের কোলাহল নেই, শুধু চাপা ভয়। সেদিন রাতেও সবকিছু স্বাভাবিকভাবেই শুরু হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে তুহিন আমাকে শুইয়ে দিয়ে নিজের ঘরে চলে গেল। আমি বিছানায় শুয়ে আছি, চোখ হাত খোলা, ঘুম আসছিল না। হঠাৎ ধপ মনে হলো ভারী একটা কিছু এসে পড়ল ছাদের ওপর। আমি চোখ খুলে তাকাই, কয়েক সেকেন্ড বুঝলামই না কি হচ্ছে। তারপর ধীরে ধীরে মাথা ঘুরিয়ে জানালা দিয়ে ছাদের দিকে তাকাতেই আতঙ্কে বুকের ভেতর সব রক্ত হিম হয়ে গেল। ছাদের উপরে দাঁড়িয়ে আছে একটা অবয়ব, একজন দরবেশের মতো। নিঃশ্বাস নিতে পারছিলাম না। ধীরে ধীরে সে আমার দিকে তাকালো, আমার শরীর কাঁপতে শুরু করেছে। সেই দরবেশ, গলায় পরিচিত ভারী কর্কশ কণ্ঠস্বর,
আপন জনকে হারানোর ব্যথা কেমন বুঝতে পারছিস?
আমার বুকের ভেতর কথাগুলো যেন ধাক্কা খেল।
এখন তো সবে শুরু, তোকে কতবার সাবধান করেছিলাম শুনলি না, তোর বংশ শেষ হয়ে যাবে। কে জানিস, যাদের তুই মেরেছিস তারা শুধু মাছ ছিল না, ওরা তাদের বাচ্চা। একে একে সবাই মরে যায় ওই বিষে। ওরা কয়েক জাতের জিনের বাচ্চা যারা তোর ষড়যন্ত্রে মরেছে। এখন তারা থামবে না তোকে না মারা পর্যন্ত, তাদের শান্তি হবে না।
সে হঠাৎ হাসল, শুষ্ক ভয়ঙ্কর হাসি।
জেলে লোকটার কথা ভাবছিস? তার মাথায় লোভ ঢুকিয়ে দেয়া হয়েছিল, তাই সে বিষ দেওয়ার সাথে সাথে মাছ ধরতে গিয়েছিল। তাবিজ ছিল গায়ে, তাই ভেবেছিল কিছু হবে না। ওরা তাকে পানির ভেতরে টেনে বিষ খাইয়ে মেরে ফেলেছে।
আমি আতঙ্কে শিউরে উঠি, তাবিজ?
মৃতের কাছে গেলে তাবিজ কাজ করে। অনেক জিনের মৃতদেহ ভেসে উঠেছিল দেখিতে, ওটা যেন মৃতের দিঘি, সুযোগ ওঠাই।
সে থেমে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল।
ইচ্ছে করলে তোকে পুড়িয়ে ফেলতে পারি, কিন্তু পারছি না। বাবা তুই বাঁচবি না। ওই দেখ ওরা আসছে, বাড়িতে গোল শিলা, তোর পরিবারের পেছনে লেগেছে, এবার কার পালা? তোর বাবার।
কথাটা শোনা মাত্রই আমার বুক ফেটে যায়। আমি চিৎকার করতে চাইলাম, পারলাম না। কথাগুলো বলে এক ঝলকে দরবেশ চেন মিলিয়ে গেল, ঘর ফাঁকা। তখনও দূর থেকে হাসি প্রতিধ্বনিত হচ্ছে। আমি হামাতে থাকি, শরীর ঘামে ভিজে গেছে। বাবাকে ডাকতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। কয়েক সেকেন্ড, তারপর সব স্বাভাবিক। যেন কিছুই ঘটেনি। আমি নিজেকে বোঝাতে চেষ্টা করি সব মিথ্যা, কিন্তু ঠিক তখনই বাবার ঘর থেকে চিৎকার,
রহিম বাঁচা।
আমার বুক কেঁপে ওঠে।
ওরা মেরে ফেলবে।
আমি চিৎকার করলাম, বাবা আমি উঠতে পারছি না। কিছুই করতে না পেরে ফোনটা তুলে তুহিনকে কল দেই, তুহিন তাড়াতাড়ি আয়। ওপাশ থেকে উত্তর আসার আগেই ফোনটা কেটে গেল, আর ঠিক তখনই দরজায় ধাক্কা, ধপ। তারপর সবকিছু চুপচাপ। আমি চিৎকার করলাম, বাবা। কোনো সাড়া নেই, সময় থেমে গেছে। কিছুক্ষণ পর তুহিন ঘরে ঢুকে হাঁপাতে থাকে। আমি উদ্ভ্রান্তের মতো তাকে বলি, তাড়াতাড়ি ওই ঘরে যা, মনে হয় বাবার কিছু হয়েছে। পরিস্থিতি আঁচ করতে পেরে আর সময় নষ্ট না করে সে দৌড়ে বাবার ঘরের দিকে যায়। কিন্তু যেভাবে যায় সেভাবেই কয়েক মিনিট পর ফিরে আসে। তার চোখ মুখ ছিল ফ্যাকাশে।
রহিম ভাই, ঘরে তো কেউ নেই।
বুকের ধুকফুকানিটা ততক্ষণে কয়েকশো গুণ বেড়ে গেছে। তুহিন জানায় বাবার পুরো ঘর লন্ডভণ্ড। আমি কিছু বললাম না, শুধু বলি বাইরে খুঁজে দেখতে। সারা রাত খোঁজা হল, কোথাও নেই, কেউ দেখেনি। খুঁজতে খুঁজতে ভোর হয়ে আসে। ঠিক তখন তুহিন দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল,
ভাই সর্বনাশ।
হয়তো কিছুটা আন্দাজ করতে পারলেও যেন শুনতে বা মানতে চাইছি না। তখন তুহিন যা বলে তা শোনার পর আমার সমগ্র পৃথিবীটা ওলট পালট হয়ে যায়। সব শেষ, বাবার নেই, তার লাশ নাকি পানিতে উল্টো হয়ে ভাসছে। আমি আর কিছু শুনতে পারছিলাম না, সব অন্ধকার। নিয়ম মেনে বাবাকে দাফন করা হল, শেষ মানুষটাও চলে গেল। আমি এখন একা, সব আমার জন্য, সব আমার ভুল। তখন মাথার ভেতর শুধু একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল, এই মৃত্যু থামবে কিভাবে? না থামলে তো পুরো গ্রাম শেষ হয়ে যাবে। ঠিক তখনই গ্রামের এক বৃদ্ধ এগিয়ে আসেন। তিনি ধীরে ধীরে বলেন, বাবা রহিম, তোমার উপর ওদের ছায়া আছে, এটা মানুষে সামলাতে পারবে না। ভালো কোনো কবিরাজ আলিম দরকার, তারাই পারবে। কয়েকদিন কেটে গেল, বাড়িটা এখন আর আগের মতো নেই। এটা একটা শূন্য খোলস, মানুষ আছে, প্রাণ নেই, হাসি নেই, শুধু আতঙ্কের স্মৃতি। আমি হুইল চেয়ারে বসা এক অনাথ, চোখ খোলা, কিন্তু ভেতরে সব অন্ধকার। এর মধ্যেই একদিন খবর এলো, একজন হুজুর পাওয়া গেছে, তিনি নাকি সব বিষয়ে পারদর্শী। পরের দিনই তাকে আনা হল। তিনি বাড়িতে ঢুকে প্রথমেই কিছুই বললেন না, চুপচাপ চারপাশ দেখলেন, বারান্দা, উঠান, বাবার ঘর, আমার ঘর, সবকিছু। তারপর ধীরে থেমে থেমে বললেন, এখানে কিছু আছে। সবাই চুপ। অতি প্রাকৃত শক্তি, সাধারণ না। তারপর কিছুক্ষণ চোখ বন্ধ রেখে বললেন, আমি ওদের ডাকতে পারবো না, আর ডাকলেও তারা আসবে না, তোমরা অন্য কাউকে খোঁজো। এই বলে তিনি চলে যান। আশা ভেঙে গেল। এরপর আবার শুরু হলো খোঁজ। একজন, দুজন, তিনজন, যতজনকে আনা হলো কেউ পারল না। শেষে এক আলেম এলেন, দেখে মনে হল শক্তিশালী। তিনি বাবার ঘরে একটা গোল বৃত্ত আঁকলেন, আমাকে সেই বৃত্তের মাঝে বসালেন। চারিদিক মোমবাতি জ্বালানো হল, লাল সুতো দিয়ে ঘিরে দিলেন পুরো জায়গা। তিনি চোখ বন্ধ করে পড়তে লাগলেন কিছু, গম্ভীর কণ্ঠ। সময় যেতে লাগল, এক ঘন্টা, দুই ঘন্টা। ঘর নিস্তব্ধ, কিছুই হল না যেন, না কোনো শব্দ, না কোনো উপস্থিতি। হঠাৎ তিনি চোখ খুললেন, তার মুখে বিস্ময়, এটা সম্ভব না। তিনি নিচু গলায় বললেন, এই পাঠ, যত বড় যিনি হোক আসতে বাধ্য। তিনি চারিদিকে তাকালেন, তাঁর চোখে ভয়, কেউ আসছিল না। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, এখানে আমার থেকেও বড় কিছু আছে। তিনি আর থাকলেন না, চলে গেলেন। এরপর আরো কয়েকজন এলো, কেউ পারল না। সবার মুখে একই কথা, বড় শক্তি, ধরা যাচ্ছে না। আমি বুঝতে পারছিলাম এটা সাধারণ কিছু না। শেষমেশ তুহিন খবর নিয়ে এলো, একজন আছেন যিনি জিন সাধনা করেন, তার নিজের আলেম জিন আছে। আমি বললাম, চল। আমরা গেলাম তার কাছে, একটা মাদ্রাসা, শান্ত পরিবেশ, বৃদ্ধ হুজুর, চোখে গভীরতা। সবকিছু তাকে খুলে বললাম, তিনি চুপচাপ শুনলেন, তারপর বললেন তিন দিন পর যেতে। তিন দিন যেন তিন বছরের মতো লেগেছিল। অবশেষে আমরা আবার গেলাম। আসরের নামাজ শেষে তিনি আমাদের ডাকলেন, আমরা বসলাম। তিনি ধীর স্বরে বললেন,
তোমরা যাওয়ার পর আমি সেই রাতেই বসেছিলাম, জিন হাজির করার চেষ্টা করেছিলাম, আসেনি, এটা আগে কখনো হয়নি। তখন আমি আমার আলেম জিনকে ডেকে পাঠালাম দেখির কাছে। সে তিন ঘন্টা পর ফিরে এলো, আর যা বলল তা খুবই ভয়ঙ্কর। দিঘির কাছে পৌঁছাতেই অনেক ইফরিত জিন তাকে ঘিরে ফেলেছে। তাকে জোর করে নিয়ে যাওয়া হয় ইফকার ওই বট গাছটার কাছে। সেখানে সেখানে দেখা হয় একজনের সাথে।
আমরা শোনার জন্য অপেক্ষা করছি। সমূহ রাস নামটা উচ্চারণ করতেই ঘরটা ভারী হয়ে গেল। সে চিনদের রাজা। হুজুর বললেন,
বহু আগে থেকেই সে আছে, এই দিঘির সব জিনের শাসক সে। তোমরা যাকে দরবেশ ভাবছ সে আসলে সমূহ রাস। তোমরা অন্যায় করেছ, একজন আলেম জিন, সে তোমাদের থামাতে এসেছিল, তোমরা তাকে আঘাত করেছ।
আমার বুক ফেটে যাচ্ছিল। তিনি বললেন,
সমুরাস তোমাকে মারেনি, কারণ সে ওয়াদা করেছে তোমার পূর্বপুরুষের কাছে, কিন্তু মুসা যতদিন বাঁচবে ততদিন তুমিও বাঁচবে, একই যন্ত্রণায়, এটাই শাস্তি। সেই মুসা যাকে আঘাত করেছিলে।
আমার শরীর কেঁপে উঠল। তবে একটা উপায় আছে,
দিঘি অপবিত্র হয়ে গেছে, ওটা পবিত্র করতে হবে, আর পূর্ব পাশে একটা মাদ্রাসা বানাতে হবে, তাহলেই ভারসাম্য ফিরবে।
আমি চুপচাপ মাথা নাড়লাম, কোনো প্রশ্ন করিনি। পরের দিন থেকে কাজ শুরু হল, মাটি কাটা, ইটানা, মানুষ জড়ো হল, ধীরে ধীরে মাদ্রাসা তৈরি হল, দিঘির পানি পরিষ্কার করা হল। সময় লাগলো বটে, কিন্তু একদিন সব শান্ত হয়ে গেল। আর কোনো মৃত্যু না, আর কোনো চিৎকার না, দিঘি আবার শান্ত, মানুষ আবার মানত করে, গায়েবী সাহায্য আসে, কিন্তু কখনো থালা বাসন আসেনি। আমি এখনো বেঁচে আছি হুইল চেয়ারে, প্রতিদিন সেই যন্ত্রণা নিয়ে, কারণ আমার জীবন বাঁধা মুসার সাথে। কখন সে ডাকবে আমি জানি না। শেষে রহিম ভাই শুধু একটা কথাই বলেছিলেন, ভুল করিস না ছোট ভাই, যা বুঝিস তাই নিয়ে খেলিস, যা বুঝিস না তা নিয়ে কখনোই না, আমার জন্য দোয়া করিস ভাই। এই বলে সে থামে। ঘটনাটি রহিম ভাইয়ের সাথে ঘটে 2008 সালে। আমি ঘটনা শুনেছিলাম 2017 সাল নাগাদ। 2019 সালে রহিম ভাই না ফেরার দেশে চলে গেছেন। মাদ্রাসা, ঈদগা মাঠ ও দিঘি এখনো আছে, শ্রোতা বন্ধুরা চাইলে ঘুরে আসতে পারেন। আমার কাছে ওই দিঘি নিয়ে আরো বেশ কয়েকটি ঘটনা আছে, পর্যায়ক্রমে পাঠাবো। এই ছিল ঘটনা রাসেল ভাই, বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। এই বলেই সুকান্ত মাইতি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ঈদের সময় এইরকম একটা ঘটনা শুনে আমি জানি না যে বাকিটা সময় আপনাদের কেমন যাবে, রাতটা কেমন যাবে, কিন্তু ইন্টারেস্টিং, ঘটনাটা খুবই অন্যরকম, আপনারাও নিশ্চয়ই তাই বলবেন। যে যেখানে ঈদ কাটাচ্ছেন, ঈদ হোক আনন্দময়। আমাদের এই ঘটনাটি এখানেই শেষ করেছেন সুকান্ত মাইতি। আমরা অপেক্ষায় থাকব সুকান্ত মাইতির নতুন ঘটনার জন্য।
শুনছিলেন ঈদের তৃতীয় দিনের মেতের দিঘি বাই সুকান্ত মাইতি। Eid Rewind. The boy of joy has returned. Eid-er ager raat, নার্স ও হেনরি বাই লামিম ইয়াসির জিয়ার।
সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি আমি রাসেল। আমন্ত্রণ জানাচ্ছি ঈদের স্টুডিও সেশনে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন প্রতিটি মুহূর্ত। আমাদের দুজন খুব পছন্দের মানুষ আজকে এখানে আছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন হাফেজ মাইনুদ্দিন সাহেব এবং আরেকজন হচ্ছেন ঈসা, এবং সেই সাথে আমাদেরকে ইমেলটি পাঠিয়েছেন এই মুহূর্তে যার ইমেল আমি পড়ব, তিনি হচ্ছেন লাজিম ইয়াসার জিয়াদ। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় চলে যাই। হাসপাতাল প্রতিষ্ঠান কি কেবল চিকিৎসা সেবা প্রদান করে রোগীকে সুস্থ করে তোলার স্থান, নাকি এটি অনেক ক্ষেত্রে মানুষের জীবনের শেষ সীমান্ত নির্ধারণকারী প্রতিষ্ঠানও বটে? হাসপাতাল নামক স্থানটিতে সৃষ্টিকর্তার ইচ্ছায় মানুষ নতুন জীবন ফিরে পায়, ঠিক তেমনি এই স্থানটিতে অনেক মানুষ তার অপূর্ণ ইচ্ছা যন্ত্রণা সহ্য করে, আকস্মিক মৃত্যুর মাধ্যমে এই পৃথিবী ছেড়ে পরপারে পাড়ি জমায়। এই হাসপাতাল নামক স্থানটি খুব সাধারণ আবার সেই সাথে বড়ই রহস্যময় একটি স্থান। হাসপাতালে রাতের নিরবতা, দীর্ঘ করিডোর, আইসিইউর নিস্তব্ধতা, হঠাৎ আলো নিভে যাওয়া বা অজানা শব্দ, এই সব ঘটনা মানুষের মনে ভয় ও রহস্যের অনুভূতি সৃষ্টি করে। এই কারণেই হাসপাতালকে প্রায়ই ভুতুড়ে পরিবেশের সাথে তুলনা করা হয়। প্রিয় লিসেনার্স, আপনারা নিশ্চয়ই ভাবছেন হাসপাতাল নিয়ে এতগুলো কথা আমি কেন বলছি, কারণ আজকের এই ঘটনাটির কেন্দ্রবিন্দু হচ্ছে হাসপাতাল। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি লাজিম ইয়াসার জিয়াদ। প্রিয় লিসেনার্স, আজ অনেক দিন পর আপনাদের মাঝে ফিরে আসা ছোট একটি ঘটনা নিয়ে। ভাইয়া, আমার লেখায় অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এই ঘটনা আমাকে শেয়ার করেছেন আমার খুব কাছের একজন বড় ভাই। শুরু করছি আজকের রহস্যময় এই ঘটনাটি। রাত নামলে হাসপাতালের পরিবেশ বদলে যায়। দিনের কোলাহল থেমে গেলে করিডোরগুলো অদ্ভুত নিস্তব্ধ হয়ে পড়ে। যারা অপূর্ণ ইচ্ছা নিয়ে মারা যায় বা গেছে, তারা নাকি সেই করিডোরেই ঘুরে বেড়ায়, এমন অনেক কথা শোনা গেছে। অনেক সময় হঠাৎ বাল্ব জ্বলে আবার নিভে যায়, বিদ্যুৎ কেঁপে ওঠে, যেন কেউ জানান দিচ্ছে আমি আছি। হাসপাতাল সেবা নিতে আসে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার মানুষ, মৃত্যুর সাথে যুদ্ধবিধ্বস্ত দেহ, জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা অসহায় মানুষ। ডাক্তাররা চিকিৎসা করে চলে যান, কিন্তু সেই মানুষগুলোর সব মুহূর্তের দায়িত্ব থাকে নার্সদের কাঁধে। আজকের এই ঘটনাটি ভুক্তভোগী এক নার্সকে নিয়ে। ওনার নাম ইন্দু। বর্তমানে ইন্দু একটি বেসরকারি হাসপাতালে কর্মরত আছেন। সাল 2010, সেরাতে ইন্দু রাতের শিফটে নার্স হিসেবে কাজ করছিল। সেদিনও প্রতিদিনের মতো প্রধান নার্স সন্ধ্যায় তাকে রোগীদের সব দায়িত্ব বুঝিয়ে চলে গেলেন। রাতের ডিউটি ডাক্তার এসে কোন রোগীকে কখন কোন ওষুধ দিতে হবে বলে বেরিয়ে গেলেন। সব ঠিকঠাক চলছিল। রাত তখন 2টা। হঠাৎ ইন্দুর চোখ ভারী হয়ে আসছিল। ক্লান্তি আর মাথা ঘোরার কারণে সে জেনারেল ওয়ার্ডের বাইরে একটি চেয়ারে বসে কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল। ঠিক তখনই কোথা থেকে কান্নার আওয়াজ শুনতে পেলেন। এমন শব্দ শুনে চমকে উঠতে হয়। শব্দের উৎস খুঁজতে তিনি প্রথমে ওয়ার্ডের দিকে তাকালেন, দেখলেন সব রোগী গভীর ঘুমে, আবার সবকিছু নিস্তব্ধ। তিনি ভাবলেন হয়তো এটা তার কল্পনা। সাত পাঁচ না ভেবে তিনি আবার ধীরে ধীরে চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করতেই এবার তিনি শুনতে পেলেন এক তীব্র চিৎকার। চিৎকার শুনতে পেয়ে সাথে সাথে ইন্দু দৌড়ে ওয়ার্ডে ঢুকলেন। কিন্তু অবাক করা ব্যাপার, সবাই শান্তভাবে ঘুমাচ্ছে। তাহলে এভাবে চিৎকার করল কে? হঠাৎ কি শুরু হলো এসব? ভাবতে ভাবতে এবার বুকের ভেতর ঠান্ডা একটা কাঁপুনি বয়ে গেল। হাসপাতালের করিডোর থেকে স্পষ্ট দেখা যায় হাসপাতালের চারপাশের ঘন গাছপালা। 300 মিটার দূরে কোনো রাস্তা নেই। সেই নিঃসঙ্গতা তাকে আরো ভীত করে তুলেছিল। যাই হোক, অভ্যর্থনা কক্ষের অন্ধকার, ভীত সন্ত্রস্ত মন নিয়ে একটু সাহস সঞ্চয় করে সে সেদিকে এগুলো। শব্দটা কোত্থেকে আসছে সেটাই দেখা মূল উদ্দেশ্য। অভ্যর্থনা কক্ষে পৌঁছে সেখানে কর্তব্যরত বিজয় নামক একজনকে কোথাও দেখতে পেল না। এমন সময় আচমকা ঠিক হাসপাতালের বিদ্যুৎ চলে গেল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। এই অবস্থায় দরদর করে ঘামতে শুরু করল ইন্দু। ঠিক তখনই হঠাৎ আবার ভেসে আসল এক অজানা উৎস থেকে কান্না। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে অভ্যর্থনা কক্ষ থেকে বেরিয়ে করিডোর হয়ে ধীরে ধীরে তার ওয়ার্ডের দিকে এগোতে শুরু করলেন তিনি। অল্প একটু এগোতেই ইন্দু ফ্ল্যাশ লাইটের আলোয় দেখতে পেলেন তার থেকে কিছু দূরে করিডোরের মেঝেতে কেউ একজন পড়ে আছে। তার পরনে লাল রঙের কিছু একটা বোঝা যাচ্ছে। এটা দেখেই ইন্দু তড়িঘড়ি করে সেদিকে এগোতে শুরু করলেন। এমন সময় হঠাৎ ইন্দু পেছন থেকে তার নামের ডাক শুনতে পেল। ডাক শুনতে পেয়ে ইন্দু থেমে পেছনের দিকে তাকায়। পেছনের দিকে তাকাতেই ইন্দু দেখতে পায় বিজয় তাকে ডাকছে। বিজয়কে দেখতে পেয়ে ইন্দু তাড়াতাড়ি বিজয়কে তার কাছে আসতে বলে এবং সামনে মেঝেতে কেউ একজন পড়ে আছে এই বিষয়টি জানায়। বিজয়কে বিষয়টি জানিয়ে ইন্দু সামনের দিকে ঘুরে তাকায়। একই এখন সেখানে কেউ নেই। এমন সময় বিজয় ইন্দুর কাছে চলে আসে। সেও সেখানে কিছুই দেখতে পায় না। এমন অবস্থায় হাসপাতালের বিদ্যুৎ চলে আসে। কোথায়? মেঝেতে কে পড়ে আছে? পুরো করিডোর ফাঁকা, একদম ফাঁকা। তাহলে ইন্দু একটু আগে মেঝেতে কাকে পড়ে থাকতে দেখল? সে সময় ইন্দু এই বিষয়টির কোনো কুল কিনারা করতে পারল না। এই ঘটনা ইন্দুর মনে এক গভীর ভয়ের ছাপ রেখে যায়। পরদিন ইন্দু কর্তৃপক্ষকে গতরাতে ঘটে যাওয়া ঘটনাটা বলে। কর্তৃপক্ষ ইন্দুকে এই ঘটনা কাউকে বলতে কঠোরভাবে নিষেধ করে দেয়। তাকে রাতের শিফট থেকে সরিয়ে সকালের শিফটে ডিউটি দেওয়া হয়। এর কয়েকদিন পর সন্ধ্যার দিকে ইন্দু বিশ্রাম কক্ষে বসেছিল। এমন সময় প্রধান নার্স ইন্দুর কাছে আসে এবং ভয়ঙ্কর একটি বিষয় জানায়। ইন্দু, তুমি তো সে রাতে খুবই মন্দ একটা জিনিস দেখেছিলে। যখনই তুমি বলেছ মেঝেতে কেউ একজনকে পড়ে থাকতে দেখেছ, তার পরনে লাল রঙের কিছু একটা ছিল, তখনই আমি বুঝে গেছি আসলে তুমি কি দেখতে পেয়েছিলে। আজ থেকে প্রায় 20 বছর আগের কথা, 1990 সাল। সেখানে তুমি সেই অবয়বটিকে পড়ে থাকতে দেখেছ, তাই না? ওর পাশেই একটা কক্ষ আছে। সেই কক্ষে একজন রোগী মারা গিয়েছিল। মৃত্যুর সময় তার পরনে লাল শার্ট ছিল। সেই রোগীটি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় এবং তার অন্তিম সময়ে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ে। আমি যখন এই হাসপাতালে নতুন যোগ দেই, তার কিছুদিন পর আমার সাথেও একই ঘটনা ঘটেছিল। বিভিন্ন সময় বিভিন্ন জন করিডোরে পায়ের শব্দ, সেই রোগীর বিলাপ করে কান্না, এসব শুনেছে। কিন্তু আজ পর্যন্ত সেই জিনিসটি কারও কোনো ক্ষতি করেনি। কিন্তু যে তাকে দেখে তারপরও বিপদ হয়। এই বিষয় শুনে ইন্দুর গলা শুকিয়ে এলো। এমন সময় হঠাৎ ইন্দুর চোখ যায় প্রধান নার্সের পায়ের দিকে। পায়ের দিকে চোখ পড়তেই ইন্দু দেখল, যা দেখল তাতে তার শরীরের রক্ত হিম হয়ে যায়। প্রধান নার্সের পা পেছনের দিকে বাঁকানো। এরপর ইন্দুর আর কিছু মনে নেই। ইন্দুর যখন জ্ঞান ফেরে, সে নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করে। আর ওই রাতে ইন্দু সেই হাসপাতাল থেকে চাকরি ছেড়ে দেয়। আজও ইন্দু সেই হাসপাতালের করিডোর অথবা সেই বাঁকানো পায়ের নার্সের কথা মনে করে কেঁপে ওঠে। পরিশেষে একটা কথাই বলতে চাই প্রিয় লিসনার্স, বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনার ওপর। ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ঘটনাটি সময় নিয়ে পড়ে শোনানোর জন্য। প্রিয় লিসনার্স, আপনারা সব সময় এভাবেই ভৌতিক আনন্দ পেতে থাকুন ভূত ডট কম এর পাশে থেকে, কাছে থেকে। আমি লাজিম ইয়াসার জিয়াদ আজ এখানেই বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন কোন ঘটনা নিয়ে। প্রিয় লিসনার্স, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত ডট কম এর সাথে থাকুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি যারা ঘটনা শুনলেন তাদের কাছে ঘটনাটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, এবং ঈদের এই আনন্দে এই মুহূর্তগুলো যে আমাদেরকে দিচ্ছেন, বা মানে ঈদের সময় আসলে প্রত্যেকটা মুহূর্তই অতি মূল্যবান। আমরা বছরে কয়টা দিন সময় পাই প্রিয়জনের সামনে বসে থাকার, তার সাথে সময় কাটানো, এই মহামূল্যবান সময়ের কিছুটা যে আমাকে দিয়েছেন সেই জন্য আমি নিজেকে ধন্য মনে করি, আপনার পরিবারের অংশ মনে করি। সত্যি প্রতি ঈদ এলে মনে হয় আমি আপনার পরিবারেরই একজন, আর সেই কারণেই ঈদের আনন্দ আমরা ভাগ করি একসাথে। অনেক অনেক ধন্যবাদ লাজিম ইয়াসার জিয়াদ আপনার ঘটনার জন্য। যারা যারা আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন, যারা ঘটনা পাঠিয়েছেন, প্রত্যেককে আমি ঈদ মোবারক জানাই, আমার হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই।
শুনছিলেন ঈদের আগের রাতে নার্স ও হেনরি বাই লামিম ইয়াসির জিয়াদ। ঈদ রিওয়াইন্ড, দ্য বয়ের জয় হ্যাজ রিটার্ন। ঈদের দিন পাঙ্গা সুজুর,
আমাদের বংশে এক পূর্বপরিচিত কবিরাজ ছিলেন, তার নাম ছিল পাঙ্গা সুজুর। তার নামটা যেমন অদ্ভুত তেমন রহস্যময় ছিল তার কবিরাজি। তিনি মুন্সীগঞ্জের কোনো এক গ্রামে বাস করতেন। কোনো এক সকালে রাজের বাবা মা এবং আমার আরেক ফুপির ছেলে অর্থাৎ আমার ফুপাতো ভাই সাইম সেই গ্রামের জন্য রওনা দেয়। তারপর পরিদর্শন করা, বর্তমানে তিনি ইউরোপের একটি দেশে অবস্থান করছেন। এই ঘটনা প্রকাশের জন্য আমি ওনার অনুমতি নিয়েছি। তিনি তার পরিচয় এবং ঘটনায় আইনগত কিছু ব্যাপার থাকায় স্থান চিহ্নিত করে লিখতে নিষেধ করেছেন। আমি ঘটনার বর্ণনার স্বার্থে তার ছদ্মনাম দিচ্ছি সাইদ। রাত 12টায় আমরা দুজন দুটি বাইকে যাত্রা শুরু করি চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা থেকে। আমরা যখন দাউদকান্দি ব্রিজ পার হই তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হল। আমরা বৃষ্টিকে পাত্তা না দিয়ে এগিয়ে যাই। দাউদকান্দি বাজার পার হয়ে কিছু দূর আসার পর হঠাৎই ব্রেক করে আমাকে ইশারা করে একটি চায়ের দোকানে দাঁড়াতে। আমিও তাকে ফলো করি। তিনি বললেন, বাইক রাখেন, চা খাই। ততক্ষণে বৃষ্টিও কিছুটা বেড়ে গেল। আমি ভাবলাম এই সুযোগে সাথে থাকা রেইনকোট পরে নেওয়া যাবে। যথারীতি নেমে আমরা চায়ের দোকানে বসলাম আর রেইনকোট পরে ফেললাম। রাত তখন 2টার বেশি, দোকানে আরো দুজন কাস্টমার ছিল। চা শেষ হলেও দেখলাম সাইফ ভাই আনমনে রাস্তার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন। অনেকক্ষণ জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার ভাই, আমরা কি উঠব না? উনি যেন সম্বিত ফিরে পেলেন। একটু সময় নিয়ে বললেন, আর একটু বসি, বৃষ্টি কমুক। বসে পড়লাম। সময় কেটে গেল 20 মিনিটের মতো। আমি অস্থির হয়ে উঠি, এভাবে বসে থাকলে তো আর রাস্তা কভার করা যাবে না। আবারও তাগাদা দেয়ায় তিনি একটু ইতস্তত করলেন। চেহারা দেখে মনে হল একটু অস্বস্তিতে পড়েছেন। জিজ্ঞাসা করলাম, কোন সমস্যা, কিছু ব্যাপার থাকলে বলতে পারেন? তিনি একটু ইতস্তত করে বললেন, না আসলে কিছু কথা মনে পড়ে যাওয়ায় সামনে এগোতে ইচ্ছে করছে না। আমি ওনাকে কি কথা সেটা জানতে চাইলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন। তখন তাকে বেশ কয়েকবার অনুরোধ করার পর শেষ পর্যন্ত বললেন, ঠিক আছে, আর একটা চা নেই, তারপর বলি। অতঃপর সাইফ ভাই বলতে শুরু করলেন, সাল 2017, বছর তিনেক হল চাকরিতে জয়েন করেছি। ছেলেবেলা থেকেই অ্যাডভেঞ্চার প্রিয় ছিলাম, পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াতাম, ট্রেকিং করতাম, তাছাড়া মোটর সাইকেলে ঘুরে বেড়ানো আমার একটা নেশা। এখনো নেশা আছে, তবে তখন সেটি ছিল তুঙ্গে। কয়েক মাস ছুটিবিহীন কাজের চাপে হাঁপিয়ে উঠেছিলাম, হাঁসফাঁস লাগছিল, ভাবলাম একটা ব্রেক প্রয়োজন। যেই ভাবা সেই কাজ, কোনো মতে ছুটি ম্যানেজ করে বেরিয়ে পড়লাম রোমাঞ্চ আর প্রশান্তির সন্ধানে। সঙ্গী কেউ ছিল না, গন্তব্য রাঙামাটির কাপ্তাই। এই কাপ্তাইয়ে আবার আমার কয়েকটি ভয়ানক স্মৃতি আছে, সেটি অন্য কোনো একদিন সুযোগ পেলে বলব। যাই হোক, আমি রাত 10টার দিকে রওনা দিলাম ধানমন্ডি থেকে। ট্রাফিক ঠেলে যখন নারায়ণগঞ্জ পার হই তখন রাত 1টা ছুঁই ছুঁই। গজারিয়া থেকে রাস্তা ফাঁকা পাই তখন গতি বাড়িয়ে ডিস্টেন্স কভার করার চেষ্টা করি। সে রাতেও বৃষ্টি ছিল বেশ ভারী, রেইনকোট থাকায় সমস্যা হচ্ছিল না, আর বৃষ্টিতে হাইওয়েতে বাইক চালানো আমি খুব উপভোগ করতাম। একটি বড় বাজারে চা সিগারেটের ব্রেক নিয়ে আবার যাত্রা শুরু করি। তখনও ঝুমঝুম বৃষ্টি। সেই মুহূর্তে আমি বুঝতে পারিনি আমার জন্য সামনে কি অপেক্ষা করছে। কুমিল্লা এখনো বেশ দূরে, রাত গভীর, রাস্তা ফাঁকা, মাঝে মধ্যে কিছু ট্রাক দেখতে পাচ্ছিলাম। খানিকক্ষণ পরপর বিদ্যুৎ চমকে আলোকিত করে দিচ্ছে চারপাশ। আমার মনে হচ্ছিল এমন মুহূর্তের জন্যই আমি বেঁচে আছি, এটাই তো জীবনের আনন্দ। ঝুম বৃষ্টিতেও বাইকের গতি 60-70 ছিল। হেডলাইটের সাথে ফগলাইটের আলোয় বেশ অনেকটা দূর দেখতে পাচ্ছিলাম। রাস্তা প্রায় ফাঁকা। আমি হঠাৎ সামনে দেখলাম ছোট ছোট কয়েকটি প্রাণী দৌড়ে রাস্তা পার হচ্ছে। সাবধান হলাম। এগিয়ে দেখি একটি সাদা মা বেড়াল দৌড় দিয়ে রাস্তা পার হল, পেছনে পেছনে বাচ্চা বেড়ালগুলো দৌড়াচ্ছে। সেগুলিও সাদা, একেবারে ছোট নয়, বামপাশের উদ্দেশ্যে দৌড়াচ্ছে। আমি ডান পাশ দিয়ে বেড়ালগুলোর পেছন হয়ে পাশ কাটানোর চেষ্টা করলাম নিরাপদে। সেই উদ্দেশ্যে আমি ডান পাশের লেনের প্রান্তে চলে আসলাম। আমার পেছনে কোনো গাড়ি দৃষ্টিসীমানায় ছিল না। রাস্তার পাশে ছিল ঘন গাছপালা। বেড়ালগুলোকে পার করার কয়েক গজ আগে এক সেকেন্ডের জন্য আমার দৃষ্টি পড়ল রাস্তার পাশে এক ব্যক্তির ওপর। অনেক ভারী কোনো বস্তু আমার বাইকের হ্যান্ডেলের উপর এসে পড়ল রাস্তার সেই পাশ থেকে। সাথে সাথে মোটরসাইকেল ভারসাম্য হারিয়ে আমি রাস্তায় ছিটকে পড়লাম। ভেজা রাস্তায় পিছলে আমি বেশ খানিকটা দূর চলে গেলাম। আর বাইক আরেকদিকে স্লিপ করে চলে গেল। এসব কিছুই 10-15 সেকেন্ডের ভেতরে ঘটে গেছে। চোখে আধার দেখছি, মনে হচ্ছে মিনিট খানিক পেরিয়ে গেল। এভাবে পড়ে থেকেই চোখ বুলিয়ে চারপাশে দেখে নেওয়ার চেষ্টা করলাম। দেখতে পেলাম কয়েকজন লোক এগিয়ে আসছে আমার দিকে। আমি ভাবলাম স্থানীয় লোকজন হয়তো আশেপাশেই ছিল, সাহায্যের জন্য আসছে। তারা এগিয়ে আসলো, আমাকে ধরাধরি করে বসালো। কিন্তু এ কি, আমাকে সাহায্য করতে আসেনি, তাদের উদ্দেশ্য ছিল ডাকাতি। একজন আমার দিকে দা বাগিয়ে রাখে, আরো দুজন আমার রেইনকোট খুলে পকেট হাতড়ে মোবাইল, মানি ব্যাগ ও সাথে থাকা ব্যাকপ্যাকটি নিয়ে দ্রুত চলে গেল রাস্তার পাশেই আমাকে ফেলে রেখে। আমি ওঠার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। ডান হাতে আমি কোনো জোর পাচ্ছি না, কোমর বেশ অবশ। ওই অবস্থায় চারপাশে তাকালাম অসহায়ের মতো। ছোট ছোট গাড়ি চলে গেল দু একটা, আমাকে দেখেও থামেনি। বেড়ালের তীব্র কান্নার মতো আওয়াজে রাস্তার অন্য পাশে তাকালাম। দেখি রাস্তায় কয়েকটি ছোট ছোট সাইজের গাছের কাণ্ড বা গুড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে। বুঝলাম ডাকাতি করার জন্যই এই গাছের কাণ্ড আমার উপরে ছুঁড়ে ফেলেছিল ডাকাতরা। আর এরকমই কোন একটি গাছের গুড়িতে আঘাত লেগে বেড়ালের একটি বাচ্চা থেতলে পড়ে আছে রাস্তার এক প্রান্তে। সেই বেড়ালের বাচ্চাকে কেন্দ্র করে মা বেড়াল আর আরেকটি বাচ্চা বেড়াল পায়চারি করছে আর তীব্র সুরে কান্নার মতো ডেকে যাচ্ছে। আমার চোখে আবার অন্ধকার নেমে এলো, জ্ঞান হারালাম। তারপর নিজেকে আবিষ্কার করলাম অ্যাম্বুলেন্সে। আমাকে কুমিল্লা সরকারি হাসপাতালে ভর্তি করা হল। কোনো এক বাস ড্রাইভার নাকি থানায় ফোন দিয়ে আমার অ্যাক্সিডেন্ট রিপোর্ট করে। তারপর পুলিশ উদ্ধার করে নিয়ে যায় আমাকে হাসপাতালে। শরীরে দৃশ্যমান কোনো কাটাছেঁড়া ছিল না, কারণ রেইনকোট পরেছিলাম আর মাথায় উন্নত মানের হেলমেট ছিল। কিন্তু পড়ে যাওয়ায় ডান হাতের কবজি ফ্র্যাকচার হয়ে যায় আর বাম পাশে কোমরে প্রচণ্ড ব্যথা পাই, রক্ত জমে কালো হয়ে যায় জায়গাটি। হিববন ভাঙেনি, এ যাত্রায় বেঁচে গেলাম। আমার বাইক উদ্ধার করে দুর্ঘটনায় এরিয়া সংশ্লিষ্ট থানায় নিয়ে রাখা হয়েছিল। বাসায় ফোন দিয়ে জানালে আমার ভাই পরদিন সকালে কুমিল্লা চলে আসে। সে আমাকে ঢাকায় কোনো একটা হাসপাতালে নিয়ে যেতে চাইলে ডাক্তার বলল গুরুতর কিছু না, আরেকদিন থাকেন, তারপর একেবারে বাসায় নিয়ে যাবেন। তো আমার ছুটি তখন হাসপাতালের বেডেই কাটতে লাগল। পুলিশের নিকট আমার সাথে ঘটা ডাকাতির অভিযোগ করা হয়। চুরি হওয়া ফোনের নাম্বার টুকে রাখল পুলিশ। হাসপাতালে দ্বিতীয় রাত। রাতে ঘুমে আমি একটি স্বপ্ন দেখি। সেই স্বপ্নে আমি আমার দুর্ঘটনার পরের দৃশ্য দেখলাম। দেখলাম আমি রাস্তার পাশে শুয়ে আছি আর অপর পাশে সেই মৃত বেড়াল ছানা পড়ে আছে, কিন্তু সাথের মা বেড়াল ও অন্য বাচ্চাগুলো নেই। সেই মৃত বেড়াল ছানাটিকে ঘিরে 10-15টি লম্বা লম্বা অবয়ব, মুখ দেখতে পায়নি, তারা আমার উল্টো দিকে ফিরেছিল। তারা করুণ ও ভারী কণ্ঠে কিছু একটা বলছিল সমস্বরে। এতটুকুই আমার স্বপ্নের ভেতরে ছিল। সকালে জাগি, ভাবলাম দুর্ঘটনার স্মৃতি তাজা, তাই ব্রেইন এটিকে স্বপ্নের মধ্যে আবারও দেখিয়ে দিয়েছে। আর ওই অবয়বগুলির বিষয়টি অনর্থক মস্তিষ্ক প্রসূত চিন্তা বলে ধরে নিলাম। ঢাকায় ফিরে পরবর্তী 2 সপ্তাহ রেস্টে থাকার পর মোটামুটি ব্যথামুক্ত শরীর ফিরে পাই। এই পর্যায়ে সাইদ ভাই থামলেন। আমি ভাবলাম এতটুকুই, স্বপ্নের অ্যাঙ্গেল সামনে আসায় কৌতূহল বেড়ে গেল আমার। জিজ্ঞাসা করলাম, স্বপ্নে কি আর কিছু দেখেননি? তারপর, না, স্বপ্নে আর কিছু দেখিনি, তবে জি বলেন। তিনি একটি সিগারেট ধরালেন, বড় একটি টান দিয়ে মুখ ওপরে তুলে ধোঁয়া ছেড়ে আবার বলতে শুরু করলেন। প্রায় 2 মাসের মাথায় থানা থেকে ফোন আসে, জানানো হয় আমার সাথে ঘটা ডাকাতির সন্দেহভাজন কয়েকজন আসামি ধরা পড়েছে আর আমার ফোনও উদ্ধার হয়েছে। থানায় উপস্থিত হতে বলা হল। আমি অফিস থেকে আধবেলা ছুটি নিয়ে বাসে চেপে থানার উদ্দেশ্যে রওনা দিলাম। থানায় পৌঁছালে একজন অফিসার আমাকে ডেকে কিছু তথ্য ভেরিফাই করলেন। তারপর একটি ফোন দেখিয়ে বললেন এটি আমার ফোন কিনা। আমি হ্যাঁ সূচক উত্তর দিলে তিনি আমাকে নিয়ে হাজতের দিকে গেলেন। 3 জন হাজতিকে দেখিয়ে বললেন এরাই সেই রাতে আমার সাথে ডাকাতি করেছিল কিনা। তাদের একজন সঙ্গী ইতোমধ্যে মৃত্যুবরণ করেছে। অবশ্য তাদের আরেকজন সঙ্গী রয়েছে, তাকে গ্রেফতার করা নিয়ে কিছু জটিলতা দেখা দিয়েছে। তার ভাই থানাতেই রয়েছে এখন, সে কিছু কথা বলতে চায় আমাকে। সেরাতের অপর ডাকাতির প্রেক্ষিতে করা অভিযোগের বাদীপক্ষকেও ইনফর্ম করা হয়েছে, তারাও আসবে। আমার বেশ রাগ হল পুলিশের ওপর, আসামি না ধরে আসামির ভাইয়ের সাথে কেন আমাকে কথা বলাতে চায়। সন্দেহ হল পুলিশের ওপর। অফিসার আমাকে একটি বেঞ্চের কাছে নিয়ে গেলেন। বেঞ্চে একজন মধ্যবয়সী ব্যক্তি বসে আছেন, আমাকে বসতে বললেন, তার সাথে কথা বলতে বললেন। এরপর অফিসার চলে গেলেন অন্যদিকে। আসসালামু আলাইকুম ভাইজান, আমার নাম আফসার আলী, সেই ব্যক্তিটি বলল। সালামের উত্তর দিয়ে আমি বললাম, কি ব্যাপার, কি কথা বলতে চান? সে বলল, ভাইজান, আমার ছোট ভাই জাফর আলী আপনার সাথে চরম অন্যায় করেছে, আমি ক্ষমা চাই তার হয়ে। বিরক্ত হয়ে বললাম, কি বলবেন, তাড়াতাড়ি বলুন, ভূমিকা করবেন না। আর আপনার ক্ষমা চাওয়ায় আমার কিছু আসে যায় না, যে অপরাধ করেছে তার শাস্তি পাওয়াটা জরুরি। শাস্তি সে পাচ্ছে ভাইজান, এমন শাস্তি খোদাতালা যেন কোনো শত্রুকেও না দেয়, বলেই তিনি টুকরে কেঁদে ওঠেন। আমি একটু অপ্রস্তুত হয়ে পড়লাম, বললাম, আহা, শান্ত হন আপনি, কি হয়েছে বলুন। আফসার আলী বলল, ভাইজান, সেই রাতের ডাকাতির পর থেকে তার সাথে এমন কিছু ঘটনা ঘটছে যে আমাদের পুরো বাড়িতে শোক নেমে এসেছে। আমি ভাবলাম কাহিনী বানাচ্ছে, বললাম, আর আমি আর রাখি না আপনার গল্প, ডাকাতি করেছে পুলিশ ধরবে, ব্যাস, আপনি এখানে সব মায়া কান্না করতে এসেছেন? এক পর্যায়ে আফসার আলী আমার হাঁটুর নিচে পায়ে ধরে ফেলল, বলল, ভাইজান, আমি মিথ্যা বলছি না, তাকে পুলিশে ধরার মতো অবস্থায় সে নেই, আপনি আমার কথা বিশ্বাস না করলে আমার বাড়ি চলেন, দেখে আসবেন অবস্থাটা। আমি কোনো মতে তার হাত থেকে আমার পা ছাড়িয়ে নিয়ে সেই পুলিশ অফিসারের কাছে গেলাম। ওনার পাশের ডেস্কে আরো দুজন অফিসার ছিলেন। আমি চেয়ারে বসতে বসতে বললাম, বিষয়টা কি, কি হচ্ছে এসব? আফসার আলীর কথার ব্যাখ্যা জানতে চাইলে তিনি গম্ভীর কণ্ঠে বললেন, কিছু বিষয় আছে যা আইনের ভাষায় ব্যাখ্যা করা সম্ভব না সাইদ সাহেব। আফসার আলী যা বলতে চাচ্ছেন তা হল তার ভাইকে যেন মামলার এজাহার থেকে অব্যাহতি দেওয়া হয়, আর যে কারণগুলো বলছেন সেই কারণগুলি আমরা আইনের ভাষায় বর্ণনা করতে পারব না। অভিযোগে অব্যাহতি দেয়া না দেয়া আপনার উপর। তারপরও আপনি চাইলে আফসার আলীর বাড়িতে গিয়ে বিষয়টা নিজ চোখে দেখে আসতে পারেন। আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম। আপনি নিরাপত্তা নিয়ে চিন্তিত হবেন না, আমি আমার লোকজন আপনার সাথে পাঠাতে পারব। আমি তখন কৌতূহলী হয়ে উঠলাম, কিছুক্ষণ ভেবে বললাম, ঠিক আছে, আপনি ব্যবস্থা করুন। অফিসার আফসার আলীকে ডেকে কিছু কথা বললেন। মিনিট পনেরো পর আফসার আলী আরেকজন ব্যক্তিকে নিয়ে আসলো, যাকে অফিসার আমার সাথে পরিচয় করিয়ে দিলেন স্থানীয় ইউপি মেম্বার হিসেবে। তারপর সেই মেম্বার এবং অফ ডিউটির একজন পুলিশ সদস্য সহ আমরা রওনা হলাম জাফর আলীর বাড়ির উদ্দেশ্যে। তখন পড়ন্ত বিকেল, আমরা তাদের বাড়িতে পৌঁছালাম। বেশ বড় যৌথ পরিবার, সেমি পাকা বাড়ি, বাড়িতে একটি কক্ষে বসিয়ে আমাদের চা পানির ব্যবস্থা করা হল। অনিচ্ছা সত্ত্বেও তা গ্রহণ করি। অতঃপর বাড়ির শেষ প্রান্তের একটি কক্ষের দিকে আমাদের নিয়ে যাওয়া হয়। জাফর আলী সেখানেই আছে। কাঠের দুই পাল্লার দরজার সামনে দাঁড়িয়েছিলাম আমি, অন্ধকার রুম। দরজার পাল্লাগুলি খোলার পরপরই আমার বুকটা ধক করে ওঠে। অন্ধকারে নিশাচর প্রাণীর চোখের মতো দুটি চোখ জল জল করছে, আলো সহ্য করতে পারে না, তাই অন্ধকার করে রাখা হয়। বলতে বলতে আফসার আলী লাইট চালিয়ে দিল। কক্ষটি আলোকিত হবার পর সামনে যা দেখলাম তা দেখে শিউরে উঠলাম। একজন প্রায় উলঙ্গ জীর্ণ ময়লা কালো বর্ণের ব্যক্তি চার হাত পায়ের ওপর ভর করে আছে। প্রতিটি হাতে পায়েই লোহারের শিকল ভরানো, হাড় জিরজিরে শরীরে অসংখ্য আঁচড় আঘাতের ক্ষত, মুখটি খোলা, জিভ বেরিয়ে আছে, তাতে কুকুরের মতো লালা ঝরছে, গলা থেকে গড়গড় আওয়াজ বের হচ্ছে, চোখ দুটি গভীর কোটরে হলেও তা জল জল করছে। আমার দিকে ছুটে আসার চেষ্টা করে, শিকলে বাধা প্রাপ্ত হয়, শিকল ছেঁড়ার ব্যর্থ চেষ্টাও করে, লোহার ঝনঝন আওয়াজে কানে তা লেগে যায়। মানুষের আকৃতি থাকলেও মানুষের কোনো বৈশিষ্ট্য যেন তার মধ্যে নেই। মেম্বার সাহেব আফসোসের ভঙ্গিতে মুখ দিয়ে একটা আওয়াজ করেন। আফসার আলী বলল, ভাইজান, এটাই আমার অধম ভাই জাফর আলী। জাফর আলীকে বেশিক্ষণ দেখার মতো সামর্থ্য আমার হয়নি। গা গুলাচ্ছিল তাকে দেখে, আর কক্ষটি থেকে বিকট দুর্গন্ধ আসছিল। আমরা পুনরায় বসার ঘরে ফিরে এলাম। আফসার আলীকে বললাম, ঘটনা কি খুলে বলুন তো, আমি কিছুই বুঝতে পারছি না। আফসার আলী দীর্ঘশ্বাস ফেলে জাফর আলীর কাহিনী বলা শুরু করলেন। ডাকাতি করে ভোরে জাফর আলী ফেরত আসে। বাড়িতে তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে, বড়টি মেয়ে, দুটি ছেলে। ডাকাতির আসক্তি তার পুরনো, বাড়ির সবাই ত্যক্ত বিরক্ত তার উপরে সব কারণে। বহু অভিযোগ, জেল খেটেও সে ভালো হয়নি। রাতে ডাকাতি করে, দুপুর পর্যন্ত ঘুমায়। জাফরকে অনেক বুঝিয়েও কোনো লাভ হয়নি। সন্তানদের মুখের দিকে তাকিয়ে তার স্ত্রী মেনে নিয়েছে এই অসম্মানের জীবন। সেদিন ঘুমের ভেতর জাফর একটা স্বপ্ন দেখে। কয়েকটি ভয়াল দর্শন অবয়ব এসে তাকে বলল, জাফর আলী, তোর পাপের ঘড়া পূর্ণ হয়েছে, এখন দেখ তোর কি পরিণতি হয়। তুই আমাদের হাত থেকে বাঁচতে পারবি না। ঘুম থেকে উঠে জাফর আলীর স্বপ্নের ব্যাপারটিকে কোনো পাত্তা দেয়নি। সে চলে যায় তার বাকি সঙ্গীদের সাথে দেখা করতে দূরের কোনো এক বাজারে। সেখানে গিয়ে দেখে নাসির নামে অপর এক সঙ্গী উপস্থিত হয়নি। তারা তাদের মতো আলাপচারিতা করে। নাসির জাফর আলীর একই গ্রামের বন্ধু হওয়ায় তার বাড়িতে রওনা দেয় জাফর। বাড়িতে পৌঁছে জাফর জানতে পারে নাসির অসুস্থ, অনেক জ্বর। তার সাথে কথা বলে জাফর কথায় কথায় জানতে পারে নাসিরও একই রকম স্বপ্ন দেখছে। জাফর খুব একটা পাত্তা দেয়নি। এটি শুনে জাফর কিছুটা ধাঁধায় পড়লেও নাসিরকে নিজের স্বপ্ন সম্পর্কে কিছুই জানায়নি। যথারীতি সে বাড়িতে ফিরে আসে। পরদিন সকালে জাফরের ঘুম ভাঙে তীব্র বিলাপের আওয়াজে। চোখ কোচলে জেগে উঠে সে যা দেখে তাতে সে বেশ ভড়কে যায়। উঠানে তার স্ত্রী বুক চাপড়ে কাঁদছে, আর বাড়ির সবাই তাকে ঘিরে কান্নাকাটি করছে। পাড়া প্রতিবেশীরাও ছুটে এসেছে। সে জানতে পারে সকালে তার দুই ছেলের মধ্যে বড়টি স্কুলে যাওয়ার পথে ঢাকা কুমিল্লা মহাসড়কে ট্রাক চাপায় মারা গেছে। তীব্র শোকে জাফর কাতর হয়ে পড়ে। ডাকাত হলেও বাবা হিসেবে তার সন্তানের প্রতি টান বা দরদের কমতি ছিল না। পুরো বাড়িতে শোকের ছায়া নেমে আসে। পুত্র শোকে জাফর ডাকাতিতে যায় না। এরই মধ্যে আরো কিছু ঘটনা শুরু হয়ে যায় তার ছোট ছেলের সাথে। মাঝে মধ্যেই তাকে খুঁজে পাওয়া যায় না। একবার তাকে পাওয়া যায় মহাসড়কের পাশেই অচেতন অবস্থায়। ছোট ছেলেকে তখন বাড়ির বাইরে বেরোতে দিত না জাফর। সবসময় বাড়িতে সবাই চোখে চোখে রাখত। তারা ভাবে ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে হয়তো মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে সে। এভাবে সপ্তাহখানেক কাটার পর এক রাতে জাফরের স্ত্রীর সাথে ঘুমাচ্ছিল তার সেই ছেলেটি। রাতে বাড়ির সবার ঘুম ভাঙল জাফরের স্ত্রীর চিৎকারে। হঠাৎ ঘুম ভাঙলে জাফরের স্ত্রী দেখে তার ছেলে পাশে শুয়ে নেই। ছোট ছেলেকে সবাই খুঁজতে শুরু করে, বাড়িতে ও আশেপাশে। সবাই তাজ্জব বনে যায়। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, তারপরও কিভাবে উধাও হয়ে গেল সে? রাত তখন চারটা প্রায়। খোঁজাখুঁজি করতে করতে ভোর হয়ে গেলেও পাওয়া গেল না ছেলেকে। ফজরের নামাজের পর বাড়িতে একটি খবর আসে, জাফরের ছেলেকে মসজিদের কয়েকজন মুসল্লি মহাসড়কে দেখতে পেয়েছে, তবে জীবিত নয়। দুর্ঘটনায় থেতলে যাওয়া লাশ। জাফরের স্ত্রী জ্ঞান হারায় খবর শুনে। জাফর সহ বাড়ির পুরুষরা ও গ্রামবাসীরা ছুটে যায় মহাসড়কে। দুই ছেলেকে হারিয়ে জাফর শোকে পাথর হয়ে যায়। তার স্ত্রী হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি হয়। সেও কিছুটা অসুস্থ বোধ করতে শুরু করে। দুদিন পর এমন অবস্থায় আরেকটি ভয়াবহ খবর আসে। জাফরের পীরে চমকে যায়। নাসিরকে নাকি বেশ দূরের একটি জায়গায় মহাসড়কে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। জাফর আলী অবিশ্বাস নিয়ে আরো কয়েকজনের সাথে দেখতে গেল নাসিরের লাশ। বিভৎস সেই দৃশ্য। নাসিরকে চেনার কোনো উপায় নেই। গাড়ির চাকা তার মাথা বুকের ওপর দিয়ে চলে গিয়েছে। জাফর আলী অসুস্থ হয়ে পড়ে সব দেখে। নাসির তার ছোটবেলার বন্ধু ছিল। আসলে সে তখনও মিলাতে পারছিল না সব কি হচ্ছে। মানুষ এবং পুলিশের ভিড় থেকে সে যখন বেরিয়ে আসতে যাবে তখন সে চমকে ওঠে চারপাশে তাকিয়ে। আরে, এটি তো সেই স্পট যেখানে কিছুদিন পূর্বে বৃষ্টি ভেজা রাতে তারা ডাকাতি করেছিল। তখন তার একে একে মনে পড়ে তার দেখা স্বপ্ন আর নাসিরের বলা একই স্বপ্নের কথা। ততক্ষণে সে বুঝে ফেলল এখানে অস্বাভাবিক কিছু আছে, কিছু একটা অলৌকিক ঘটেছে। বাড়িতে পৌঁছে যায় সে কষ্ট করে, অনেক অসুস্থ আর ভয় পাচ্ছিল। সে তার ভাইদের ডেকে কাঁপা কাঁপা কণ্ঠে সব খুলে বলে এবং নাসিরের স্বপ্নের কথাও বলে। এসব শুনে আফসার আলী সেই দিনই গ্রামের এক কবিরাজের কাছে জাফরকে নিয়ে যায়। কবিরাজ বিষয়টি শুনে পরের দিন জানাবে বলে তাদের বিদায় করে দেয়। পরদিন কবিরাজের নিকট গেলে কবিরাজ জানিয়ে দেয় সে জাফরের ব্যাপারে কিছু করতে পারবে না, এতে নাকি তার এবং তার পরিবারের প্রাণের হুমকি আছে। সে বলে রাতে তার বাড়িতে আক্রমণ হয়েছিল, এখানে বড়সড় কোনো ব্যাপার ঘটেছে। এসব কিছুই ঘটেছিল 10 থেকে 15 দিনের ভেতর। কবিরাজের ব্যর্থতার পর তারা আরও কবিরাজে দেখিয়েছে ওনারাও অপারগতার কথা জানিয়ে দিয়েছে। জাফরের সাথে এরপর কিছু কিছু ঘটনা ঘটতে শুরু করে। তার খাবারের রুচি নষ্ট হয়ে যায়, জোর করে কিছু খেলেও ঘণ্টাখানেকের মধ্যে বমি হয়ে যায় আর ভয়ানক দুঃস্বপ্নের কারণে ঘুম উবে যায়। সে কখনোই ঘুমাতে পারত না, খাওয়া একেবারে বন্ধ হওয়ার উপক্রম শুধু পানির উপরেই যেন টিকেছিল। জাফরের ছোট ছেলের সাথে যা ঘটেছিল তার লক্ষণ তার মেয়ের মধ্যেও চলে আসে। সেও কিছুটা অপ্রকৃতস্থ আচরণ করতে শুরু করে, বাড়ি থেকে বেরিয়ে যেতে চায় বারবার। এতে বাড়ির সবাই খুব আতঙ্কিত হয়ে পড়ে। তখন তারা সব সময় কেউ না কেউ জেগে থেকে মেয়েকে পাহারা দেয়া শুরু করল। এরই মধ্যে দূরবর্তী এক স্থানে এক বিশিষ্ট হুজুরের সন্ধান পায় আফসার আলী। জাফর আর তার মেয়েকে নিয়ে সেই হুজুরের কাছে তারা উপস্থিত হয়। তাদের আতঙ্ক এত বেশি ছিল যে মহাসড়ক এড়িয়ে ছোট ছোট গ্রামের রাস্তা ধরে ধরে অনেক কষ্টে সেই হুজুরের দরবারে তারা গিয়েছিল। হুজুর তাদের বসিয়ে রেখে অনেক সময় নিয়ে কিছু তদবির করলেন। তারপর তিনি যা বললেন তাতে জাফর সহ উপস্থিত সবাই বিস্মিত হয়ে যায়। হুজুর বললেন সে রাতে জাফররা ডাকাতির উদ্দেশ্যে যে স্থানে যায় সেই স্থানে একদল ভয়ঙ্কর জিনের শত শত বছর ধরে বসবাস রয়েছে। ডাকাতির সময় জাফর এবং নাসিরের রোল ছিল গাছের কাণ্ডগুলি ফেলা। তারা গাছের কাণ্ডগুলি রাস্তার পাশে জড়ো করে যেখানে দাঁড়িয়েছিল তার পাশেই ছিল একটি ঝোপ। সেই ঝোপে একজন মাজিন তার দুটি বাচ্চাকে নিয়ে বেড়ালের রূপে বসেছিল। জাফর আর নাসির গাছের গুড়ি হাতে সেই ঝোপের ওপরে চলে যায়। এতে মাজিন তার বাচ্চাদের নিয়ে বেরিয়ে যেতে বাধ্য হয় এবং রাস্তা দৌড়ে পার হতে থাকে। সেই মুহূর্তেই একটি মোটরসাইকেল আসে আর তারা দুজনেই গাছের কাণ্ড রাস্তায় ছুঁড়ে ফেলতে থাকে। মোটরসাইকেলটি আটকানোই ছিল উদ্দেশ্য। তাদের নিক্ষিপ্ত এইরকম কাণ্ড ওই বেড়ালের একটি বাচ্চার ওপর পতিত হয়। বেড়ালের বাচ্চারূপী ওই জিন সেই আঘাতে প্রাণ হারায়। ডাকাতরা ডাকাতি করে চলে আসলেও সেখানকার জিনগুলি তাদের চিহ্নিত করে ফেলে প্রতিশোধ নেবার জন্য। বিশেষ করে গাছের খণ্ড যারা ফেলেছে মানে জাফর আর নাসিরের ওপরেই তাদের তীব্র ক্ষোভ। এ সমস্ত প্রাণহানি ঘটিয়েছে জিনগুলো সেই প্রতিশোধের অংশ হিসেবেই আর তারা জাফরকে কোনোভাবেই ক্ষমা করবে না। এখানে জিনের পুরো একটি গোত্র ঐক্যবদ্ধ থাকায় তাদের থামানোর কোনো উপায় হুজুরের কাছেও নেই। নাসির অবিবাহিত থাকায় তার নিজের প্রাণের ওপরেই বিপদ হয়েছে। অপরদিকে জাফরের সন্তান রয়েছে, তাই সন্তানদের ওপর দিয়ে বিপদ যাচ্ছে। হুজুর সাফ জানিয়ে দিলেন তিনি জাফরের জন্য কিছুই করতে পারবেন না, তার পরিণতি সে ভোগ করবেই, তবে তিনি জাফরের মেয়ের জন্য চেষ্টা করবেন বলে জানান। অতঃপর হুজুর জিনদের সাথে কথা বলে জানালেন জিনদের সাথে তিনি অনেক তর্ক বিতর্ক করে একটি সমঝোতায় আসতে সক্ষম হয়েছেন। জিনেরা জাফরের মেয়ের কোনো ক্ষতি করবে না যদি তার স্ত্রী ও মেয়ে তাকে ছেড়ে চলে যায়। পরদিন জাফরের স্ত্রী মেয়েকে নিয়ে চলে গেল বাপের বাড়িতে। জাফরের তখন থেকে অবস্থার আরও অবনতি হওয়া শুরু করল। ধীরে ধীরে খাদ্যের অভাবে হাড় জিরজিরে হতে থাকে। দিন রাত ভয়ে চিৎকার করে আর বলতে থাকে আমাকে ছেড়ে দাও, ওরা আমাকে ঘিরে ফেলেছে, এ ধরনের কথাবার্তা। সে বাড়ি থেকে উধাও হয়ে যায়। দুবার তাকে হাইওয়ে থেকে ধরে নিয়ে আসা হয়। রাস্তায় শুয়ে থাকা অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে। বাধ্য হয়ে তাকে একটি কক্ষ খালি করে এভাবে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। ইতোমধ্যে বাকি ডাকাতদের পুলিশ ধরতে সক্ষম হয়। পুলিশ তাকেও খুঁজে পায় এবং বুঝতে পারে না কি করবে। ক্রমশ জাফরের জ্ঞান বুদ্ধি লোপ পেতে শুরু করে। পশুর চেয়েও বাজে অবস্থায় রয়েছে সে। এই বলেই থামল আফসার আলী। আফসার আলীর মুখে এই কথাগুলি শুনে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। কি বলবো কি করব কিছুই বুঝতে পারছিলাম না। থানায় ফিরে আমি পুলিশ অফিসারের কাছে বললাম আমি জাফরের নামে অভিযোগ দিতে চাই না, তাকে শাস্তি দেওয়ার কিছু নেই এই পৃথিবীতে অবশিষ্ট, আমি তাই মনে করি। অফিসার বললেন ঠিক আছে, তবে জাফরের অন্য ডাকাতির ভিকটিমরা কি সিদ্ধান্ত নেয় সেটি দেখার বিষয়। সেই ডাকাতিতে নাকি গাড়ি আটকে একজনকে কুপিয়ে গুরুতরভাবে আহত করা হয়েছিল। আমি আবার ঢাকার উদ্দেশ্যে ছুটলাম। গাড়িতে বসে বসে ভাবছিলাম শুধু, মানুষের অপরাধের ঘড়া পূর্ণ হলে কি হয়, কত নির্মম হয় তার অবস্থা। জাফরের কৃতকর্মের খেসারত দিতে হয়েছে তার নিষ্পাপ দুই শিশুকে। পরবর্তীতে আমি আফসারের সাথে যোগাযোগ করে জানতে পারি জাফর আরো কয়েক মাস বেঁচে ছিল, শিকলবন্দি অবস্থাতেই তার কুৎসিত মৃত্যু হয়েছে। তখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, রাত হয়ে গিয়েছে প্রায় 3:30। সাইদ ভাই থামলেন, সিগারেটে লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়লেন। আমার মাথায় আর রাস্তা কভার করার তাড়া নেই, সেখানে বরং ভয় বাসা বেঁধেছে। বুঝতে পারছিলাম কেন সাইদ ভাইয়ের মন সায় দিচ্ছে না। আজকে রাতেও বৃষ্টি এবং একই হাইওয়েতে আমরা আছি। তখনও সত্য সমাপ্ত ঘটনার ভাবনা থেকে বেরোতে পারিনি। সম্বিত ফিরে পাই সাইরেনের আওয়াজে। চায়ের দোকানে হাইওয়ে পুলিশের একটি টহল গাড়ি এসে থামে। আমাদেরকে জিজ্ঞাসাবাদ করলেন পুলিশ অফিসার, কি পরিচয়, কোথায় যাচ্ছি, বসে আছি কেন। আমি মুখ ফসকে বলে ফেললাম, ডাকাতের ভয়ে এগোচ্ছি না। তখন পুলিশ অফিসার চায়ের দোকানিকে দোকান বন্ধ করার নির্দেশ দিলেন, রাত অনেক হয়েছে তাই। আর আমাদেরকে বললেন, আপনারা আমাদের গাড়ির সাথে সাথে চলেন, এগিয়ে দেই। আমি সাহস ফিরে পেলাম, আবার যাত্রা শুরু হলো আমাদের। এত ভয়ের ঘটনা শুনেও, এত কিছুর সম্ভাবনার পরেও এখনো আমরা ঘুরতে যাই। দিনে যাই, রাতে যাই, গরমে যাই, বৃষ্টিতে যাই, কনকনে শীতেও যাই, কিসের টানে। আজ এখানেই বিদায় চাই। রাসেল ভাইকে অসংখ্য ধন্যবাদ ঘটনাটি পড়ে শোনানোর জন্য, সে সাথে পুরনো ভয়ের রাত নিয়ে বারবার ফিরে আসার জন্য। শ্রোতাদের জানাই অনেক ধন্যবাদ ধৈর্য ধরে এতক্ষণ শোনার জন্য। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই চমৎকার ঘটনাটি পাঠানোর জন্য। যারা এতক্ষণ শুনলেন তাদেরও ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
শুনছিলেন ঈদের দিনের বাংলা সুজোর। ঈদ রিওয়াইন্ড, দ্য পয়ের জয় হ্যাজ রিটার্ন। ঈদের দিন বাংলা সুজোর এপিসোডের দ্বিতীয় ইমেইল বাইরাহাত।
কেন তুমি আসো?
আমি শুধু তোমার সাথে থাকতে চাই।
কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও।
সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায়? চোখের পলকে ভূত.com with Russell.
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, ভালোর তলে আছেন। আমি রাহাত বলছি ঢাকা থেকে। আমি অনেক আগে থেকেই ভূত.com এর অনেক বড় ভক্ত। আজকে আমি যে ঘটনাটি বলবো সেটি আমার বন্ধু রাজের সাথে ঘটেছে। আসলে সে সম্পর্কে আমার ফুপাতো ভাইয়ের ছেলে হয়, কিন্তু বয়স এক হওয়ায় আমাদের সম্পর্কটা বন্ধুত্বের। যাই হোক, কথা না পারি আমরা চলে যাচ্ছি ঘটনায়। সময়টা ছিল 2023 সালের অগস্টের দিকে। আমরা ছিলাম তিন বন্ধু, আমি, রাজ এবং কাউসার। রাজ আর কাউসার একই বিল্ডিং এ থাকে এবং আমি তাদের পাশের বিল্ডিং এ থাকি। আমরা প্রতিদিন এখানে সেখানে আড্ডাবাজি করতাম তিনজন, হয়তো নিজেদের কারো বাসায়, না হয় নামাজ শেষে মসজিদের পাশের খোলা মাঠে। একদিন শুক্রবারে জুম্মার নামাজের সময় তিন বন্ধু একত্রিত হই। হঠাৎ আমি খেয়াল করলাম রাজ খুবই চুপচাপ এবং চিন্তিত। যে ছেলে আমাদের সাথে টুকটাক দুষ্টামি এবং হাসি মজা করে সবসময়, সে আজ এত চুপচাপ কেন? আমি রাজকে জিজ্ঞেস করলাম, কিরে কি হয়েছে তোর? সে চুপ করে থাকল। তখন আমি কাউসারকে বললাম, কিরে কি হয়েছে ওর? তোরা দুজন তো সারাক্ষণ একসাথে থাকিস, আজ এত চুপচাপ কেন? কাউসার বলল, আরে তেমন কিছু না, হয়তো অসুস্থ, ঠিক হয়ে যাবে। আমি আর কথা বাড়ালাম না। এরপর আমরা নামাজে চলে যাই, নামাজ শেষ করে যে যার মতো বাসায় চলে যাই। পরের দিন আমি কাউসারকে কল দেই আড্ডা দেওয়ার জন্য, কিন্তু কাউসার বলল রাজের খুব জ্বর হয়েছে, আজ আর আড্ডা দেবে না। আমাকে বলল,
তুই এক কাজ কর, তুই আমাদের বিল্ডিং এ চলে আয়, আমি আর তুই রাজের পাশে থাকলে ওর একটু ভালো লাগবে।
যেই কথা সেই কাজ, আমি সোজা চলে যাই রাজের বাসায়। গিয়ে দেখি রাজ বিছানায় শুয়ে আছে এবং কাউসার রাজের পাশে বসা। আমিও রাজের পাশে বসলাম। এরপর তিনজন কথার মাঝে মেতে উঠলাম। হঠাৎ আমি লক্ষ্য করলাম রাজ এই দিক ওই দিক কি যেন দেখছে। আমি রাজকে জিজ্ঞেস করলাম, কিরে কি দেখছিস আশেপাশে? সে কিছু বলল না, চুপ করে থাকল। কাউসার বলল,
আমিও অনেকবার লক্ষ্য করেছি, সে এদিক ওদিক কি যেন দেখে, তাকিয়ে থাকে, জিজ্ঞেস করলে চুপ থাকে।
বিষয়টা আমার কাছে একটু অদ্ভুত লাগল। এভাবেই কেটে গেল এক মাস, কিন্তু রাজের অবস্থা দিন দিন যেন আরো খারাপ হতে লাগল। পরিস্থিতি এমন হল যে রাজ কারুর সাথে কথা বলতো না, ঠিক মতো হাঁটাচলাও করতে পারত না। অনেক ডাক্তারও দেখানো হলো তাকে, কিন্তু কোনো রোগ ধরতে না পারায় এটাকে ভিটামিন জনিত রোগ বলে ভিটামিনের ওষুধ দিতে থাকল। তাও কোনো ওষুধই তার উপরে কাজ করছিল না। তখন আমি ছিলাম দশম শ্রেণীর ছাত্র, সামনে SSC পরীক্ষা থাকায় পড়াশোনার চাপে কারোর সাথে কোনো যোগাযোগ করা হয়ে ওঠেনি। তাই চিন্তা করলাম এই শুক্রবারে তিনজন আবার একত্রিত হব। পরের দিন আমি আর কাউসার রাজকে কলে এবং মেসেজ করে কোনো রেসপন্স না পেয়ে তার বাসায় গেলাম। গিয়ে দেখি রাজ বিছানায় বসে আছে, তার চোখ দুটো লাল। আমরা যে গিয়েছি তার কোনো হুঁশ নেই, তার চোখের দৃষ্টি যেন একাধারে সামনের দিকে। আমি আর কাউসার এত ডাকাডাকির পরও কোনো উত্তর দিল না। আমার একটু রাগ হল এবং আমি তার মুখ ধরে আমার দিকে ঘুরালাম। মুখ ঘুরল ঠিকই, কিন্তু তার চোখ দুটো যেন সামনের দিকে স্থির। কাউসার বলল,
কিরে রাজ কি হয়েছে তোর বলতো? কি থেকে কি হয়ে গেলি? হ্যাঁ আমাদের সাথে নামাজে যাবি?
রাজের এই অবস্থায় তার আম্মু তাকে যেতে মানা করছিল। আমাদের কাকুতি মিনতি দেখে রাজি হয়ে গেল। রাজ ঠিক মতো হাঁটতে না পারায় আমি আর কাউসার তাকে ধরে নিয়ে যাই। এরপর আমরা উজু করে নামাজে দাঁড়াই, কিন্তু রাজ তখন অন্যদিকে ঘুরে। তখন আমরা নামাজ শুরু করিনি। আমি তাকে একটা ধমক দেই,
কিরে নামাজ পড়া ভুলে গেছিস?
এরপর সে ঠিকঠাক নামাজে দাঁড়ায়, কিন্তু যতবারই সে দাঁড়ানোর চেষ্টা করে ততবারই বসে পড়ে। এই অবস্থায় আমি তাকে বললাম,
তুই বসে নামাজ পড়।
এরপর নামাজ শেষ হয়। কাউসার এই পরিস্থিতি দেখে খুবই চিন্তিত। অনেকেই উপদেশ দিয়েছেন যেন রাজকে কোনো এক কবিরাজ বা হুজুর দেখানো হয়, কিন্তু রাজের বাবা এসবে বিশ্বাস করতেন না। উনি ভাবতেন সায়েন্সের জগতে কিসের জিনভূত। তাও সবার কথায় উনি রাজি হন কবিরাজ দেখানোর জন্য। আমাদের বংশে ছিল এক পূর্বপরিচিত কবিরাজ, তার নাম ছিল পাঙ্গাস হুজুর। তার নামটা যেমন ছিল অদ্ভুত, তেমন রহস্যময় ছিল তার কবিরাজি। তিনি মুন্সীগঞ্জের এক গ্রামে বসবাস করতেন। কোনো এক সকালে রাজ, রাজের বাবা মা এবং আমার আরেক ফুপির ছেলে অর্থাৎ আমার ফুপাতো ভাই সাইম সেই গ্রামের জন্য রওনা দেয়। এরপর বাকি ঘটনা সাইম ভাইয়ের মুখ থেকেই জানা গেল। বলছেন সাইম ভাই,
আমি যখন রাজকে নিয়ে গ্রামে যাচ্ছিলাম তখন সে অনেক ছটফট করতে থাকে, যেন কেউ তাকে মাথা দিচ্ছে সেখানে যাওয়ার জন্য। আল্লাহর রহমতে আমরা সেই গ্রামে কবিরাজের বাড়িতে পৌঁছাই। গিয়ে দেখি ঘরের বাইরে একজন অথর্ব বয়স্ক কবিরাজ দাঁড়িয়ে আছেন। কবিরাজের চেহারা ছিল খুবই মায়াবী, মুখ ভর্তি দাঁড়ি এবং গম্ভীর দুটো চোখ। উনি আমাদের সালাম দিয়ে ঘরে প্রবেশ করতে বললেন। এরপর কবিরাজ রাজকে একটি বৃত্ত এঁকে তার মাঝখানে বসালেন। এরপর কবিরাজ চোখ বন্ধ করে কিছু বিড়বিড় করতে থাকলেন। এদিকে রাজের শরীর ভয়ঙ্করভাবে কাঁপতে শুরু করল। এরপর তিনি চোখ খুললেন, তার কপালে চিন্তার ছাপ। এরপর উনি বলা শুরু করলেন, আপনার ছেলের উপরে ভয়ঙ্কর কালোজাদু করা হয়েছে। এই ছেলের ভেতরে চারটি পিশাচ জিন রয়েছে, যেটাকে দিন দিন শেষ করে দিচ্ছে। আমি আমার সহকারী জিনের মাধ্যমে তাদেরকে আহ্বান করার চেষ্টা করেছি, কিন্তু কোনো মতেই তারা আসতে রাজি নয়। রাজের বাবা এসব শুনে প্রচণ্ড রাগে তাকে গালাগালি শুরু করলেন। এই কবিরাজ টাকা খাওয়ার ধান্দায় আমার ছেলের উপর মিথ্যা অপবাদ দিচ্ছে। আমার ছেলে সুস্থই আছে, তার ভালো ডাক্তারের প্রয়োজন কবিরাজ নয়। এরপর তারা রাজকে নিয়ে ঢাকায় চলে আসে। এই ঘটনার কয়েকদিন পর রাজ রক্ত বমি করতে শুরু করে। এরপর তাকে ঢাকা মেডিকেল হসপিটালে ভর্তি করানো হয়। আমি আর কাউসার সিদ্ধান্ত নিয়েই স্কুল শেষ করে তার সাথে দেখা করতে যাব। স্কুলের ছুটি হয়, আমরা সোজা চলে যাই হাসপাতালে। গিয়ে দেখি রাজ সোজা হয়ে শুয়ে আছে বিছানায়, দিন দিন শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে যেন রাজ না, জীবন্ত এক কঙ্কাল। তার এই অবস্থা দেখে চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। চোখ মুছতে মুছতে তার সামনে গেলাম। আমাকে আর কাউসারকে দেখে সে একটু হাসল। এরপর আমাদের আঙুলের ইশারায় কাছে ডেকে শান্ত গলায় বলল,
ওরা আমাকে মেরে ফেলবে, বাঁচতে দেবে না।
আমি বললাম, কে তোকে কষ্ট দেয়, কার কথা বলছিস তুই? কাউসারও একই প্রশ্ন করল, কিন্তু সে কিছু বলল না। এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে রইল, হাতে স্যালাইন, পাশে রাখা বাক্স ভর্তি ঔষধ। তারপরও সুস্থতার কোনো লক্ষণ নেই, তার বাবা মাও যেন হাল ছেড়ে দিয়েছে। এরপর আমরা তাকে বিশ্রাম করতে বলে চলে আসি। এত কিছু হওয়ার পর আমি যেন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি। রাজের এই অবস্থা আমি যেন মেনে নিতে পারছিলাম না। এসব দেখে আমার আম্মু সিদ্ধান্ত নেয় গ্রামে যাবে আমাকে নিয়ে। গ্রামীণ পরিবেশে থাকলে হয়তো আমার মনটা একটু ভালো হবে। পরের দিন আমি গ্রামে চলে যাই। তিন চার দিন ভালোই যাচ্ছিল এবং কাউসারের মাধ্যমে জানতে পারি রাজেরও কিছুটা উন্নতি হয়েছে স্বাস্থ্যের। কিন্তু কথায় আছে না, সুখ বেশিক্ষণ থাকে না। নভেম্বরের 27 তারিখের ঘটনা। আমি দুপুরে ভাত খেতে বসি, হঠাৎ কাউসারের কলে আমার চোখ দুটো মোবাইলের দিকে যায়। কলটা আমি রিসিভ করে কাউসারের মুখে যা শুনলাম তা শুনে আমার হাত থেকে ভাতের প্লেট পড়ে যায়।
দোস্ত, রাজ আমাদের ছেড়ে চলে গেছে রে।
ঠোঁট কাঁপতে কাঁপতে আমি উত্তরে বললাম,
কি তুই কি দিন দুপুরে আমার সাথে মজা করছিস?
আমি মজা করছি না। সকালে রাজের আম্মু কল দিয়েছিল আমার আম্মুকে। উনি কাঁপতে কাঁপতে বলল রাজের অবস্থা নাকি খুব খারাপ, তার নাকি শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে। এটা বলে তিনি কল রেখে দেন। তুই টেনশন করবি বলে তোকে জানাইনি। এরপর আমি আর আম্মু সোজা চলে গেলাম হাসপাতালে। সিঁড়িতে ওঠার সময় আমি কয়েকজনের কান্নার শব্দ পাই। তাড়াহুড়ো করে উপরে উঠি, দেখি রাজের নিথর দেহ বিছানায় পড়ে আছে, তার বাবা মা তাকে জড়িয়ে ধরে কাঁদছে। কেন চুপে গেলি আমাদের ছেড়ে, এসব বলে আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। তোকে কিভাবে বলবো বুঝতে পারছিলাম না।
এদিকে কাউসারের কথা শুনে আমার চোখ দিয়ে পানি পড়তে শুরু করল। তাহলে এটাই কি আমাদের বন্ধুত্বের শেষ অধ্যায়? এসব ভাবতে ভাবতে আমি সেখানেই জ্ঞান হারাই। যখন আমার চোখ খুলল দেখলাম পাশে আম্মু বসে কান্না করছে, আরো কয়েকজন যারা রাজকে চিনত তারাও কান্না করছে। আমি উঠে বসলাম, কাঁদতে থাকলাম। আমার আম্মু আমাকে জড়িয়ে ধরে বলল,
থাক বাবা, কাঁদিস না, মানুষের মৃত্যু কখন হয় কেউ জানে না।
আমি আম্মুকে জিজ্ঞেস করলাম,
এখন রাজ কোথায়?
আম্মু বলল,
আমি ঢাকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই তোর বাবা কল দিল, বলল ঢাকা আসতে হবে না, ঢাকায় রাজের জানাজা পড়িয়ে তাকে নিয়ে সোজা গ্রামে আসবে।
যেহেতু রাজ আমাদের আত্মীয়র মধ্যেই পড়ে, তাই তাদের গ্রাম আমাদের গ্রাম। একই ছিল। এদিকে কাউসার আমাকে জানিয়ে দিল সে অ্যাম্বুলেন্সে করে রাজের সাথে গ্রামে আসছে। আমি অপেক্ষা করতে থাকলাম, কিন্তু এই অপেক্ষার প্রহর যেন শেষ হয় না। নিজের বন্ধুকে এভাবে মৃত অবস্থায় দেখব তা কোনোভাবে মানতে পারছিলাম না। রাত সাতটায় অ্যাম্বুলেন্স পৌঁছাল, সাথে তিন চারটে গাড়িও ছিল। আমি দৌড়ে গেলাম অ্যাম্বুলেন্সের কাছে। অ্যাম্বুলেন্সের দরজা খুলে কাউসার বেরিয়ে এলো। সে আমাকে দেখে দৌড়ে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। রাজ আমাদের ছেড়ে চলে গেছে রাহাত। আমি ওকে ধরে কাঁদতে লাগলাম। এরপর রাজের মৃতদেহ গাড়ি থেকে নামানো হল। নামিয়ে একটি নির্দিষ্ট স্থানে রাখা হল যেন শেষবারের মতো সবাই একবার হলেও তাকে দেখতে পারে। চারিদিকে কান্নার মহল। এদিকে আমি আর কাউসার মাথা নিচু করে তার দিকে তাকিয়ে আছি। হঠাৎ আমি লক্ষ্য করলাম রাজের মামি মুখে হাত দিয়ে সেই মৃতদেহের দিকে তাকিয়ে এক অলৌকিক হাসি হাসছেন। আমি কিছুটা অবাক হলাম, কি ব্যাপার, উনি এভাবে হাসছেন কেন? তখন আমি এই ব্যাপারটাকে এতটা গুরুত্ব দিলাম না, কারণ আমার বন্ধুর এই অবস্থা যেন আমি কোনোভাবে মেনে নিতে পারছিলাম না। এরপর রাজের খাটিয়া ধরে ওঠানো হয়, পাশের এক কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়। আমি আর কাউসারও পেছনে পেছনে চললাম। রাজকে কবর দিয়ে মোনাজাত শেষ করলাম। কি ভাবছেন, ঘটনা এখানে শেষ? ঘটনা এখানে শেষ হয়ে গেলে পারত, কিন্তু এরপর আমি আর কাউসার যে অভিজ্ঞতার শিকার হই সেটা না শুনলেই নয়। প্রচুর রাত হয়ে যাওয়ায় কাউসার ও তার পরিবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে যায়, কিন্তু বন্ধু হারানোর বেদনায় আমি কাউসারকে আমার সাথে রেখে দিই। রাজের এই করুণ অবস্থায় দুজনে একসাথে থাকাই ভালো। এরপর আমি আর কাউসার বাসায় চলে যাই। রাত তখন ১১টা। আপনারা হয়তো জানেন গ্রামের মানুষ অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, কিন্তু আমার আর কাউসারের ঘুম যেন কেউ কেড়ে নিয়েছে। চোখ বন্ধ করলেই মনে হচ্ছে রাজ চোখের মাঝে ভাসছে। তখন কাউসার বলল,
দোস্ত আমার ঘুম আসছে না, রাজকে খুব মিস করছি। কি থেকে কি হয়ে গেল, কয়েকদিন আগেও আমরা তিনজন একসাথে ছিলাম, আর এখন সে আমাদের রেখে একা চলে গেল।
আমি ওকে সান্ত্বনা দিয়ে বললাম,
মানুষ মরণশীল, সবারই একদিন না একদিন মরতে হবে। এক কাজ করি, চল ভোরবেলা ফজরের নামাজ শেষ করে রাজের কবর জিয়ারত করি।
কাউসার বলল,
ঠিক আছে।
যেভাবে সেভাবে রাতটা কাটালাম। দুজনের ঘুম আসেইনি। রাত ৪টা বা ৪:৩০ হবে, একটু পরে ফজরের আজান দেবে। আমি কাউসারকে বললাম,
একটু পরে তো আজান হবে, বাইরে গিয়ে অজুটা সেরে নেই চল।
তখন সবাই ঘুমে, আমরা আস্তে করে দরজা খুলে বেরিয়ে পড়লাম। আমাদের গ্রামের বাড়ির একটা বর্ণনা দিই। আমাদের গ্রামটা ছিল অনেক বড়, চারিদিকে বাড়িঘর, ফসল, জঙ্গল আর নদী নালা। আমাদের ঘরটা ছিল একদম পেছনের দিকে, তার ডান পাশে ছিল একটা ওয়াশরুম, আর ডান পাশের সামনের দিকে মুখ করে একটা কুড়ে ঘর বা পাকঘর। তো আমরা ঘর থেকে বেরিয়ে সোজা ওয়াশরুমের দিকে গেলাম, অজু শেষ করলাম। যেই না অজু শেষ করে বের হলাম, কাউসার ভীত গলায় আমাকে বলল,
রাহাত ওই ঘরের জানলার দিকে দেখ, রাজ দাঁড়িয়ে আছে।
আমিও সেই কুড়ে ঘরের জানলার দিকে তাকালাম। আমার আত্মা হিম হয়ে এলো। দেখি সত্যি সেই ঘরের ভেতরে রাজ দাঁড়িয়ে আছে। এরপর রাজ আর্তনাদ করে উঠল,
দোস্ত ওরা আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমি তোদের অনেকবার বলতে চেয়েছিলাম কিন্তু বলতে দেয়নি, আমাকে ভয় দেখিয়ে রাখত, কষ্ট দিত।
আমি সুরা পড়তে পড়তে কাউসারের হাত ধরে দৌড়তেই এক দৌড়ে সোজা ঘরে ঢুকে যাই। রুমে গিয়ে দুজনেই হাঁপাতে থাকি। কাউসার বলল,
কি দেখলাম এটা আমরা, এটা কি সত্যি নাকি হ্যালুসিনেশন, রাজকে আমাদের কিছু বলতে চেয়েছিল?
আমি বললাম,
এটা খারাপ কিছু হতে পারে, চল এক কাজ করি। তোর মনে আছে সেই পাঙ্গা সুজুরের কথা, যে কিনা রাজের চিকিৎসা করতে চেয়েছিল কিন্তু রাজের বাবা তাকে বাধা দিয়েছিল?
কাউসার বলল,
হ্যাঁ তো।
আমি বললাম,
চল তাহলে নামাজ শেষে আমরা তার কাছে যাই, সত্যি ঘটনাটা শুনি।
কাউসার বলল,
ঠিক আছে, আমরা এখন আর বের হব না, একদম আজান দিলে বের হব।
এরপর আজান হল, পরে আমরা বের হলাম। কাউসার বলল,
কিরে দেখ কুড়ে ঘরের জানলা তো বন্ধ।
সাহস হচ্ছিল না, তাও কুড়ে ঘরের দিকে তাকিয়ে দেখলাম, আসলেই তো কুড়ে ঘরের জানলা তো বন্ধ। তাহলে কি আমরা ভুল দেখেছি? এসব ভাবতে ভাবতে দুজনা চলে গেলাম মসজিদে। এরপর নামাজ শেষে সোজা রওনা হলাম পাঙ্গা সুজুরের উদ্দেশ্যে। যেতে আমাদের বেশি সময় লাগেনি। গিয়ে দেখি হুজুর নামাজ শেষ করে ঘরের বাইরে দাঁড়িয়ে তসবি পড়ছেন। আমাদের দেখে উনি আমাদের উদ্দেশ্য করে বললেন,
তোমরা রাজের জন্য এখানে এসেছো তাই না? আমি জানতাম সে আর বাঁচবে না।
আমি বললাম, আপনি কি করে জানতেন হুজুর? উনি বললেন,
তোমরা দুইজন ঘরে এসো, আমি বলছি।
এরপর আমরা ঘরে গিয়ে বসলাম। উনি বলা শুরু করলেন,
হিংসার লোভ এমন এক জিনিস যা মানুষকে এমন কিছু করতে বাধ্য করে যা সে কখনো কল্পনাও করে না। রাজকে যখন আমার কাছে নিয়ে আসা হয় তখন আমি অনেক তথ্যই জানতে পারি আমার জিনদের মাধ্যমে, কিন্তু আমার পুরো কথা শোনার আগেই রাজের বাবা রেগে যায়, তাকে নিয়ে চলে যায়।
আমি বললাম, কি ছিল সেই অজানা তথ্য হুজুর? হুজুর বললেন,
রাজকে চার জিন দিয়ে বান মারা হয়েছিল, আর এই বান মেরেছিল আর কেউ না, তার মামার বউ অর্থাৎ তার মামি।
কাসার বলল, তার মামি? কিন্তু রাজ কি ক্ষতি করেছিল তার মামার?
রাজ কোনো ক্ষতি করেনি। রাজ ছিল তার মায়ের বংশের দিক থেকে একমাত্র ছেলে সন্তান। রাজের মামা ছিল দুইজন এবং খালা একজন। প্রত্যেক ঘরে দুই এক করে মেয়ে সন্তান রয়েছে। রাজ একমাত্র পুত্র সন্তান হওয়ায় রাজের রানী রাজকে খুবই ভালোবাসতেন। রাজকে নতুন জামা কাপড় ছাড়া অনেক কিছু দিতেন। ব্যাপারটা ভালো লাগেনি মামের। তার দুটো মেয়ে সন্তান থাকা সত্ত্বেও তার শাশুড়ি কখনো তাদের দিকে তাকিয়েও দেখত না। হিংসায় এরপর রাজের মামি সিদ্ধান্ত নেন এই ছেলের কিছু একটা করবেন। এরপর তিনি শয়তান কবিরাজের খোঁজ পান এবং তাকে দিয়ে বান মারেন। এখানে রাজের চুল আর তার জামার টুকরো, খাবারের কিছু অংশ ব্যবহার করা হয়েছে। তোমরা হয়তো লক্ষ্য করেছিলে যে রাজের দেখার দৃষ্টি শুধুমাত্র সামনের দিকেই ছিল, কারণ চার পিশাচ তার দৃষ্টির চারপাশে থাকত। এই কালো জাদু এতটাই শক্তিশালী ছিল যে কেউ এর চিকিৎসা করতে পারবে না। আমি চেষ্টা করতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই রাজের বাবা চলে যান।
এইসব শুনে আমি আর কাউসার নিজেদের কান্না ধরে রাখতে পারলাম না। আহারে, কতই না কষ্ট পেয়েছে রাজ। হুজুর বললেন,
কেঁদো না বাবা, কালো জাদু যতটা ভয়ঙ্কর তার পরিণতি ততটা নির্মম, আল্লাহ বিচার করবেন।
এরপর আমি আর কাউসার বাসায় চলে আসি। এই কথা আমরা কাউকে জানাইনি। আর বছর ধরে এই রহস্য আমি আর কাউসার বুকে চেপে ধরে রেখেছি। আশা করি ভূত.com এর মাধ্যমে সবাই জানতে পারবে। আমি আর রাহাত এখন মিডল ইস্টের কোনো এক দেশে পড়াশোনা করছি। আমি নিয়মিত ভূত.com এর একজন শ্রোতা। হঠাৎ রাজের কথা মনে পড়ায় লিখতে বসলাম। আশা করি আপনাদের ঘটনাটি ভালো লাগবে। আমি মন থেকে চাই এই ঘটনাটি রাসেল ভাই পড়ে শোনান। আজ প্রথমবার লিখছি, তাই ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ঘটনাটি যদি সিলেক্টেড হয় অবশ্যই রাসেল ভাই আমাকে জানিয়ে দেবেন ইমেইলের মাধ্যমে, আর কবে প্রচার করা হবে এটিও দয়া করে জানিয়ে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি এবং সবাই রাজের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। খুব চমৎকার লেখা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা আশা করব ভবিষ্যতেও আপনার ঘটনা পাব। কিন্তু লেখাটা চমৎকার বললাম, আপনি লিখেছেন চমৎকার, কিন্তু যে ঘটনাটি আপনি বললেন তা হৃদয় বিদারক। আমি টের পাচ্ছিলাম যখন আপনি লিখছেন তখনও কষ্ট পাচ্ছেন, এবং আমার মনে হয় যা ঘটনাটা শুনলেন তারাও কষ্ট পেয়েছেন ভয়ের পাশাপাশি। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
শুনছিলেন ঈদের দিনের পাঙ্গা সুজুর এপিসোডের দ্বিতীয় ইমে বাইরা হাত।
Eid Rewind. The boy of joy has returned.
চতুর্থ দিন, 56 জনের ভয়, বাই মোহাম্মদ ইয়াসিন।
আমি এক লাফে দাঁড়িয়ে যাই, দেখলাম সব স্বাভাবিক। আয়েশা লাশের মতো বিছানায় শুয়ে আছে, সেলিমকে কোনো মতে ঘুম পাড়িয়ে আমি নিজের রুমে ফিরে আসি। আমার স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে আছে বিছানায়, তার পা থেকে এখনো টপ টপ করে রক্ত পড়ছে। হঠাৎ দূর থেকে ভেসে আসে আজানের সুমিষ্ট ধ্বনি। সকাল হতেই এই বাসায় থাকার আর সাহস পাই না, স্ত্রীকে হসপিটালে ভর্তি করে বাচ্চাদের নিয়ে চলে আসি আমার শ্বশুর বাড়িতে। রাতে আয়েশা আবার আগের মতো শুরু করে সেই একই প্রলাপ, বাঁচবি না, কেউ বাঁচবি না, খেলা এখনো শেষ হয়নি। কিসের খেলা, কোথায় শেষ?
ভূত.com with Russell.
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই ঘটনাটি শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। শীতের সকালে ঘন কুয়াশার ভেতর থেকে লম্বা জুব্বা, মাথায় পাগড়ি ও হাজি রুমাল পরিহিত একজন লোক আসছেন। সেই লোকটি আর কেউ নয়, জুনায়েদ হুজুর। পাশে সোনালি রঙের জুব্বা পরিহিত আরেকজন লোক আসছেন, মাওলানা ইব্রাহিম হুজুর। প্রিয় শ্রোতা, ঘটনা শুরুর পূর্বে এই ইব্রাহিম হুজুরকে চিনে রাখুন, কারণ ইব্রাহিম হুজুর এই ঘটনার একটি অংশ। ইব্রাহিম হুজুর জুনায়েদ হুজুরের সহপাঠী, বন্ধু ও আস্থাভাজন লোক। রুকাইয়ার কাজে তিনি জুনায়েদ হুজুরকেও পেছনে ফেলে দিতেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। আমি মোহাম্মদ ইয়াসিন বলছিলাম গাজীপুরের কোন একটি জায়গা থেকে। আজ আবারও জুনায়েদ হুজুরের নতুন একটি ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ঘটনায় হওয়া ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আবেদন রইল। জুনায়েদ হুজুর আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেইভাবে লেখার চেষ্টা করছি। ঘটনাটি ঘটে 2006 সালের নভেম্বর মাসে। কনকনে শীতে পুরো গাজীপুর ঠেকে গেছে। এই শীতের কারণে রুকাইয়ার কাজ করা কমিয়ে দিয়েছি, ওই ছোটখাটো রুকাইয়া করি আর কি। 23 নভেম্বর 2006 রাত আনুমানিক 3টা, আমি বিছানায় ঘুমিয়ে রয়েছে। হঠাৎ খাটটা একটু নড়ে উঠল, আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই অন্ধকার ছাড়া কিছুই দেখতে পেলাম না। দরজার কলিং বেলটি বেজে উঠল, আমি ভয় পেয়ে যাই, এত রাতে কে এসেছে? এক পা দুপা করে দরজার দিকে এগোলাম। কে? বাইরে কে? এত রাতে কি চাই?
জুনায়েদ, আমি রায়হান, তোর বন্ধু।
রায়হান নামটি শুনে অবাক হয়ে যাই। তার সাথে যোগাযোগ হয় না প্রায় 7 বছর হল। আমি দেরি না করে দরজা খুললাম। বাইরে থেকে একটা মৃদু ঠান্ডা বাতাস মুখে এসে লাগল। রায়হানকে ড্রয়িং রুমে বসালাম, বেচারা ঠান্ডায় কাঁপছে।
রায়হান, এত রাতে তুই গাজীপুরে কি করিস? তুই তো চট্টগ্রামে থাকিস।
ভাই, আমি খুব ক্লান্ত, রায়হান বলল, সকালে সব খুলে বলবো। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না, আমরা দুজনেই শুয়ে পড়লাম। সকাল 9টা বাজে, কিন্তু রোদের কোনো খবর নেই। কুয়াশায় চারপাশ ঢেকে গেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। রায়হানকে নিয়ে ব্যালকনিতে গিয়ে বসলাম, চায়ের কাপে চুমুক দিতে দিতে বললাম,
এখন সব কথা খুলে বল, প্রায় 7 বছর পর আমার কাছে এসেছিস, নিশ্চয়ই কোনো কারণ আছে।
হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, কিছুদিন ধরে আমার আর আমার পরিবারের সাথে ভয়ঙ্কর সব ঘটনা ঘটছে। আচ্ছা, তোকে শুরু থেকেই বলি। ঘটনার সূত্রপাত হয়েছিল আজ থেকে 3 মাস আগে। আমার 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে মুরাদের বয়স 17 বছর, আর অন্য ছেলে মেয়ের বয়স 15 বছর। তারা দুজনেই যমজ ভাই বোন। বেশ ভালোই দিন কাটছিল, কিন্তু হঠাৎ করেই অস্বাভাবিকভাবে আমার ছেলে মুরাদ মারা যায়। তার লাশ আমরা টয়লেটের বেসিনের কাছে পাই, সারা মেঝেতে রক্তের বন্যা। কোন রকমের জানাজা শেষ করে রাতে ঘরে এসে বসি। শোকের ছায়া পুরো পরিবারকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। বেডরুমে আমি আমার স্ত্রী কান্না করছি, আমার পাশের রুমে বাচ্চারা বসে রয়েছে। হঠাৎ মুরাদের রুম থেকে কারো গান গাওয়ার আওয়াজ পাই। গান বললে ভুল হবে, একটা অদ্ভুত ঘুম পাড়ানি গানের সুর। আমি রুমের ভেতরে ঢুকলাম। কে কে তুমি? ঘরে ঢুকলে কি করে? এবার সে তার গান গাওয়া বন্ধ করল, আস্তে আস্তে আমার দিকে ঘুরে তাকালো। তার চেহারা দেখে আমার চোখ কপালে ওঠার মতো। মুরাদ, তুমি? সে ধীর কণ্ঠে বলল, বাবা, তুমি আমাকে বাঁচালে না কেন? সে আসছে, সে তোমাদেরও বাঁচতে দেবে না, সময় থাকতে পালাও। হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল, রুম সম্পূর্ণ অন্ধকার। হঠাৎ আমার কাঁধে কেউ গরম নিঃশ্বাস ফেলছে, কেউ আমার কানে ফিসফিস করে কিছু একটা বলছে। অর্থটা আমি বুঝতে পারলাম না, সম্ভবত আরবি ভাষা। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, জ্ঞান হারিয়ে ফেলি। চোখ খুলতেই নিজেকে মুরাদের রুমে ওই জায়গায় আবিষ্কার করি। আমার মাথার কাছে বসে আয়েশা ও সেলিম কান্না করছে। আমি আমার স্ত্রী একে অপরের দিকে তাকালাম আর দীর্ঘশ্বাস ফেললাম। সারাদিন আর তেমন কিছু হয়নি, কিন্তু রাত 10টার পরে আমার বাড়ি আর বাড়ি থাকে না, মৃত্যুপুরীতে পরিণত হয়। রাত তখন 12:27, বাচ্চারা তাদের ঘরে ঘুমাচ্ছে, আমার স্ত্রী আমার পাশে ঘুমাচ্ছে, আর আমি হাতে ম্যাগাজিন নিয়ে পড়ছি। হঠাৎ আমার রুমের পাশের ব্যালকনি থেকে কারো নূপুরের আওয়াজ আসছে। ম্যাগাজিনটা পাশের টেবিলে রেখে ব্যালকনি থেকে অগ্রসর হলাম। ব্যালকনির দরজা খুলে হালকা করে তাকালাম, কেউ নেই। ভাবলাম মনের ভুল। রুমে এসে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আমার স্ত্রী বিছানা থেকে 3 হাত ওপরে শূন্যে ভাসছে, আর তার ওপরে আমার ছেলে মুরাদও ভাসছে। আমার স্ত্রী চোখ খোলা, চোখে কোনো মণি ছিল না, সম্পূর্ণ সাদা। আমার মুরাদের চোখ দিয়ে রক্ত ঝরছে। আমি এসব আর সহ্য করতে পারছিলাম না। টেবিলে থাকা ফুলদানিটি নিয়ে মুরাদের দিকে ছুড়ে মারলাম, কিন্তু ফুলদানিটি মুরাদের শরীর ভেদ করে দেয়ালের সাথে লেগে ভেঙে গেল। এবার মুরাদ হিংস্র হয়ে উঠল। মুহূর্তের মধ্যেই সেই ভাঙা ফুলদানির ছিন্ন ভিন্ন অংশ হাওয়াতে উঠতে লাগল। হঠাৎ জানালার থাই গ্লাসটি সজোরে ভেঙে গেল। 3টা কালো কোঁচকোঁচে কাক মৃত অবস্থায় আমার পায়ের কাছে এসে পড়ল। হাওয়াতে ভাসতে থাকা ফুলদানির কাঁচগুলো আমার স্ত্রীর পায়ে আঘাত করল। আমি 1টা 2টা করে 17টি ভাঙা অংশ আমার স্ত্রীর পা থেকে বের করলাম। রক্তে বিছানার চাদর লাল হয়ে গেছে। আমি আমার স্ত্রীকে ড্রেসিং করিয়ে ঔষধ খাইয়ে ঘুম পাড়ালাম, কিন্তু আমি ঘুমোতে পারলাম না। ঘড়ির দিকে নজর যেতেই দেখলাম রাত 2:27। সময় যেন কাটছেই না। হঠাৎ বাচ্চাদের রুম থেকে একটা আওয়াজ এলো, মনে হচ্ছিল কাঠের কোনো কিছুর ওপরে কেউ আঁচড় কাটছে। এবার বাচ্চাদের নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেলাম, ভয় লাগছিল। তারপরেও বাচ্চাদের রুমের দিকে এগোতে শুরু করি। ডাইনিংয়ে আসতেই মনে হল কেউ পেছন থেকে দৌড়ে চলে গেল। পেছনে তাকানোর সাহস পেলাম না। বাচ্চাদের রুমের দরজাটা খুললাম, সব স্বাভাবিক।
দেখে কিছুটা স্বস্তি পেলাম। কিন্তু হঠাৎ আয়েশা এক লাফে বিছানায় উঠে বসে, তার সব চুল সামনের দিকে। আমি ভয়ে ভয়ে তার কাছে গেলাম, কাঁধে হাত রাখতেই সে অজ্ঞান হয়ে যায়। কিন্তু কয়েক সেকেন্ড পরে সে আবার চোখ খোলে। এ চোখ স্বাভাবিক চোখ না। এবার সে ভাঙা গলায় বলতে শুরু করে, তোর ছেলে এই খেলা শুরু করেছে, আমরা কখনোই এই খেলাকে শেষ হতে দেব না। হঠাৎ আয়েশার পা হাত সবকিছুতে টান পড়ে, মনে হয় খিঁচুনি উঠেছে। আমি আল্লাহ বলে চিৎকার দিয়ে উঠি, চোখ বন্ধ করে মেঝেতে বসে পড়ি। হঠাৎ আমার ছেলে সেলিম বাবা বলে ডেকে ওঠে। আমি এক লাফে দাঁড়িয়ে যাই, দেখলাম সব স্বাভাবিক, আয়েশা লাশের মতো বিছানায় শুয়ে রয়েছে। সেলিমকে কোনো মতে ঘুম পাড়িয়ে নিজের রুমে ফিরিয়ে নিয়ে আসি। আমার স্ত্রী অজ্ঞান হয়ে বিছানায় পড়ে রয়েছে, তার পা থেকে এখনো টপ টপ করে রক্ত পড়ছে। হঠাৎ দূর থেকে ভেসে আসে আজানের সুমিষ্ট ধ্বনি। সকাল হতেই এই বাসায় থাকার আর সাহস পাই না, স্ত্রীকে হাসপাতালে ভর্তি করিয়ে বাচ্চাদের নিয়ে চলে আসি আমার শ্বশুর বাড়িতে। আমার বাবা মারা গেছেন অনেক আগে, এখন শ্বশুর বাড়ির লোকজনই আমার সব। যাই হোক, সারাদিনে তেমন কিছু হয় না, কিন্তু রাতে আয়েশা আবার আগের মতো শুরু করে। সেই একই প্রলাপ বকছে, বাঁচবি না, কেউ বাঁচবি না, খেলা এখনো শেষ হয়নি। আমি আর নতুন কোনো ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে চাই না, তাই আর দেরি না করে তরতর করে কাছে চলে আসি। আমার সহ্য হয় না ভাই, এই যন্ত্রণা থেকে মুক্তির পথ বলে দে। এই বলে আহান থামে, তার কথা শুনে আমি নির্বাক, কি বলবো বুঝতে পারছি না। তাই সিদ্ধান্ত নিলাম তার এই সমস্যার সমাধান করব ইনশাল্লাহ, দেরি করা ঠিক হবে না। তাই রাতের মহানগর এক্সপ্রেস ট্রেন ধরে আমি রওনা হয়ে যাই। ট্রেন ছাড়ার সময় 9:20, প্রচণ্ড শীত, ট্রেন তার আপন গতিতে চলছে, কিন্তু ভয় আমাদের পিছু ছাড়ল না। রাত আনুমানিক প্রায় 2টা, শরীরে ক্লান্তি নিয়ে সিটের ওপর মাথা দিয়ে ঘুমিয়ে যাই। হঠাৎ একটি স্বপ্ন দেখি, খোলা একটি মাঠ, তবে রাতের বেলা, চারিদিক অন্ধকার, কিন্তু মনে হচ্ছিল পূর্ণিমার সময়, তাই হালকা হালকা দেখা যাচ্ছিল। মাঠের ডান দিকে একটি বড় গাছ আর বাম দিকে আরেকটি বড় গাছ, দূর থেকে শেয়ালের কান্নার ডাক ভেসে আসছে। হঠাৎ দেখলাম একটা সাদা রঙের অবয়ব এবং 5টি কালো রঙের অবয়ব। সাদা অবয়বটি মনে হয় বাচ্চা, সে দৌড়াচ্ছে আর তাকে কালো অবয়বগুলো ধাওয়া করছে। হঠাৎ সাদা অবয়বটা বাতাসে মিলিয়ে গেল আর কালো অবয়বগুলো থেমে গেল, আর সেই অবয়বগুলো আমার দিকে ছুটে আসতে শুরু করল। আমি নড়তে পারছিলাম না। হঠাৎ একটি অবয়ব আমার গলা চেপে ধরে, আমি প্রাণপণ বাঁচার চেষ্টা করি, কিন্তু কেউ আমার আওয়াজ শুনতে পাচ্ছে না। হঠাৎ একটা ঝাঁকুনি অনুভব করলাম আর আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলাম আমরা চট্টগ্রাম পৌঁছে গেছি। রাত তখন 4:12, চট্টগ্রাম স্টেশন থেকে রায়হানদের বাড়ি যেতে 3 ঘন্টা লেগে যায়। স্টেশন থেকে বের হতেই দেখলাম রায়হানের শ্যালক গাড়ি নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। সকাল 8টা নাগাদ আমরা রায়হানের শ্বশুর বাড়ি আসি। আজকের দিনটা বিশ্রাম নিব, পরদিন সকাল সকাল রওনা দেই রায়হানের বাড়ির উদ্দেশ্যে। রায়হানের বাড়ির সামনে আসতেই অবাক হয়ে যাই, ডুপ্লেক্স একটি বিলাসবহুল বাড়ি, তবে আশেপাশে কোনো বাড়ি নেই। 5 মিনিট হেঁটে গেলে একটি বাজার আসে, এছাড়া সম্পূর্ণ গ্রাম। বাড়িতে প্রবেশ করতেই একটা পচা গন্ধ নাকে এসে লাগে। রায়হানের রুমে প্রবেশ করতেই খুঁজে পেলাম গন্ধের উৎস, বিছানার চাদরে রক্ত লেগে আছে, চাদরটা পুড়িয়ে ফেলি। কিন্তু বাড়িতে কোনো সমস্যা আছে বলে তো মনে হচ্ছে না। এখন আমাদের কাজ হল এই সমস্যার মূল জায়গাটি খুঁজে বের করা। মুরাদের রুমে ঢুকলাম, একটু খোঁজাখুঁজি শুরু করলাম, দেখি যদি কিছু পাই। মুরাদের পড়ার টেবিলে একটা ডায়েরি খুঁজে পাই, কিন্তু ডায়েরিটা ধরতেই রুমের পরিবেশ ভারী হয়ে উঠল। বাইরের সুন্দর ঝলমলে আবহাওয়া মুহূর্তের মধ্যেই ভয়ঙ্কর হয়ে ওঠে, বজ্রপাত সাথে ভারী বৃষ্টি। হঠাৎ মনে হল কেউ আমার পেছন দিয়ে দৌড়ে গেল, কিন্তু পেছনে তাকাতেই দেখলাম কেউ নেই। রায়হানকে দেখে জিজ্ঞেস করলাম এই ডায়েরি সম্পর্কে সে কিছু জানে কিনা। সে বলল এই ডায়েরি আগে কখনোই দেখেনি, ডায়েরিটা আমার কাঁধে থাকা ব্যাগে ভরে নিলাম, পরে পড়ব। সারা বাড়ি খুঁজলাম কিন্তু তেমন কিছুই পেলাম না, বুঝতে পারছিলাম না সমস্যাটা কোথায়। সারাদিন তেমন কোনো সমস্যা হয় না, বাইরে তীব্র বজ্রপাত ও বৃষ্টি, কিন্তু রাত হতেই বাড়ির পরিবেশ বদলে যেতে শুরু করে। চারিদিক একেবারে নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক, দূর থেকে ভেসে আসা শেয়াল কুকুরের কান্নার আওয়াজ। মনে হচ্ছিল আমরা হরর ফিল্মের শুট করতে এসেছি। যাই হোক, রাত তখন আটটা, ব্যাগ থেকে ডায়েরিটা বের করি, ডায়েরিটা খুললাম। এই ডায়েরিতে লেখা ছিল মুরাদের দৈনন্দিন কার্যকলাপ। প্রথম দশ পৃষ্ঠা পড়ে সব স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু এগারো পৃষ্ঠা থেকে এমন সব ভয়ঙ্কর কথা লেখা ছিল যা আমি কল্পনাও করতে পারিনি। ডায়েরিতে যা লেখা ছিল তা পৃষ্ঠা আকারে আমি বলছি। পৃষ্ঠা এগারো থেকে চোদ্দ। দিনটা মঙ্গলবার। আমার ভৌতিক বিষয়গুলোতে অনেক আগ্রহ। জীবনে একবার হলেও আমি জিনপরি দেখতে চাই। এই অদৃশ্য জিনিস দেখার জন্য আমার যা যা করার দরকার আমি সব করতে প্রস্তুত। তাই কিভাবে জিন হাজির করা যায় এই সম্পর্কে ইন্টারনেটে ঘাটাঘাটি করতে শুরু করি, অনেক রিচুয়াল করি। যেহেতু এই রিচুয়ালগুলো একা করা যাবে না, তাই আমার এক বন্ধু হাসিব ও আমার ভাই বোন তাদেরকে সাথে নেই, তারাও বেশ কৌতূহলী হয়। এরপরে আমি বিভিন্ন ফর্মুলা, বিভিন্ন রিচুয়াল করতে থাকি। পৃষ্ঠা পনেরো থেকে সতেরো। আমার জীবনের সবচেয়ে বড় ভুল হল ওইজা বোর্ডের গেমটি। এই গেমের মূল সরঞ্জাম ওইজা বোর্ড, কিন্তু আমি এই গেমটিকে আরো ভয়ঙ্কর করে তুলেছি কিছু রিচুয়াল যোগ করে। গেম শুরুর পূর্বেই আমরা সকলেই আমাদের আঙুল থেকে দুই ফোঁটা রক্ত বোর্ডে ফেলি, এরপর খেলা শুরু করি। আমরা সবাই প্ল্যানচেট করি। আমাদের প্রথম প্রশ্ন ছিল এখানে আমাদের আশেপাশে কোনো জিন আছে কিনা। তারপর এটা চলতে থাকে এবং এক সময় কেউ একজন উত্তর দেয় এবং তাকে আমরা বন্ধুত্বের প্রস্তাব দেই। জিজ্ঞেস করি, তুমি কি ভালো আত্মা? উত্তর আসে, না। কয়জন জিজ্ঞেস করতে উত্তর আসে, তিনজন। এইটুকু পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু আমরা এমন একটি প্রশ্ন করি যা আমাদের করা উচিত ছিল না। আমরা প্রশ্ন করি, তাহলে তুমি কি আমাদের মারতে চাও? উত্তর এলো, হ্যাঁ। এই উত্তর পাওয়ার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না, ভয়ে আমরা বোর্ডটি সরিয়ে রাখি। এবার নিজের অজান্তেই আমার চোখ গেল আলমারির আয়নার দিকে। আমি আয়নায় দেখলাম তিনটি কালো অবয়ব আয়েশার পেছনে দাঁড়িয়ে আছে। একটি অবয়ব আয়েশার মাথায় আঁচড় কাটছে, আরেকটি অবয়ব আয়েশাকে কামড় দেবার চেষ্টা করছে। আয়না থেকে চোখ সরিয়ে আমি আমার বন্ধুদের দিকে তাকালাম, দেখলাম সবাই ভয়ে অজ্ঞান হয়ে গেছে। পৃষ্ঠা নাম্বার আঠেরো থেকে বিশ। চোখ খুলে নিজেকে ওই জায়গাতেই আবিষ্কার করি। দূর থেকে ভেসে আসছে ফজরের আজানের ধ্বনি। আমি দৌড়ে গিয়ে বাকিদের হুঁশ ফেরাই। সবাই বিছানায় বসে ভাবছি কাল রাতে কি ঘটল আমাদের সাথে। যাই হোক, বাবা মাকে ভয়ে কিছু জানাই না, যদি বকাবকি করে। সকাল নয়টার দিকে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি, ঠিক তখনই দরজায় কলিং বেল বেজে ওঠে। মা আমাকে দরজা খুলতে বলে। আমি দরজা খুললাম, দেখলাম জীর্ণ শীর্ণ অবস্থায় একজন লোক গলায়, হাতে, কোমরে, পায়ে, কপালে বিভিন্ন তাবিজ কবচ বাঁধা। তিনি কর্কশ কণ্ঠে বললেন, শক্তিশালী, শক্তির নামে কিছু দে বাবা, তোর মঙ্গল হবে। আমি কথাটির অর্থ বুঝতে পারলাম না, আসলে কেউ তো এভাবে কিছু চায় না। কিরে, আমি জানি তোর সাথে রাতে কি হয়েছে। আমি কথা শুনে অবাক হয়ে যাই। তিনি আমাকে ছোট্ট একটা বই হাতে ধরিয়ে দিয়ে কোথায় যেন চলে যান। আমি বইটা পড়ার টেবিলে রেখে কলেজে চলে যাই। কলেজে ঘটল আরেক ঘটনা। কোন এক ছাত্র নাকি আরেক ছাত্রের হাতে ছুরি বসিয়ে দিয়েছে। যেই ছাত্রটি এই কাজ করেছে তার নাম দিয়ান। দিয়ান নাকি কোন একটা কিছুতে অ্যাডিক্টেড, আর এই কাজ করতে নাকি তাকে কমেন্ড করা হয়েছে। সে একটা ওয়েবসাইটে রেগুলার ভিজিট করে। এবার এই ওয়েবসাইট নিয়ে
আমি কৌতূহলী হয়ে উঠি, বিশেষ করে ডার্ক ওয়েব। ডায়েরির এই পর্যন্ত পড়ার পর আমি থামলাম। ডার্ক ওয়েব কিভাবে কি? ঘড়ির দিকে চোখ যেতেই দেখলাম 2:45। ভাবলাম বাকিটুকু পরে পড়ব, একটু ঘুমিয়ে নেই। ডায়েরিটা আমার বালিশের নিচে রেখে একটু ঘুমানোর চেষ্টা করি। বাইরে বৃষ্টি পড়ছে, সাথে বজ্রপাত। চোখটা একটু লেগে এসেছে ঠিক সেই মুহূর্তে একটা গানের সুর আমার কানে আসল। কেউ একজন কথা বলছে।
কিরে, পেছনে তাকাবি না, তোর আশ্রয় এসেছে।
আমার কপাল থেকে এক ফোঁটা ঘাম মাটিতে গড়িয়ে পড়ল। হঠাৎ বিকট একটা আওয়াজ। আমি ভয়ে মেঝেতে বসে পড়ি। আসলে আওয়াজটা বজ্রপাতের আওয়াজ, কিন্তু এখন আর সেই সুরটা শুনতে পাচ্ছি না। হঠাৎ সব নিস্তব্ধ। শুনলাম রায়হানের কণ্ঠ,
জুনায়েদ কোথায় তুই, ঠিক আছিস?
হ্যাঁ, আমি ঠিক আছি, তুই যা ঘুমিয়ে পড়।
আমি নিজের রুমে ফেরত আসি, কিন্তু ঘুম কিছুতেই আসছিল না। রাত তখন 3:14। ভাবলাম যখন ঘুম আসছে না তখন ডায়েরির বাকি অংশটা পড়া যাক। আবার ডায়েরি খুললাম। পৃষ্ঠা নম্বর 21-26। দিয়ানের সাহায্যে ওই নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলি। সেখানে অনেক রকমের ফুটেজ আছে, অনেক ধরনের রিচুয়াল আছে। আমি একটা ফুটেজ চেক করে দ্রুত ল্যাপটপটি বন্ধ করে দেই ভয়ে। কিন্তু ল্যাপটপ বন্ধ হওয়ার শেষ মুহূর্তে স্ক্রিনে একটা অদ্ভুত মেসেজ ভেসে ওঠে। হঠাৎ আমার মোবাইলে একটা নোটিফিকেশন আসে, কেউ একটা ইমেইল করেছে। দেখলাম জনৈক অজ্ঞাত প্রেরক একটি ছবি পাঠিয়েছে। ছবিটি ছিল গত রাতে আমার নিজের ল্যাপটপের সামনে বসে থাকা অবস্থার ছবি। আমি ভয়ে শিউরে উঠি, কিন্তু একদিক থেকে আমার ভালোই লাগে, আমি তো এরকমই চেয়েছিলাম। আমি এবার ল্যাপটপ খুলি, আবারও সেই ওয়েবসাইটে যাই এবং সেখানে আরও এরকম ধরনের বেশ কিছু ঘটনা ঘটে। আমি আর সাহস দেখানোর সাহস পাই না, ল্যাপটপ বন্ধ করে শুয়ে পড়ি। রাত আনুমানিক 2:00-3:00। আমার ঘুম ভেঙে যায়, চোখ গেল টেবিলের ওপরে থাকা ল্যাপটপের দিকে। ল্যাপটপটা খোলা, স্ক্রিন থেকে মৃদু আলো এসে চেয়ারে পড়েছে। আমি ভয়ে ভয়ে টেবিলের কাছে গিয়ে বসলাম। ল্যাপটপের স্ক্রিনে তাকাতেই দেখলাম একটা ফাইলের লিংক। এটি দেখার পর আমার পুরো শরীর অবশ হয়ে যায়। আমার মনে হচ্ছিল এইসব ঘটনা যেন আমার সাথেই ঘটছে। আমার পেছনে ফিরে তাকানোর সাহস হচ্ছিল না, আমি শুধু স্ক্রিনের দিকে দেখছিলাম। এরপর ইলেকট্রিসিটি চলে যায়, আমি একটা চিৎকার দিয়ে উঠি, অজ্ঞান হয়ে যাই। চোখ খুলতেই নিজেকে আবিষ্কার করি। মা বাবাকে বলেছিলাম খারাপ স্বপ্ন দেখেছি তাই চিৎকার করে উঠেছি, কিন্তু এই সব ঘটনা আমি আমার ভাই বোন ও সেই বন্ধু হাসিফকে জানাই। এবার তার ওই ফুটেজগুলো দেখবে বলে বায়না করে। আমিও মানা করলাম না, কারণ সবাই যদি একসাথে দেখি তাহলে হয়তো ভয় কম লাগবে। পৃষ্ঠা নম্বর 26-31। রাত 11:00, আমরা ল্যাপটপ নিয়ে বসে পড়ি। আমরা সেই লিঙ্কটিতে ক্লিক করি। ভিডিও দেখার মাঝেই হঠাৎ দরজায় 3টা টোকা পড়ে। আমরা ভয়ে কেঁপে উঠি, আস্তে আস্তে দরজা খুলি, কেউ নেই। মা বাবার ঘরে গিয়ে দেখি তারা গভীর ঘুমে। তাহলে দরজায় টোকা দিল কে? এই ঘটনার পর থেকে আমরা কেউ আর ওই ফুটেজ দেখিনি, কিন্তু প্রতিদিন রাত 12:12 আমার মোবাইলে ইমেইল আসত, কেউ আমাদের জন্য অপেক্ষা করছে, নতুন করে ভিডিও দেখতে বলছে। এই মেইল দেখার পর আমি ল্যাপটপটি বিক্রি করে দেই। এরপর থেকে শুরু হয় আমার উপরে অমানসিক নির্যাতন। ঘুমোতে পারতাম না, ঘুমলেই সেই ছায়া দেখতাম। এক সপ্তাহ এভাবেই কাটল। হঠাৎ আমার মনে পড়ল সেই বইটির কথা যেটা আমাকে সেই ফকির দিয়েছিল। রাতে বইটি টেবিলের ড্রয়ার থেকে বের করলাম। বইটি ছিল 72 পৃষ্ঠার আর এখানে কয়েকটি রিচুয়াল লেখা ছিল, কিন্তু সবগুলো ছোট ছোট। কিন্তু লাস্টের একটি সাধনা বিদ্যা যেটা আমার খুব ভালো লাগল। পরদিন আমি বন্ধু এবং ভাই বোনকে এই কাজটি করব বলে সিদ্ধান্ত নেই। নিয়মগুলো এতবার পড়েছি মুখস্থ হয়ে গেছে। ডায়েরি লেখা শেষ। এর আগে কি হয়েছে তা লেখা নেই।
কি করব বুঝতে পারছি না। রাত 4:12, সময় হয়ে গেছে। এবার তাদের ডাকতে হবে, আলোচনা শুরু করতে হবে। আমি জিনদের ডাকলাম, চোখের পলক পড়ার আগেই তারা হাজির হল, শুরু হল আলোচনা। ডায়েরিতে লেখা সব কথা তাদের খুলে বলি। সবাই নিশ্চুপ।
চুপ কেন সবাই, কিছু বলো।
ইসমাইল ধীর কণ্ঠে বলল,
হুজুর, আপনি এখনো সব ঘটনা জানতে পারেননি, আজকে জানতে হবে মুরাদের মৃত্যুর কারণ কি, তাহলেই এর সমাধান করা সম্ভব। যেহেতু ডায়েরিতে আর কিছু লেখা নেই, তাই এমন কাউকে এই বিষয়ে জিজ্ঞাসা করতে হবে যে ওই সময় মুরতাদের সাথেই ছিল।
আমি বললাম, মুরাদের সাথে আরো তিনজন ছিল, মুরাদের ভাই বোন ও আর একজন বন্ধু।
তাহলে তো হয়েছে।
আগামীকাল আয়েশা আর সেলিমকে এই বিষয়ে সব খুলে বলতে বলুন, এরপর দেখছি কি করা যায়। আলোচনা শেষ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ি। হঠাৎ টপ 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 করে পানি পড়ার আওয়াজ আসছে। আমি আর বিছানা থেকে উঠিনি, যেই একটু চোখ লেগে এসেছে ঠিক তখনই শুনতে পেলাম রায়হানের চিৎকার। আমি এক দৌড়ে তার রুমে গেলাম, কিন্তু সে সেখানে নেই। সে আবার চিৎকার করে উঠল, এবার আওয়াজটা আসলো মুরাদের রুম থেকে। আমি দৌড়ে গেলাম, রুমে ঢুকেই দেখলাম রায়হান মেঝেতে পড়ে রয়েছে, আর তার নাক কান দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। তার হাত উল্টো দিকে বাঁকানো, পাগুলো অস্বাভাবিকভাবে ওপরের দিকে উঠে রয়েছে, আর বাম পাশে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। বুঝতে পারলাম এটা কোনো স্বাভাবিক বিষয় না। এক গ্লাস পানিতে দোয়া পড়ে রায়হানের উপরে ও রুমে ছিটিয়ে দিলাম। পানি রায়হানের শরীরে পড়তেই সেগুলো ধোঁয়ার মতো উড়ে যাচ্ছে, অনেকটা গরম তাওয়ায় পানি ছিটালে যেমন হয়। রায়হান অজ্ঞান হয়ে যায়। রায়হানকে তার রুমে শুইয়ে রেখে আবার আসলাম মুরাদের রুমে। এই রুমটাকে বন্ধ করতে হবে, নাহলে ক্ষতি হয়ে যেতে পারে। চারটা পেরেক আর বিশেষ কিছু আয়াত পড়ে ফু দিয়ে সেই পেরেকগুলো চার কোনায় চারটা পুঁতে দিলাম। সেই রাতে আর কোনো সমস্যা হল না। সকাল হতেই রায়হানকে হাসপাতালে ভর্তি করিয়ে দিলাম। রায়হানের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে গিয়ে দেখলাম আয়েশাকে শিকল দিয়ে জানলার সঙ্গে বেঁধে রেখেছে। আয়েশার সারা শরীর অস্বাভাবিকভাবে কালো ও শুষ্ক, কিন্তু যখন আমি তাকে প্রথম দেখেছিলাম ও অনেক সুন্দরী ছিল। এই অবস্থা হল কেন? রায়হানের শ্বশুরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। তিনি ভয়ার্ত কণ্ঠে বললেন,
আর বলো না বাবা, তোমরা তো কালকে চলে গেলে রায়হানের বাড়িতে। তোমরা যাওয়ার পরপর আয়েশা অদ্ভুত আচরণ শুরু করল। এই ধরো, অশালীন ভাষায় গালিগালাজ করা, খাবার খেতে দিলে দুই হাত দিয়ে খায়, আর শুধুই বাইরে যাওয়ার জন্য ছটফট করে। দিনের বেলায় তাকে কোন রকম ভাবে রাখলাম, কিন্তু রাতে ঘটল আরেক ঘটনা। আয়েশা ও সেলিম তাদের নিজেদের রুমে ঘুমাচ্ছে, হঠাৎ সেলিমের চিৎকারে সবার ঘুম ভেঙে যায়। দৌড়ে তাদের রুমে আসি এবং যা দেখি তা আমি কল্পনাতেও দেখতে চাই না। আমি দেখলাম আয়েশা সেলিমের কাঁধে কামড় বসিয়ে দিয়েছে।
আমি হতবাক হয়ে যাই। রায়হানের পরিবারের সকলেই এখন আহত হয়ে হাসপাতালে পড়ে রয়েছে। আমি আয়েশার কাছে যাই, তার মুখ ওপরের দিকে উঠাই, এক গ্লাস পানি নিলাম, শক্তিশালী কিছু আয়াত পড়ে পানিতে ফু দিলাম। ফু দিতেই পানির রং হালকা সোনালী হয়ে গেল। এবার উচ্চ স্বরে দোয়া করতে লাগলাম। পানি ছুঁড়ে মারলাম আয়েশার মুখে, আয়েশা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। আয়েশাকে শুইয়ে দিলাম বিছানায়। মিনিট পাঁচেক পর আয়েশা চোখ খুলল। তার চোখ স্বাভাবিক, বুঝতে পারলাম শয়তানটা চলে গেছে। আর দেরি না করে আয়েশাকে বললাম,
আয়েশা, আমি জানি এখন এইসব বিষয়ে তোমার সাথে কথা বলা উচিত নয়, কিন্তু যদি তুমি তোমার পরিবারকে বাঁচাতে চাও তাহলে তোমাকে খুলে বলতে হবে। আমি তোমার ভাই মুরাদের ডায়েরি পড়েছি,
সেখানে তোমরা একটা রিচুয়াল করেছ এই পর্যন্ত আমি জানি। এরপর কি? সব খুলে বলো। মনে রাখবে তোমার কথার উপর ভিত্তি করে বাকি পদক্ষেপ নেব। আয়েশা বলল, হুজুর আপনি জানেন না, কারণ অনেক কথাই সেখানে লেখা নেই। আপনি নিশ্চয়ই একটা ওই ওয়েবসাইটের কথা পড়েছেন, সেখানে যাবার পরে সে পুরোপুরি পাল্টে গিয়েছিল। খাওয়া দাওয়া ঠিক মতো করত না, খারাপ আচরণ করত, নিজেকে বন্দী রাখত, ঘুমাতেই পারত না, সবসময় নাকি তার আশেপাশে ছায়া ঘোরাঘুরি করত। যাই হোক, সেদিন আমরা রিচুয়ালটা জানলাম। আমি নিষেধ করেছিলাম মুরাদকে, কিন্তু সে করবেই তো। বৃহস্পতিবার আসরের নামাজের পরপর আমরা চলে গেলাম আমাদের গ্রামের সবচেয়ে পুরনো কবরস্থানে। সেখানে গিয়ে সবচেয়ে পুরনো কবর আমরা খুঁজছিলাম, হঠাৎ চোখ পড়ল একটা কবরে। সবচেয়ে পুরনো ছিল ওই কবরটি। আমি ঠিক করলাম যে এই বোতলটা পোতার কথা তাই কবরেই পুঁতব। এরপর সেই কবরস্থান থেকেই সাতটি কবর থেকে সাত মুঠ মাটি নিয়ে একটি মাটির কলসিতে ভরে মোরাদের সেই নামটি যেটি লেখা ছিল ওই ডায়েরিতে রিচুয়াল করতে গিয়েই হঠাৎ আকাশ গর্জে উঠল, ঝিরি ঝিরি বৃষ্টি পড়তে শুরু করল, সাথে বজ্রপাত। কবরস্থান থেকে একটা আলো মোরাদের দিকে আসছিল, সেই আলো থেকে কিছু একটা যেন বেরিয়ে আসছিল। এরপর আমার আর কিছু মনে নেই। পরবর্তীতে সেলিমের কাছে শুনেছিলাম যেটি বেরিয়ে আসছিল সেটি আমার উপরে ভর করেছিল, আমাকে দেখে সে পছন্দ করে। এই বলে আয়েশা থামে। এই কথাগুলো শুনে আমি এতটুকু বুঝতে পারি সে শয়তানটাই মুরাদকে খুন করেছে। যেহেতু জানতে পেরেছি বাকি কাজটুকু করা সহজ হবে। আয়েশার নানাকে বললাম আপাতত আয়েশাকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দিন, সাথে তার মামাকেও, যেহেতু আয়েশার উপরে শয়তানটা ভর করেছে, সেহেতু রুকাইয়ার কাজটা সহজ হবে। এই বলে আমি হাসপাতাল থেকে চলে যাই রায়হানের কাছে। তারপর তাকে সবকিছু খুলে বলি। এখন সে অনেকটাই সুস্থ, কিন্তু রায়হানের ওয়াইফ এখনো বেহুঁশ হয়ে পড়ে আছে। একবার ভেবেছিলাম হাসিবের সাথে দেখা করব, কিন্তু যাইনি। আমরা সকলেই চলে আসলাম রায়হানের বাড়িতে। আয়েশাকে খাটের সাথে চার হাত পা ভালো করে বেঁধে দিলাম। ঘর যেহেতু বন্ধ, এখানে শয়তান আসতে পারবে না। সে জিন যেন এখানে আসতে পারে সেজন্য আমি পেরেকগুলো খুলে ফেললাম। পেরেক খোলার পাঁচ সেকেন্ডের মধ্যে আয়েশা অদ্ভুত আচরণ শুরু করে। তার চোখের কোটর একেবারে কালো, ঠোঁটগুলো টান টান হয়ে রয়েছে, কান দিয়ে রক্ত পড়ছে। সে বিছানা থেকে বাঁধা অবস্থায় দুই হাত ওপরে উঠে গেল, চারবার আছাড় খেল, তার মুখ দিয়ে গুঙানির মতো শব্দ বের হচ্ছিল। এতক্ষণ পর্যন্ত তার চোখ বন্ধ ছিল, সে একটু শান্ত হল, আস্তে আস্তে চোখ খুলল, তারপর বলল,
জুনায়েদ, কোনো লাভ নেই, একে তুই বাঁচাতে পারবি না।
আমি বললাম, পরিচয় কি তোর, কেন এসেছিস এখানে? সে কোনো উত্তর দিল না। আমি শুরু করলাম রুকাইয়া। এবার সে আরো রেগে উঠল, আমার দিকে তেড়ে আসতে চাইল। হঠাৎ এক ঝটকায় দরজা খুলে যায়, আমার সাত জিন রুমে প্রবেশ করে। শুরু হয় তেলাওয়াত, ছটফট করতে থাকে জিনটি, কয়েক মিনিট তাণ্ডব চলে। আস্তে আস্তে আয়েশার শরীর নিস্তেজ হয়ে যায়, আয়েশা জ্ঞান হারায়। মুহূর্তের মধ্যেই সব নীরব। আমি মেঝেতে বসে রয়েছি, কি করব বুঝতে পারছি না। রায়হান আর আয়েশার মামার জ্ঞান ফিরেছে। তাদের বললাম, আয়েশাকে শিকলের সাহায্যে বেঁধে রাখো, আমি একটু পরে আসছি। এই বলে আমি ছাদে চলে যাই। ইসমাইল বলল, হুজুর, এরা খুবই শক্তিশালী, শুধু অলৌকিক শক্তি না, তার শরীরে আছে অসম্ভব রকমের শক্তি। আদনান বলল, ইসমাইল, তুমি কি বলতে চাইছ, আমরা কার সাহায্য নেব? ইসমাইল বলল, ইব্রাহিম হুজুরের সাহায্য নেব। হুজুর, আপনি তো জানেন এই রুকাইয়া জগতে তার যে শক্তিশালী রাকি আর পাওয়া সম্ভব না। ইব্রাহিম হুজুরকে ফোন করে আসতে বলুন, আর আপাতত
মুরাদের রুম বন্ধ করে দেন আর ইব্রাহিম হুজুর আসা পর্যন্ত আয়েশার কাছ থেকে দূরে রাখুন।
ইসমাইলের কথা শোনার পর আমারও মনে হল ইব্রাহিমকে ডাকা দরকার। আমি ইব্রাহিমকে ডাকলাম, সে জানালো এখনই রওনা দিচ্ছে। সকাল 8টার দিকে ইব্রাহিমকে নিয়ে ছাদে বসি এবং প্রথম থেকে এই পর্যন্ত সব ঘটনা খুলে বলি। ইব্রাহিম বলল,
জুনায়েদ, তোমার কথা শুনে এটুকু বুঝলাম আয়েশার উপরে যে জিন ভর করেছে সেই মুরাদকে খুন করেছে। এখন আমাদের সবচেয়ে বড় কাজ হল সেই জিনের মুখে সবকিছু স্বীকার করানো।
রাত আনুমানিক 8টা কি 9টা, আমরা সকলে মুরাদের রুমে প্রবেশ করলাম। ইব্রাহিম ঘরের সব পেরেক খুলে ফেলল, সাথে সাথে সেই শয়তান আয়েশার উপরে ভর করল। ইব্রাহিম পকেট থেকে এক বোতল মাটি বের করল, বিসমিল্লা বলে আয়েশাকে সেই মাটি খাইয়ে দিল। মুহূর্তের মধ্যে আয়েশার যন্ত্রণায় ছটফট করতে লাগল।
আমি বলবো পানি দে,
কিন্তু ইব্রাহিম পানি দিল না, কারণ এই শয়তানের এটা একটা ফাঁদ। আসলে এটি একটি বিশেষ মাটি, যদি মন থেকে সব সত্য বলে তাহলে আপনা আপনি এই যন্ত্রণা কমে যাবে। যাই হোক, কিছুক্ষণ পর আয়েশা স্বাভাবিক হয়ে যায়, তার মানে সত্যি সে সবকিছু স্বীকার করবে। এইবার সেই জিন নারী পুরুষ মিশ্রিত কণ্ঠে বলে,
আমি সুকরান, ইফরিত বংশের জিন, অনেকদিন যাবৎ একটি পাথরের নিচে বন্দি। এক পীর সাহেব আমাকে বন্দি করেছিল, কিন্তু আমি কিভাবে মুক্তি পাব সেই কথাটি ছোট্ট বই লিপিবদ্ধ করে নদীতে ছুড়ে ফেলে দিয়েছিলেন তিনি। সবসময় আমার সাথে 56 জিন থাকত। একদিন তাদের মধ্যে একজন সেই বইটি উদ্ধার করে এই মেয়ের ভাই মানে মুরাদের কাছে পৌঁছে দেয়, আর সেই আমাকে মুক্ত করে। আমি মুক্ত হয়েই সেই পীর সাহেব ও মুরাদকে মেরে ফেলি।
এটুকু বলে সে চলে যায়। আয়েশা জ্ঞান হারায়। আমরা সকলেই এই কথাগুলো শুনে অবাক হয়ে যাই। তারপর আবার সেই পেরেকগুলো আমরা লাগাই। আমরা চলে আসি আলোচনায়। ইব্রাহিম বলল,
সবই তো শুনলে, এখন সকলের জ্ঞান কাজে লাগাও, কিভাবে এদের পরাজিত করা যায়।
এবার সুশীল বলল, যেহেতু সে ইফরিত বংশের জিন, সেহেতু তাকে হত্যা করা অসম্ভব। আমরা সকলেই তার কথার সাথে একমত হলাম, আসলে তাকে বন্দী করতে হবে। ইসমাইল বলল,
তাহলে আর আলোচনা না করে চলুন, শয়তানটাকে বন্দী করি।
আমরা হ্যাঁ সূচক মাথা নাড়লাম। এবার ইব্রাহিম তার পকেট থেকে এক বোতল পানি, এক শিশি আতর ও একটি খালি কাঁচের বোতল বের করল আর বলল,
জুনায়েদ, এগুলো তোমার কাছে রাখো, তুমি জানো এগুলো ঠিক কখন ব্যবহার করতে হয়।
আলোচনা শেষ। ঘড়ির দিকে তাকাতেই দেখলাম রাত তখন 12:13। আমরা বিসমিল্লা বলে ঘরে প্রবেশ করলাম, সব পেরেক আবার খুলে ফেললাম। আমাদের মোট 10 জন জিন ঘরটাকে এক অদৃশ্য বলয় দিয়ে ঢেকে দিয়েছে, যাতে অন্য কোনো শয়তান ঘরে প্রবেশ করতে না পারে। আয়েশার হাত পা খুলে দিলাম, কিছুক্ষণের মধ্যেই সেই জিন ভর করল, সারা রুমে সে দৌড়াতে আরম্ভ করল। ইব্রাহিম হাতে পানি নিয়ে দোয়া পড়ে ফুঁদিতেই পানি আয়েশার দিকে ছুড়ে মারল। পানি শরীরে লাগতেই আয়েশা মাটিতে লুটিয়ে পড়ল, অসহ্য যন্ত্রণায় কাতরাতে লাগল। সাথে সাথে রায়হান ও তার শ্যালক আয়েশাকে ধরে বসল। আমি আর রায়হান একের পর এক তেলাওয়াত করছি, আর আমাদের জিনটাও বিভিন্ন আয়াত তেলাওয়াত করছে। এবার আমি খালি বোতলটা আয়েশার মুখে গুঁজে দিলাম, ইব্রাহিমের দেয়া পানি আয়েশার মাথায় ঢালতে লাগলাম আর তার দুই নাকে আতর লাগিয়ে দিলাম। আয়েশার হাত পা সব শক্ত হয়ে যাচ্ছে। হঠাৎ মনে হল কেউ আমার পিঠে আঘাত করল। পেছন ফিরতেই দেখলাম সেলিম ও তার সাথে আরেকটা ছেলে, মনে হয় হাসিব। তারা এখানে কিভাবে আসলো? সেলিম তো হাসপাতালে ভর্তি, হাসিবের তো এসব জানার কথাই না। তার মানে তারাও পজেসড, আর এই সব সেই শয়তানের কাজ। সবচেয়ে বিশ্রী লাগছিল সেলিমের ঘাড়ের সেই ক্ষত জায়গাটি। হাসিবের হাতে একটা ছুরি,
সে দিক বিদিক ছুরি চালাচ্ছে। ইব্রাহিম ঘরে থাকা একটা ফুলদানি দিয়ে তাকে আঘাত করল, সে অজ্ঞান হয়ে যায়। ইব্রাহিম তাদেরকে ঘরের বাইরে বের করে দিয়ে দরজা লক করে দেয়। অন্যদিকে আমরা কাজ করেই যাচ্ছি, প্রায় এক ঘন্টা আমাদের এই আমল চলল। অবশেষে আয়েশার মুখ থেকে একটা হালকা কালো ধোঁয়া বের হয়ে এসে বোতলে ঢুকে গেল। আমি বোতলের মুখ আটকে দেই, আয়েশা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আর দেরি না করে আমরা সকলেই নদীর উদ্দেশ্যে দৌড় দেই। নদীর দিকে যাওয়ার সময় মনে হচ্ছিল আমাদের পেছনে শত শত মানুষ দৌড়ে আসছে। আমরা একটা বড় মাটির কলসের মধ্যে সেই বোতল ভরে কলসটাকে নদীতে ডুবিয়ে দেই। তখন ইব্রাহিম আমাকে বলল, জুনায়েদ, কাজ এখনো শেষ হয়নি, আমাদের সেই কবরস্থানে যেতে হবে। হাতের নখ চুল মুরাদরা পুঁতে রেখেছিল ওখানে, ওই কবরবাসী কিন্তু শান্তি পাবে না। এদিক দিয়ে প্রকৃতি আমাদের সঙ্গ দিচ্ছে না, ঝড় আসবে মনে হচ্ছে। অনেক খোঁজাখুঁজির পর আমরা কবরটি খুঁজে পাই। দেখলাম কবরের পায়ের দিকে একটু গর্ত। ইব্রাহিম বিসমিল্লা বলে হাত ঢোকাল, কিন্তু সে কবর থেকে হাত বের করতে পারছে না। মনে হচ্ছে কেউ যেন কবরের ভেতর তাকে টেনে নিচ্ছে। এবার আমি এক মুঠো মাটি নিয়ে দোয়া পড়ে ফুঁদেই, আর সেই মাটি ইব্রাহিমের হাত বরাবর মারি। এবার ইব্রাহিম হাতটি ছাড়িয়ে নিতে পারে। আমরা সেই বোতলে থাকা জিনিসগুলো পুড়িয়ে দেই, আর তারা যে সাত কবরের মাটি নিয়েছে সেই কবরবাসীদের জন্য দোয়া করি। হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নামে। আমি ইব্রাহিমের দিকে তাকালাম, ইব্রাহিম, আজ আবারও সত্যের জয় হল। আমরা দুজনেই স্বস্তির নিঃশ্বাস নেই, এবার সময় হয়েছে গাজীপুরে ফেরার। কিন্তু এখনই না, আরো কিছু কাজ বাকি আছে। আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়িতে এসে পৌঁছাই, কিন্তু সেখানে ঘটেছে আর এক ঘটনা। সেই জিন চলে গেছে, কিন্তু যাওয়ার সময় সেলিম ও হাসিবকে সাথে করে নিয়ে গেছে। আল্লাহ আমাদের মাফ করুন। এরপর আয়েশাকে 41 দিনের কিছু আমল দিয়ে আমরা গাজীপুরে ফিরে আসি। জুনায়েদ হুজুর এই বলে একটা দীর্ঘশ্বাস ফেলেন। মনে হচ্ছিল এক মুহূর্তের জন্য তিনি আবার ফিরে গিয়েছিলেন চট্টগ্রামের সেই বাড়িতে। তো এই ছিল জুনায়েদ হুজুরের মুখ থেকে শোনা একটি সত্য ঘটনা। ওই ডায়েরিটি আমি রেখে দিয়েছি, তার প্রত্যেকটা পৃষ্ঠা আমি পড়েছি, হুবহু ব্যাখ্যা করতে পেরেছি। জুনায়েদ হুজুর নিষেধ না করলে আমি অবশ্যই ডায়েরির ভিডিও আপনাদের সাথে শেয়ার করতাম। যাই হোক, কেমন লেগেছে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এই বলেই যিনি আমাদের ঘটনাটি পাঠিয়েছেন তিনি তার ঘটনা শেষ করেছেন, এবং আশা করছি আপনাদের কাছে এই ঘটনাটি ভালো লেগেছে। ইয়াসিন, আপনাকে ধন্যবাদ, আপনি ঘটনা পাঠিয়েছেন। ঘটনার বেশ কিছু অংশ সঙ্গত কারণেই আমরা বাদ দিয়েছি, আশা করছি আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঈদ উপলক্ষে আমরা জুনায়েদ হুজুরের একটা ঘটনা শোনাব, সেটা চেয়েছিলাম, ইয়াসিনও পাঠিয়েছেন, শোনালাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনারা নিশ্চয়ই জানেন আমরা এই কিছুদিন আগে আমাদের ওয়েবসাইট লঞ্চ করেছি, আর সেই ওয়েবসাইটে যাওয়ার নিয়মটি হল আপনি টাইপ করুন www.bhoot.com.bd, পৌঁছে যাবেন সেখানে, গিয়ে দেখুন কি আছে আপনার জন্য। আশা করছি আপনারা ঠিক যেভাবে আমাদের আগেও সাপোর্ট করেছেন এখনও করবেন। আসলে এটা আমার স্বপ্ন যে পৃথিবীতে যত ভয়ের ঘটনা আছে সব ঘটনাগুলোকে এই প্ল্যাটফর্মে নিয়ে আসব এবং আপনাদের শোনাব। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর সমস্ত দেশ থেকে স্টোরি টেলাররা তাদের ভয়ের ঘটনা শোনাবেন পৃথিবীকে। আপনারা দোয়া করবেন আমার জন্য। অনেক প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মে অনেক ধরনের কন্টেন্ট হয়তো পাওয়া যায়, কিন্তু এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে শুধুই ভয়ের ঘটনায় ভরা। এরকম আর কোনো ওয়েবসাইট বা এরকম আরো কোনো ভয়ের রাজ্য আছে কিনা আমার জানা নেই। আমি খুব খুশি যে এই যে যাত্রা, এই যাত্রায় আমি আপনাদের সাথে পেয়েছি এবং যাত্রাটি শুরু হয়েছে আপনাদের সাথে নিয়ে। আপনারা ভালো থাকবেন, ঈদ মুবারক।
ভীষণ ছিলেন এদের চতুর্থ দিনের 56 জনের ভাই ভাই মোহাম্মদ ইয়াসিন।
Eid Rewind. The Boy of Joy has returned.
ঈদের দ্বিতীয় দিন কালো মলাট বাই কাঞ্চন।
বাড়ির নিচে কাফনে মোড়ানো লাশ, কিন্তু লাশগুলো এই ঘরে কি করে, কি চায় ওরা? আর এটা কিসের বই? কুচকুচে কালো মলাটটা খুলতেই বদলে যায় চারপাশের পৃথিবী, বন্ধ হয়ে যায় সব দরজা, কেউ কি আসে ধীরে ধীরে
তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। রাসেল দাদা এবং ভূত ডট কম এর সবাইকে জানাই নমস্কার। আমি কাঞ্চন লিখছি কলকাতা থেকে। ভূত ডট কম এ পাঠানো এটা আমার সেকেন্ড ঘটনা। যদি ঘটনাটা ভালো লাগে তাহলে পড়ে শোনানোর অনুরোধ রইল। চলে যাচ্ছি ঘটনায়। আজকে যে স্টোরিটা শেয়ার করব সেটি আমি কালেক্ট করেছি আমার এক কাজিনের ফ্রেন্ডের কাছ থেকে। ওর নাম রনুক, ও থাকে দিল্লিতে। ঘটনাটা ঘটেছে ওরই এক ফ্রেন্ডের সাথে যার নাম ফারহান। বলছে রনুক, আমার বেস্ট ফ্রেন্ড ফারহান জার্মানিতে স্টুডেন্ট হিসেবে গিয়েছিল, স্টুটগার্টের কাছাকাছি থাকত। প্রথম দিকে সবকিছু নর্মাল ছিল, ক্লাস, পার্ট টাইম জব, উইকেন্ডে ঘোরা। কিন্তু একটা ট্রিপ, একটা জায়গা আর কিছু ঘটনা, তারপর থেকে ওর লাইফটার নর্মাল থাকেনি। ও যখন আমাকে এই ঘটনাটি বলেছিল আমি প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু ও যা ডিটেলে বলেছিল আর তারপর যেটা আমি নিজে দেখেছি সেটা ভাবার মতো নয়। জার্মানিতে একটা জায়গা আছে ব্ল্যাক ফরেস্ট, নামটা শুনেই বোঝা যায় জায়গাটা কতটা ঘন। গাছগুলো এত লম্বা আর এত ঘন যে দিনের বেলায় অনেক জায়গায় অন্ধকার হয়ে থাকে। লোকালরা বলে এই জায়গাতে অনেক পুরনো ঘটনা আছে, উইচ, রিচুয়াল আর মিসিং মানুষের কথা বলে তারা। ফারহানের দুজন বন্ধু ছিল, লিও আর মার্কাস। একটা উইকেন্ডে তারা ডিসাইড করে যে সেখানে যাবে। ওদের প্ল্যান ছিল হাইকিং, কিছু ফটো আর একটা ছোট ভিলেজে থাকা। প্রথম দিন সব নর্মাল ছিল, কিন্তু সেকেন্ড দিন ওরা একটু বেশি অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে উঠেছিল। তারা ডিসাইড করে যে মেইন ট্রেল ছেড়ে একটু ভেতরে যাবে। ভিলেজের একজন বড় বয়স্ক লোক ওদের বলেছিল যে বেশি ভেতরে যাওয়া উচিত হবে না, রাস্তা হারিয়ে যেতে পারে। কিন্তু ওরা সিরিয়াসলি নেয়নি। একটু একটু করে ওরা ফরেস্টের ভেতরে ঢুকতে থাকে। কিছুক্ষণ পর ফারহান ফিল করে যে জায়গাটা কেমন যেন আলাদা হয়ে যাচ্ছে। পাখির আওয়াজ নেই, কোনো হাওয়ার সরসর শব্দ নেই, যেন পুরো জায়গাটা চুপ হয়ে গেছে। এরকম সাইলেন্স অনেক সময় মানুষের কাছে বেশ আনকমফোর্টেবল লাগে, কিন্তু তখন ওরা এটাকে অ্যাডভেঞ্চার বলেই ধরে নেয়। তারপর ওরা একটা বাড়ি দেখে, মাঝ জঙ্গলের মধ্যে একটা পুরনো উডেন হাউস, ছোট কিন্তু বোঝা যাচ্ছে অনেক বছর পুরনো। জানলাগুলো ভাঙা, দরজাগুলো হাফ খোলা আর চারদিকে কোনো চিহ্ন নেই যেখানে কেউ থাকে। সবচেয়ে আজব হল ওদের ম্যাপে এই জায়গাটা ছিল না। লিওন মজা করে বলে যে চলো ভেতরে যাওয়া যাক। ফারহান তখনও একটু হেজিটেট করছিল, কিন্তু দুজন বন্ধু অলরেডি আগে এগিয়ে গিয়েছিল, তাই ও পেছন পেছন যায়। বাড়ির ভেতরে ঢুকেই একটা গন্ধ লাগে, ভিজে পুরনো আর কিছু যেন পচে গেছে। ফ্লোরে ধুলো পড়ে আছে, দেয়ালে অদ্ভুত সব চিহ্ন, সার্কেল লাইন আর কিছু চিহ্ন যেটা কোনো সাধারণ ল্যাঙ্গুয়েজে না। মার্কাস বলে যে এটা হয়তো কোনো রিচুয়ালের প্লেস ছিল। ফারহান তখন একটু আনিসি ফিল করতে শুরু করে, কিন্তু ওরা একটা রুমে ঢুকে পড়ে। তখনই রুমের মাঝখানে একটা টেবিল আর তার উপর একটা পুরনো ব্ল্যাক কাভারের বই। বইটা হেভি, যেন অনেক পুরনো। লিওন এটা তুলে নেয় এবং ওপেন করে। প্রথম পেজে কিছু জার্মান লেখা ছিল। মার্কাস ওটা পড়ে বলে যে এখানে লেখা, যারা এই বই খোলে তারা এখান থেকে বের হতে পারে না। ওরা এটাকে মজা ভেবে নেয়, কিন্তু ফারহান বলেছিল যে ওই মোমেন্টে ওদের মনে একটা অদ্ভুত ভয় ঢুকে যায়। লিওন পেজ পাল্টায় আর তার সাথে সাথে যেটা হয় সেটা ওদেরকে কমপ্লিটলি চুপ করিয়ে দেয়। দরজার জোরে বন্ধ হয়ে যায়, ওরা চিৎকার করে ওঠে। মার্কাস গিয়ে দরজা খুলতে চেষ্টা করে, কিন্তু দরজা খোলে না, যেন বাইরে থেকে কেউ ধরে রেখেছে। তারপর ওরা শোনে একটা আওয়াজ, যেন কেউ ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে উঠছে। টক টক টক, সবগুলো স্টেপ ক্লিয়ার শোনা যাচ্ছিল। ফারহান বলেছিল ওই সাউন্ডটা এত রিয়েল ছিল যে মনে হচ্ছিল কেউ একদম সামনে এসে দাঁড়াবে। আওয়াজটা ধীরে ধীরে ওপরে আসে আর তারপর রুমের বাইরে গিয়ে থেমে যায়। কিছুক্ষণ একদম চুপচাপ, তারপর দরজার হ্যান্ডেলটা ধীরে ধীরে ঘুরতে থাকে, কিন্তু দরজা খোলে না, যেন কেউ বাইরে দাঁড়িয়ে আছে। তারপর একটা গলা, একটা মেয়ের গলা, কিন্তু নর্মাল না, যেন অনেকগুলো গলা একসাথে কথা বলছে। গলাটা বলে, কেন এখানে এসেছ? ওরা কোনো উত্তর দিতে পারে না। মার্কাস শাউট করে বলে যে বের হয়ে যেতে চায় এখান থেকে, কিন্তু গলাটা আবারও বলে, একবার ঢুকলে বের হওয়ার রাস্তা থাকে না। ফারহান বলছিল ওই মোমেন্টে ওদের মাথা ঘুরে যাচ্ছিল। লিওন প্যানিক হয়ে বইটা ফেলে দেয়। বইটা ফ্লোরে পড়ার সাথে সাথে আওয়াজ বন্ধ হয়ে যায় এবং একটা ছায়া দরজার পাশ থেকে সরে যায় এবং দরজাটা নিজে নিজেই খুলে যায়। ওরা কোনো কিছু না ভেবে দৌড় দিয়ে বের হয়ে যায়। বাইরে বের হয়ে এসে ওরা পেছনে ঘুরে দেখে যে বাড়িটা যেমন ছিল তেমনই আছে, যেন কখনো কেউ আশেপাশে ছিলই না। ওরা কনফিউজড হয়ে যায়, কিন্তু সামহাও মেইন পথটায় তারা ফিরে আসতে পারে এবং ভিলেজে ফিরে আসে। ওরা নিজেদের মধ্যে কথা বলে ডিসাইড করে যে এটা নিয়ে বেশি ভাববে না, কিন্তু সেই রাতে সব চেঞ্জ হয়ে যায়। ওরা তিনজন এক রুমে ছিল, রাতে কেউ প্রপারলি ঘুমোতে পারেনি। প্রায় দুইটার সময় মার্কাস বলে যে কেউ যেন বাইরে হাঁটছে, টক 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 টক, সেই আওয়াজ ওরা চুপ হয়ে শোনে। আওয়াজটা ধীরে ধীরে ওদের রুমের সামনে এসে থেমে যায়, তারপর দরজার ওপরে একটা স্ক্র্যাচ, যেন নখ দিয়ে কেউ ঘষছে। ফারহান দরজা খুলতে যাচ্ছিল, কিন্তু মার্কাস ওকে ধরে রাখে, বলে দরজা খুলবি না। তারপর আবার সেই গলা, একজন থাকবে একজন আসবে। রুমের মধ্যে টেম্পারেচার কমতে থাকে, শ্বাস নিতে অসুবিধা হয়। তারপর সাডেনলি লিওন চিৎকার দিয়ে বলে ওঠে যে কি যেন একটা ওর পেছনে। ফারহান ঘুরে তাকায় কিন্তু কিছু দেখে না, কিন্তু হঠাৎ করে তারা রিয়ালাইজ করল রুমে মার্কাস নেই, একদম নেই, কোনো সাউন্ড নেই, কোনো মুভমেন্ট নেই, যেন সেখানে কখনো কেউ ছিলই না। পরের দিন পুলিশকে বলা হয়, তারা সার্চ করে কিন্তু কোনো ট্রেস পায় না, কোনো বডি খুঁজে পায় না, কোনো ক্লু খুঁজে পায় না। কেসটা মিসিং হিসেবে ক্লোজ হয়ে যায়। ফারহান আর লিওন দুজন জার্মানি ফিরে আসে, কিন্তু লিওন মেন্টালি আর স্টেবল থাকতে পারে না। কিছুদিনের মধ্যে ও সুইসাইড করে। তার নোটে শুধু একটা লাইনই ছিল, শি কল্ড মি অ্যাগেইন। ফারহান আমাকে বলেছিল সেই দিন থেকে মাঝে মাঝে রাতে ওই আওয়াজ শোনে, টক টক, আর তারপর সেই গলা,
একজন থাকবে, একজন আসবে, ও সব সময় লাইট চালিয়ে ঘুমায়, দরজা লক করে রাখে, কিন্তু তারপরও আওয়াজটা থামে না। এক পর্যায়ে ও নিজেকে পুরো ঘরবন্দি করে ফেলে, ইভেন ওয়াশরুমে পর্যন্ত ও কারোর সাথে যায়। এই ঘটনা যখন ফারহানের ফ্যামিলি জানতে পারে, তখন তারা তাকে ইন্ডিয়াতে নিয়ে আসে। তারপর ফারহানকে অনেক সাইকোলজিস্ট, প্রেস্ট সবাইকে দেখানো হয়, কিন্তু সেই সাউন্ড শোনাটা বন্ধ হয় না। অবশেষে ফারহানের বাবা এক গুরুর সন্ধান পান, যিনি কিনা ঋষিকেশ থাকেন। ফারহানকে সেইখানে নিয়ে যাওয়া হয়। সেই গুরু সপ্তাহে একদিন মাত্র রোগী দেখেন, এই জন্য ফারহানের ডেট আসতে আসতে অনেক লেট হয়ে যায় এবং ততদিনে ফারহানের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। গুরু যখন ফারহানকে দেখেন, দেখা মাত্রই তিনি সব বুঝে যান, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছিল। গুরু ফারহানের ফ্যামিলিকে বলেন, ফারহান এমন একটা জায়গায় আটকে গেছে যেইখান থেকে বের হওয়ার উপায় একটাই, এবং সেটা হচ্ছে মৃত্যু। পৃথিবীর কোনো শক্তি তাকে এইখান থেকে ফিরিয়ে আনতে পারবে না, তার মধ্যে সে কেবল একটা জিন্দা লাশ মাত্র। এই কথা শুনে তার বাবা মা কান্নায় ভেঙে পড়েন এবং তার ঠিক ওয়ান উইক পরে ফারহান না ফেরার দেশে চলে যায়। এই বলে চোখ মুছতে মুছতে রনক তার ঘটনা শেষ করে, সবাইকে একটা কথা বলবো, অ্যাডভেঞ্চার ভালো, কিন্তু আমাদের পৃথিবীর বাইরেও কিছু জিনিস আছে যারা নিজেদের মতোই থাকতে পছন্দ করে। অ্যাডভেঞ্চার করতে গিয়ে এমন কোথাও যাওয়া ঠিক হবে না যেটার মাশুল নিজের জীবন দিয়ে দিতে হয়। এই ছিল ঘটনা। রেগুলারই আমাদের ঘটনা পাঠাচ্ছেন এবং আপনারা সবাই কাঞ্চনকে হয়তো চিনেও গেছেন এতদিনে। আমি অনেক ধন্যবাদ জানাই আপনাকে ঘটনা আবারও পাঠানোর জন্য, আবারও ফিরে আসার জন্য। আশা করছি খুব দ্রুত আপনার নেক্সট স্টোরি পাব। আপনাকে অসংখ্য ধন্যবাদ, যারা শুনলেন তাদেরকেও ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
শুনছিলেন ঈদের দ্বিতীয় দিনের কালো মলাট বাই কাঞ্চন। ঈদের দ্বিতীয় দিন কালো মলাটের দ্বিতীয় ইমেল বাই সিয়াম আহমেদ।
আমার বন্ধুর নাম
মাসুম। আমরা ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু। তার দাদার নাম মতি মিয়া। ঘটনাটি আমি মতি মিয়ার মুখ থেকে শুনেছি, একদম সত্য ঘটনা। রাসেল ভাইয়ের মতো করেই বলছি, বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার। আপনি চাইলে ভয়েস রেকর্ড করে দিতে পারতাম, কিন্তু রাসেল ভাইয়ের মুখ থেকেই ঘটনাটি শুনতে চাই। আমি ঘটনাটি মতি মিয়ার মতো করে বলছি। এই ঘটনাটা যখন ঘটে তখন সাল ছিল 2015। তখন আমাদের গ্রামটা আজকের মতো ছিল না। ধলেশ্বরী নদীর একটি শাখার কিছু অংশ আমাদের গ্রামের ভেতর দিয়ে বয়ে গিয়েছিল। সেই সময় নদীর দুই তীর জুড়ে সারি সারি উঁচু উঁচু তাল গাছ ছিল। চারপাশটা বেশ নির্জন আর ভয় ধরানো পরিবেশ। অনেকের সাথে অনেক কিছু ঘটেছে, তাই রাতে তো দূরের কথা, দিনেও মানুষ সহজে নদীর পাড়ে আসত না। আমি একজন জেলে, মাছ ধরতে প্রায় রাতের বেলায় বের হতাম, কারণ রাতে মাছ বেশি পাওয়া যায়। সেদিনও রাতের বেলায় মাছ ধরার জন্য বের হয়েছিলাম। আমার সঙ্গে ছিল আমার ভাতিজা রিপন আর আমার এক বন্ধু জসিম। আমরা তিনজন মিলে ঠিক রাত 12টার দিকে মাছ ধরতে বের হই। আমরা এক ঘন্টায় বেশ কিছু মাছ ধরেছিলাম। রাত তখন প্রায় একটা পেরিয়ে গেছে। চারপাশে নিস্তব্ধতা ও নিকষ কালো অন্ধকার। আমাদের তিনজনের কাছে তিনটা টর্চ লাইট ছিল। শুধু নদীর পানির হালকা ঢেউয়ের শব্দ আর দূরে কোথাও নিশাচর পাখির ডাক। আকাশটাও মেঘলা। তালগাছগুলোর লম্বা লম্বা ছায়া নদীর পানির ওপরে পড়ে অদ্ভুত একটা পরিবেশ তৈরি করছিল। আমরা নৌকা নিয়ে ধীরে ধীরে নদীর মাঝে মাঝে চলে গেলাম। আমি জাল ফেলছিলাম, রিপন নৌকার সামনে বসেছিল, জসিম মাছ ধরে জাল থেকে পাতিলে রাখছিল। বেশ কিছু মাছ একটি পাতিলে রাখল সে। আবার জাল ফেলা হল, আবার কিছু মাছ পেল। এইভাবে মাছগুলো পাতিলে রাখতে যাবে, পাতিলের ঢাকনা সরিয়ে দেখে কোনো মাছ নেই। আমি রিপনকে বললাম, কিরে তুই মাছ কোথায় সরিয়ে রেখেছিস? ও বলল, কাকা আমি ঢাকনা সরিয়ে দেখি মাছ নেই। আমি বললাম, আমিও তো কোথাও রাখিনি, তাহলে কি জসিম সরিয়ে নিয়েছে? জসিম উত্তর দিল, আমি তো জাল উঠাচ্ছি, আমি কেন মাছ সরাবো? আর সরালেও নৌকাতেই রাখবো। আমি বললাম, আমরাও সরাইনি, তাহলে কে কাজ করছে? এমন সময় আমি হঠাৎ লক্ষ্য করলাম নদীর তীরের দিক থেকে অনেক বড় কালো একটা অবয়ব, মানুষের মতো কিন্তু খুব লম্বা, যেন আমাদের দিকে তাকিয়ে আছে। প্রথমে ভাবলাম হয়তো চোখের ভুল, রাতের অন্ধকারে এমন তো হতেই পারে। কিন্তু একটু পর আবারও মনে হল তালগাছগুলোর ফাঁক দিয়ে স্পষ্ট একটা মানুষের ছায়া নড়ে উঠল। জসিম তাকিয়ে চুপ হয়ে গেল, তার মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। রিপনও তখন আমাদের কথা শুনে পেছন ফিরে তাকাল। ঠিক তখনই আমরা তিনজন স্পষ্টভাবে দেখলাম নদীর তীরে তালগাছের নিচে একটা লম্বা অবয়ব দাঁড়িয়ে আছে। মানুষই মনে হচ্ছিল, কিন্তু অস্বাভাবিক লম্বা। সে নড়ছিল না, শুধু আমাদের দিকেই তাকিয়েছিল। আমি তখনও নিজেকে শক্ত রাখার চেষ্টা করে বললাম, ভয় পাওয়ার কিছু নেই, হয়তো কোনো মানুষ। ঠিক এই সময় জালে আবার মাছ ধরা পড়েছে। আমি বললাম, এই মাছ আর পাতিলের দিকে সবাই নজর রাখবি। আমরা সবাই তাই করলাম, পাতিলে রাখলাম, নজর রাখলাম। তারপরে যা হয়েছে তার জন্য প্রস্তুত ছিলাম না। দেখলাম তালগাছগুলোর থেকে একটি লম্বা বিশাল হাত আসল, এক মুঠো করে সবগুলো মাছ নিয়ে গেল। হাতটি ছিল কালো, হাতের লোম ছিল, হাতের নখ ছিল খুব বড় ধারালো, হাত থেকে খুব বিশ্রী মাংস পচা দুর্গন্ধ আসছিল। এই হাতের দিকে তাকিয়েছিলাম আমরা, দেখলাম হাতটি একটি বিশাল তালগাছের দিকে যাচ্ছে। তালগাছটির দিকে তাকিয়ে দেখলাম তালগাছে বিশাল আকারের মানুষ বসে আছে। মানুষ বললে ভুল হবে, এটি ছিল পিশাচ। এর পা মাটিতে, মাথা তালগাছের ওপরে, কালো রঙের চোখগুলো বড় বড়, চেহারা বিকৃত, মনে হয় কেউ থেতলে ফেলেছে। এমন রূপ ধারণ করেছে সেই পিশাচ শয়তানটি। এর উদ্দেশ্য ছিল আমাদের ভয় দেখানো। আমরা ওর দিকে তাকিয়ে আছি, এটি দেখে সে ছোট হয়ে এক ঝটকায় তালগাছের আড়াল থেকে নদীর ধারে নেমে গেল। অথচ পানিতে নামার কোনো শব্দই হল না। আমাদের নৌকার চারপাশের পানি হঠাৎ ঠান্ডা হয়ে গেল। আমরা বুঝতে পারলাম আজকে খুব খারাপ কিছুর পাল্লায় পড়েছি। এই অবয়বটা নদীর ধারে নামার পর হঠাৎ করে
হাওয়া বন্ধ হয়ে গেল। এতক্ষণ যে হাওয়া বাতাস বইছিল সেটা একেবারে থেমে গেল। চারপাশে এমন নিস্তব্ধ হয়ে গেল যে নিজের বুকের হৃৎস্পন্দন পর্যন্ত কানে আসছিল। ঠিক তখনই নৌকার একপাশে ঢপ করে কিছু পড়ার শব্দ। রিপন চিৎকার দিয়ে উঠল,
চাচা নৌকা কিছু উঠছে।
আমি তাকিয়ে দেখি নৌকার কিনার ধরে কালচে লাল রঙের লম্বা লম্বা আঙুল। আঙুল না নখ বোঝা যাচ্ছিল না, নখগুলো এত লম্বা যে নৌকার কাঠের গায়ে ঘষা খেয়ে কিরকির শব্দ হচ্ছিল। আমাদের চারপাশের অন্ধকার বেড়ে গেল। আমরা দেখছি আমাদের নৌকা যেতে যেতে এমন এক জায়গায় এসে পড়েছে যেখানে এর কোনো শেষ নেই। বিশাল বিশাল ঢেউ, পানির রং নীল। আমরা বুঝতে পারলাম আমরা সমুদ্রে এসে পড়েছি। আমরা আবার দেখতে পেলাম আমাদের নৌকার চারপাশে সাদা কাফনে পেঁচানো লাশ ভেসে উঠেছে। জাস্ট ইমাজিন, নৌকার চারপাশে সাদা কাফনে পেঁচানো লাশ, আর মাঝে মাঝে মরা মাছ পচে ভেসে উঠছে। এর চারপাশে কি বিস্ত্রী লাশ পচা গন্ধ! আমরা এগুলো সহ্য করতে পারছিলাম না। সবাই আমরা সাহস নিয়েছিলাম, তারপরেও আমার ভাতিজা রিপন কান্না শুরু করল। এমন সময় আমরা দেখলাম লাশগুলো আমাদের নৌকার দিকে আসছে। হঠাৎ লাশ ও আমাদের নৌকায় আগুন ধরে গেল। নৌকার চারপাশের পানি তখন ঘুরতে শুরু করল। কেউ যেন নিচ থেকে নৌকাটিকে টেনে ধরেছে। নৌকাটি দুলে উঠল। ঠিক সেই মুহূর্তে নদীর পানি থেকে ধীরে ধীরে একটা মাথা উঠল। চুলগুলো লম্বা ভেজা, মুখটা দেখা যাচ্ছিল না। আমাদের বুঝতে বাকি রইল না যে এই সেই পিশাচ, আমরা যার মোহে মায়াচারে বন্দী হয়েছি। আমি সবাইকে জোরে আয়াতুল কুরসি পড়তে বললাম। শেষ হলে সুরা ফাতিহা চার কুল পড়তে বললাম। এগুলো পড়া শেষ হলে আজান দিলাম। এই প্রক্রিয়াটি যেন চলতে থাকে। আমরা নদীর তীরে এসে নৌকা কোন রকমে বেঁধে অবশিষ্ট মাছগুলো নিয়ে বাড়ির দিকে আসছি। মনে হচ্ছে কে যেন পিছু পিছু হাঁটছে। আমরা পেছনে তাকানোর সাহস পাই না। একটু পরে মনে হল পেছনে কেউ নেই, সব নর্মাল। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সবাই নিজেদের বাসায় যাই। বাসায় যেতে যেতে চারটা বেজে যায়, একটু বাসায় বিশ্রাম নেই, সব ঠিকঠাক, তবু অনেক ভয় পাই। ঘটনাটা এখানে শেষ হলে পারত, কিন্তু শেষ হল না। নৌকা থেকে ফিরে সেদিন রাতে আমরা তিনজনই যে যার বাড়িতে চলে গিয়েছিলাম। শরীরটা তখনও নদীর ঠান্ডায় জমেছিল, কিন্তু মনে হচ্ছিল ঠান্ডা শরীরের না, ভেতরের আত্মার। আমি বাড়িতে ঢুকেই দরজায় খিল লাগালাম। বুকের ভেতর অকারণে ধক ধক করছিল। রাতে শুয়ে পড়লাম একটু বিশ্রাম নেব ভেবে। সব ঠিকঠাক, অনেক ভয় নিয়ে ঘুমানোর চেষ্টা করি, চোখে ঘুম আসে, তন্দ্রাচ্ছন্ন চোখ। একসময় রিপনের গলা, সে ডাকছে আমাকে,
চাচা আমি রিপন, খুব দরকারি কথা আছে আপনার সাথে, দরজা খুলুন।
আমি দরজা খুলতে যাব এমন সময় মনে পড়ল যে রিপন আমাকে তুমি ডাকে, আপনি বলছে কেন? আরো মনে পড়ল রিপন এইসব বিষয়ে অনেক ভয় পায়। আমাদের সাথে যা ঘটল তা হওয়ার পরেও সে এমন সময় আমাদের বাসায় প্রয়োজনীয় কথা বলতে আসবে না। আমার আর বুঝতে বাকি রইল না যে সেই পিশাচ। সে মনে হয় বাকি মাছগুলো খেতে আমাদের পেছন পেছন এসেছে। আমি বাইরে গেলে বা দরজা খুললে সে খুব বড় একটা কিছু করবে। আমি দরজায় আজান ও আয়াতুল কুরসি পড়ে ফুঁ দিলাম। সেই শয়তান রেগে গেল। সে বলল সে আমাদের ছাড়বে না। এমন সময় শুরু হল সেই বিপদ, ঘরের ভেতর হঠাৎ করে পচা কাঁদার গন্ধ, ঠিক নদীর পানির মতো। আমার বাসার টিনের চালে মনে হচ্ছে কেউ যেন ধীরে ধীরে হাঁটছে। মনে হচ্ছে বাইরে ঝড় হচ্ছে, টিন যেন ভেঙে যাবে, এর সাথে আবার সেই বিস্ত্রী লাশ পচা ও মাছের দুর্গন্ধ। আমার বাসার টিনের চালে মনে হচ্ছে কেউ যেন ধীরে ধীরে হাঁটছে। মনে হচ্ছে বাইরে ঝড় হচ্ছে, টিন যেন ভেঙে যাবে, টিনের ছোট ছিদ্র বা ফাঁকে আমি উঁকি মারলাম। দেখলাম এক লম্বা মানুষ কালো অবয়ব দাঁড়িয়ে আছে, একটা বিকৃত মুখ বের হয়ে এলো। মুখ না, মনে হচ্ছিল পচে যাওয়া কোনো মানুষের মুখ, চোখ দুটো গর্তের মতো। একসময় আল্লাহর কি রহমত ফজরের আজান হল। আজান শুনে সেই শয়তান চলে গেল। আমি ক্লান্ত শরীর নিয়ে ঘুমালাম। ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে পরিবারের সবাইকে জানালাম। সবাই শুনে খুব ভয় পেয়ে গেল, বলল রাতে আর মাছ ধরতে যাবার দরকার নেই। কিছু সময় পর আমি ওদের দুজনের সাথে দেখা করতে গেলাম। দিনটা স্বাভাবিক যাচ্ছে, আমরা ভাবছি সব ঠিক হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের আজান হল, আমি বাড়িতে এসে পড়েছি। আমাকে রিপনের ভাই ডাকছে, চাচা একটু আমাদের বাসায় আসবেন, রিপনকে জিনে ধরেছে। আমি এই কথা শোনার পরে তার সাথে রিপনদের বাসায় গেলাম, দেখলাম সে কাঁচা মাছ চিবিয়ে খাচ্ছে। আমাকে দেখে বলল,
তুই এসেছিস, আমার মাছ কই?
আমি বললাম, তুই আবার এসেছিস, কি চাস বল? সে গম্ভীর মোটা কণ্ঠে আমার সাথে কথা বলছে। সে বলল,
তোরা আমার জায়গায় আমার অনুমতি ছাড়া মাছ নিলি, আমাকে সবগুলো না দিয়ে চলে গেলি, আমি ছাড়ব না।
এই কথা বলে সে বিশ্রীভাবে হাসল। কি করব বুঝতে না পেরে মসজিদের ইমাম সাহেবকে ডেকে এনে দোয়া দুরুদ পড়িয়ে দিলাম। পিশাচটা চলে গেল, যাওয়ার আগে বলল, আমি আবার আসব, তোদের ছাড়ব না। আমরা বাড়ি গেলাম, ভাবলাম কিভাবে এর থেকে নিস্তার পাওয়া যায়। শরীর ক্লান্ত, শুয়ে আছি, এমন সময় আমি দেখলাম আমার খাটের চারপাশে পানির মাঝে সাদা কাফনে পেঁচানো লাশ। এবার লাশের মুখ খোলা ছিল, মুখ ছিল বিকৃত, মনে হচ্ছে মুখ পচে, মাংস খসে পড়ে কেউ থেতলে দিয়েছে, চোখ বের হয়ে যাবে, চোখের ভেতরে মনিতে যেন দগদগ করে কিছু একটা জ্বলছে। লাশের পাশে ফাঁকে ফাঁকে সেই দিনের পচা মাছগুলো ভেসে উঠছে। আবার হঠাৎ সব নর্মাল হয়ে যায়, চারপাশে নিকষ কালো অন্ধকার, নিজের শরীর আর অল্প কিছু জিনিস বুঝতেছে। এমন সময় খাটটা কেঁপে উঠল, খাটের নিচে কেউ হাঁটছে, কাঠের মেঝেতে ঘস ঘস শব্দ। আমি খাট থেকে নামতে চাইলাম কিন্তু পা নড়ছে না। আমি দেখি মেঝের ওপর আবার পানি জমছে, সেই পানির ভেতর দুটি পা হেঁটে আসছে, কিন্তু পায়ের শরীর নেই। আমি তখন জোরে চিৎকার দিলাম, খাটের নিচ থেকে একটা বিকৃত মুখ বেরিয়ে এলো, মুখ না, মনে হচ্ছিল পচে যাওয়া কোনো মানুষ, চোখ দুটো গর্তের মতো। আমি চিৎকার করছি, দোয়া পড়ছি, কিন্তু এগুলো আমার মুখ থেকে বের হচ্ছে না। এমন সময় আমার স্ত্রী আমাকে জোরে জোরে ধাক্কা দিচ্ছে আমার ঘুম ভাঙানোর জন্য। আমার বুঝতে বাকি রইল না আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। আমি দোয়া দুরুদ পড়ে উজু করে ঘুমিয়ে পড়লাম। আবার সেই রাতটা কোনোভাবে পার করলাম। সকালে ওদের দুজনের সাথে আবারও দেখা করলাম, সেই স্বপ্নের কথা বললাম। ওরা বলল ওরাও একই স্বপ্ন দেখেছে। শুনে আমি অবাক। আমি বললাম, এটা বিহিত করতে হবে, আমরা একে তাড়াব। যেই এই কথা বললাম সাথে সাথে পরিবেশটা কেমন যেন পরিবর্তিত হয়ে গেল, মনে হলো ঝড় শুরু হবে। এমন সময় রিপনকে আবারও সেই শয়তান আসর করল। সে বলছে, তুই আমাকে তাড়াবি এত সহজেই? এই কথা বলে সে আমার গলা টিপে ধরল, আমি ছাড়াতে পারছি না। অনেকে এসে আমাকে ছাড়ালো, আবারও সেই গম্ভীর কণ্ঠ। সে কথা বলে উঠল, আমি নিয়ে যাব। এই কথা বলা মাত্র সে চোখের ইশারায় আমাদের উপর একটা গাছের ডাল ফেলল, কোনো রকমে সরে গেলাম। পিশাচ জিন এটা থেকে হেসে উঠল। সে বলল, খাবার দে না হলে ক্ষতি করব। আমরা ভয়াল কণ্ঠে বললাম, কি খাবি? সে বলল, মাছ। আমরা তার কথা রাখলাম, তাকে থামানোর জন্য বাজার থেকে মাছ এনে দিলাম। এই সময় এলাকার কবিরাজকে ডাকলাম, কবিরাজ সামনে এলো, বাম হাতের কোনি আঙ্গুলটা টিপ দিয়ে দোয়া মন্ত্র কিছু একটা পড়ল, কবিরাজকে ধাক্কা দিয়ে ফেলে দিল। কবিরাজ অনেক জোরে উচ্চ স্বরে কিছু একটা পড়ছে। সে শয়তান বলল, এইভাবে তুই আমাকে ফেরাতে পারবি না, আমি আবারও আসব। এরপর রিপন অজ্ঞান হয়ে পড়ল। কবিরাজ বলছে, একে আটকানো আমার পক্ষে সম্ভব না, এ অনেক শক্তিশালী। আমার পরিচিত একজন কবিরাজ আছে, শামসুল ফকির, সবাই তাকে চেনে, খুব ভালো শক্তিশালী কবিরাজ, তার কাছে নিয়ে যাও। আমরা তাকে রিকোয়েস্ট করলাম সে যেন আমাদের সাথে যায়। সে বলল, ঠিক আছে, বিকেলবেলা আমি আসব। বিকেল হল, কবিরাজ আমাকে ডেকে নিল। সেই কবিরাজের সাথে আমরা রওনা হলাম। আমরা হাঁটছি, শামসুল কবিরাজের বাড়ির উদ্দেশ্যে হাঁটছি। হাঁটতে হাঁটতে অনেকটা সময় চলে গেল, প্রায় দুই ঘন্টা, কিন্তু পথ শেষ হয় না। জসিম বলল, ব্যাপার কি রফিক ভাই? বলে রাখা ভালো, রফিক ছিল আমাদের গ্রামের সেই পরিচিত কবিরাজের নাম। সে বলল, সামনে একটা সহজ শর্টকাট আছে, সেদিক দিয়ে যাই। তার কথা মতো সেই রাস্তা অনুসরণ করে হাঁটছি, হেঁটে যাচ্ছি, রাস্তা শেষ হওয়ার কোনো নাম নেই। আমি বললাম, শয়তানটা মনে হয় আমাদের মায়াজালে আকৃষ্ট করেছে। রফিক কবিরাজ বলল, আমি থাকতে এমন কিছু হবে না। আরো কিছুক্ষণ কাটল, হালকা অন্ধকার, আমরা বুঝতে পারলাম সন্ধ্যা হয়ে গেছে। আজান শুনতে পেলাম, রফিক কবিরাজ হঠাৎ
কুয়াশার মতো মিলিয়ে গেল। এটা দেখে আমরা অবাক হলাম, এটা কিভাবে সম্ভব। এমন সময় আমরা আমাদের পাশে পরিবেশ দেখে বুঝতে পারলাম নদীর ধারের গাছতলায় এসে পড়েছে। এবার আরো পরিষ্কার হয়ে গেল যে রফিক কবিরাজের রূপ ধরে আমাদের মোহ মায়া জালে রেখে এই পিশাচ শয়তান জিনটি আমাদের সেই তালগাছতলায় অর্থাৎ তার বাসায় তার আস্তানায় নিয়ে এসেছে। মানে যার সাথে এসেছি সেই ছিল পিশাচ। এমন সময় অন্ধকার আরো বাড়ছে, ঝড় উঠবে মনে হচ্ছে। তবে এমন পরিবেশ হয়ে গেছে, বাতাসে শত শত কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছে, এসে পড়েছে। কি ভয়ানক! আমাদের হৃৎস্পন্দন বন্ধ করে দেবার জন্য যথেষ্ট। এমন সময় আমরা দেখলাম আমাদের সামনে সে তার আসল রূপ নিয়ে হাজির। ভয়ানক একটা কিছু। তার শরীর ছিল সুঠাম, অনেক লম্বা। ওটাকে দেখলে মানুষ বুঝতেই পারবেন এটা জীবিত কিছু নাকি মৃত কিছু। দেহটা অস্বাভাবিক লম্বা, যেন এই জগতের মাপ অনুযায়ী ওটার শরীর বানানো হয়নি। চামড়ার রং কালো না, আবার সাদা বা বাদামিও না। ওটার শরীর ভেজা ভেজা, যেন নদীর তলা থেকে এইমাত্র উঠে এসেছে। সবচেয়ে ভয়ঙ্কর ওটার মুখ। মুখটা মানুষের মতো, কিন্তু খুব কাছ থেকে দেখলে বোঝা যায় এটা মানুষের মুখ হওয়ার একটা ভান। চোখ দুটো অস্বাভাবিক। সে আমাদের দিকে ধীরে ধীরে এগিয়ে এলো। আমি রিপনকে তুলে নিয়ে পেছনের দিকে যেতে থাকি। বড় বড় মাছ দেখলাম পানির উপরে ভাসছে, তারা আমাদের দিকে আসছে। এমন সময় হঠাৎ দেখি রফিক কবিরাজ শামসুল ফকিরকে নিয়ে এসেছেন। শুরু হলো জিনদের সাথে লড়াই, তবুও থামাতে পারছে না। পরিবেশ খুব ভয়ানক হয়ে পড়েছে। একটু পরে কিছুটা নর্মাল হলে আমি জিজ্ঞেস করি, এটিও কি মায়াজাল? রফিক কবিরাজ আমাকে বলে, না এটা বাস্তব। সে আমাকে শামসুল কবিরাজের সাথে পরিচয় করিয়ে দেয়। আমাকে বলে, বিকাল থেকে আমি তোমাদের বাসায় আছি। তোমার স্ত্রী আমাকে বলে, তুমি নাকি আমার সাথে বের হয়ে গেছ। আমার আর বুঝতে বাকি রইল না, সেই পিশাচ আমার রূপ ধারণ করে তোমার ক্ষতি করার চেষ্টা করছে। তাই শামসুল কবিরাজকে নিয়ে তোমাকে খুঁজতে বের হই। আমরা শামসুল কবিরাজের সাথে তার বাসায় যাই। সে তার জিনদের ডেকে আসন করে, আমাদের কাছ থেকে সবকিছু শোনে। তারপরে বলে, তোমরা যে প্রাণে বেঁচে ফিরেছ তার জন্য শুক্রিয়া করো। সেই পিশাচ শয়তান জিন মারিদ গোত্রের, সে হাজার বছরের পুরনো, পানিতে বাস করে। এই ধরনের জিনগুলো মাছ খেতে পছন্দ করে। আর বললাম, এর থেকে মুক্তির উপায় কি? এর উত্তরে তিনি রিপনের শরীরে ওই জিনকে হাজির করলেন। জিন গম্ভীর গলায় বলল, আমাকে কেন ডেকেছিস? শামসুল কবিরাজ উত্তর না দিয়ে জিজ্ঞেস করে, তুই কি চাস, কিভাবে ওদের মুক্তি দিবি? সে বলে, আমি ওদের নিয়ে যাব। শামসুল কবিরাজের সাথে ঝগড়া বাঁধে। এক সময় সে চলে যেতে রাজি হয়, কিন্তু কিছু শর্ত আছে। তার একটা শর্ত ছিল, একটি বড় শিং মাছ, 1 কেজি মিষ্টি, একটি গরু দিতে হবে। শামসুল কবিরাজ বলে, সব মানলাম, কিন্তু গরু দিতে পারবো না, এর পরিবর্তে একটা ছাগল দেব। সে রাজি হয়, কিন্তু এক দামে সব কিনতে হবে। সেই তালগাছের নিচে সবকিছু রেখে আসতে হবে। সব শর্ত মানা হল, যথারীতি এগুলো দেয়া হল। এক সময় সবকিছু নর্মাল হয়ে গেল। আমরা আগের জীবনে ফিরতে থাকি, কিন্তু রাতের বেলা আর মাছ ধরি না। এই ঘটনা ঘটেছে 10 বছর আগে প্রায়, কিন্তু এখনো আমরা এই ঘটনা ভুলতে পারিনি। এই ছিল ঘটনা। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। সিয়াম আহমেদ ঢাকা সাফার থেকে লিখেছেন। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
শুনছিলেন ঈদের দ্বিতীয় দিনের কালো মলাটের দ্বিতীয় ইমেল বাই সিয়াম আহমেদ। ঈদের দ্বিতীয় দিন কালো মলাটের তৃতীয় ইমেল বাই সাবিত আলম।
করা বা না করা আপনার ব্যাপার। বাট দ্য ওল্ড মিউজিক।
calm, the fear returns with Russell.
ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম, আমার নাম ফারহা। এটা তখনকার কথা যখন আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। বাবার সরকারি চাকরির কারণে আমরা ময়মনসিংহ থেকে রংপুরে চলে যাই। আমি খুব মন খারাপ করেছিলাম। ময়মনসিংহের স্কুলে আমার অনেক বান্ধবী ছিল আর স্কুলটাও আমার খুব পছন্দের ছিল। এক বুক বিষণ্নতা নিয়েই আমরা রংপুর শহরে আসি। এখানে বাবাকে যে বাড়িটি বরাদ্দ দেয়া হয়েছিল সেটা বেশ সুন্দর। এই বাড়ির সবচেয়ে সুন্দর দিক ছিল ছোট্ট লন আর সেখানে থাকা দোলনাটি। দোলনা দেখে আমি ভীষণ খুশি হয়েছিলাম। বাড়ির ঠিক সামনেই একটা রাস্তা ছিল আর রাস্তার ওপারে ছিল বিশাল লম্বা একটা বাউন্ডারি। এই বাউন্ডারি ওয়ালটা মূলত একটা মাঠের ছিল যার একেবারে মাঝখানে সরকারি স্কুলের বড় একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে। এই বিশাল জায়গাটা সরকারি সম্পত্তি ছিল। সেখানে ষষ্ঠ শ্রেণীতে খুব সহজেই আমার ভর্তিটা হয়ে যায়। প্রথম দিকে এই স্কুলে আমার একদমই মন ঠিক ছিল না। সকালে আমাদের বাড়ির কাজের আন্টির সাথে হেঁটে হেঁটে স্কুলে যেতাম, ক্লাসে চুপচাপ বসে থাকতাম। তারপর ধীরে ধীরে আমি নিজেই হেঁটে স্কুলে যাতায়াত শুরু করি। আমার মতো আরো অনেক মেয়েই যাতায়াত করত। কয়েকদিনের মধ্যেই ক্লাসের সব মেয়ে আমার বন্ধু হয়ে যায়। এইভাবেই দুই বছর কেটে গেল। আমি তখন অষ্টম শ্রেণীতে উঠেছি, কিন্তু কে জানে কখন আমার মনোযোগ মিথিলা নামের মেয়েটির দিকে চলে গেল। সে ছিল সবচেয়ে কম কথা বলা একটা সাদা সিধা মেয়ে। দুই বছর ধরে আমরা একসাথে পড়ছিলাম, কিন্তু আমি কখনো তার দিকে খেয়াল করিনি। জানি না কিভাবে আমি মিথিলার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম। ওই চুপচাপ থাকা মেয়েটিকে আমার ভালো লাগতে শুরু করল। এরপর তার সাথে আমার বন্ধুত্ব হয়ে যায়, সেটাও আবার একেবারে পাকা পোক্ত বন্ধুত্ব। সে টিফিন আনত না, তাই আমি তার জন্য টিফিন নিয়ে আসতাম। আমরা একসাথে পড়তাম, বিরতির সময় একসাথে থাকতাম, আর ছুটির পরেও একসাথেই বের হতাম। আমাদের গলির মোড়ের বাড়িটাই ছিল মিথিলাদের। সে তার বাড়িতে চলে যেত আর আমি আমার বাড়িতে আসতাম। কিছুদিন এভাবেই চলতে থাকলো। যেহেতু আমাদের বন্ধুত্ব গাঢ় হয়ে গিয়েছিল, তাই আমি মিথিলাকে আমার বাড়িতে ডাকতে শুরু করলাম। সে রাজি হতো ঠিকই, কিন্তু এড়িয়ে যেত। এরপর একদিন আমি মায়ের কাছে জেদ করে হুট করেই মিথিলার বাড়িতে চলে গেলাম। সে আমাকে দেখে অবাক হয়ে গেল। আমি আমাদের কাজের আন্টিকে বলে এসেছিলাম এক ঘন্টা পর আমাকে নিয়ে যেতে। মিথিলার বাড়িটা আমাদের বাড়ির মতো এত বড় ছিল না, তবে খুব সুন্দর করে গোছানো। কিন্তু আমার মনে হল মিথিলা হয়তো আমার আশাটা ভালোভাবে নেয়নি। আমি আসার সময় দারুণ এক্সাইটেড ছিলাম, কিন্তু এখন আমার মনটা একটু খারাপ হয়ে গেল। আমি ভাবছিলাম অন্য মানুষ তো আমার কতই না তোয়াজ করে, আর আমি এখানে খামোখাই চলে এলাম। মিথিলা আমাকে তার ঘরে নিয়ে গেল। যদিও আমি তার ভাই বোনদের সাথে খেলতে চাইছিলাম, আমি যখন মিথিলার ছোট্ট ঘরে ঢুকলাম তখন একটা জিনিস আমার চোখে পড়ল যা আমাকে অবাক করে দিল। মিথিলার ঘরের এক কোনায় দুটো পুতুল ছিল, আর পুতুলগুলো কোনো সাধারণ পুতুল না, সেগুলো ছিল হাতের তৈরি। মিথিলার ঘরে পাথরের একটা স্ল্যাব বানানো ছিল, ওগুলো সেখানেই সাজানো। আমার কাছে একের পর এক দামি জিনিস ছিল। আমরা পুতুল খেলার বয়স পার করে এসেছিলাম, কিন্তু জমকালো পোশাকে সাজানো ছোট ছোট এইরকম চেহারার এই পুতুলগুলোর কথা যেন একেবারেই আলাদা। আমি আর থাকতে পারলাম না, মিথিলাকে জিজ্ঞেস করেই ফেললাম এগুলো সে কোথা থেকে পেয়েছে। সে জানালো তার মা এগুলো বানিয়েছেন। নিজের আগ্রহের ঘোরে আমি খেয়ালই করিনি যে পুতুলগুলোর প্রতি আমার এই আগ্রহ দেখানোটা মিথিলার ভালো লাগছিল না। আমি আবদার করে বসলাম, দোস্ত আমার জন্য এটা বানিয়ে দে না। এটা শুনে সে চুপ হয়ে গেল। এরপর সে আমাকে যে উত্তর দিল তাতে আমি চমকে উঠলাম। সে জানালো তার মা মারা গেছেন। আমি অবাক হয়ে মিথিলার দিকে তাকালাম, বললাম কি বলছিস, তোর মা তো একটু আগেই আমাদের সামনে ছিলেন। মিথিলা আমার দিকে এমন অদ্ভুত ভাবে তাকালো যেন আমি খুব অদ্ভুত কোনো কথা বলে ফেলেছি। সে ধীর স্বরে বলল, উনি আমার সৎ মা, আমার আসল মায়ের মৃত্যুর পর উনি এসেছেন। আমার মনে হল
ওর চোখে পানি চলে এসেছে। আমার বুকটা কষ্টে ভারী হয়ে উঠল। আমি ইতস্তত করে আবার জিজ্ঞেস করলাম, তোর মা বানিয়েছিলেন? মিথিলা সম্মতি জানিয়ে মাথা নাড়ল, বলল, হ্যাঁ, উনি সবসময় পুতুলি বানাতেন, যতক্ষণ না। এইটুকু বলে মিথিলার গলাটা একটু কেঁপে উঠল। যতক্ষণ না কি? আমি জানতে চাইলাম। মিথিলা একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করল, বলল, যতক্ষণ না তিনি মারা যান। ওর এই কথা শোনা মাত্রই আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। আমি অবুঝের মতো পুতুলগুলোর দিকে তাকালাম। হঠাৎ এক মুহূর্তের জন্য আমার মনে হল ওই পুতুলগুলোর একটা চোখের পলক যেন পড়ল। আমি সাথে সাথে সেখান থেকে সরে গিয়ে খাটে বসলাম। হতে পারে এটা আমার মনের ভুল। আজ আমি বুঝতে পারলাম মিথিলা কেন এতটা চুপচাপ। আমাদের বন্ধুত্ব করা থেকে শুরু করে সেটা এগিয়ে নেয়ার পুরোটা জুড়েই আমি সবসময় এগিয়েছিলাম। সেদিন মিথিলা আমার সাথে অনেক কথা বলেছিল, আর সেদিন থেকেই আমাদের বন্ধুত্বের সম্পর্ক একে অপরের সাথে আরো গভীরে পৌঁছায়। ওর মায়ের কথা শুনে আমার খুব কষ্ট হয়েছিল। আমি যখন বাড়ি ফিরি তখন আমার মনটা ভীষণ ভারী ছিল। আমি মাকে জানালাম যে মিথিলার নিজের মা বেঁচে নেই। শুনে মাও খুব আফসোস করলেন। মা আমাকে বিশেষভাবে বললেন, তোর বন্ধুকে আমাদের বাড়িতে ডেকে আনিস। পরের দিন যখন আমরা স্কুলে দেখা করলাম তখন আমরা আরো অনেক কাছের বন্ধু হয়ে গিয়েছি। আমি ওকে বারবার অনুরোধ করলাম, সে আমাকে কথা দিল যে শীতে ছুটি পড়তে যাচ্ছে, তখন সে অবশ্যই আমার বাড়িতে আসবে। এরপর একদিন বিকেলে সে সত্যিই আমাদের বাড়িতে এলো। আমার তো খুশির কোনো সীমা রইল না, আমার বন্ধু এসেছে। তবে সে খালি হাতে আসেনি, সাথে তার স্কুলের ব্যাগটাও নিয়ে এসেছিল। আমি জিজ্ঞেস করলাম, ব্যাগ কেন এনেছিস? উত্তরে সে জানাল, তার মা তাকে আসার অনুমতি দিচ্ছিলেন না, তাই সে পড়াশোনার বাহানা করে এসেছে। সে যে আমার বাড়িতে এসেছে তাতেই আমি ভীষণ খুশি ছিলাম। আমরা দোলনায় দোল খেলাম। মা বিশেষভাবে আমার বন্ধুর জন্য চায়ের আয়োজন করেছিলেন। উনিও মিথিলার সাথে পরিচিত হয়ে খুশি হয়েছিলেন। খাওয়া দাওয়া শেষ করে আমি ওকে আমার ঘর দেখাতে নিয়ে এলাম। সে তার ব্যাগটা হাতে নিয়ে আমার ঘরে চলে এলো। আমি আর থাকতে না পেরে বলেই ফেললাম, আরে এটা তো এবার রাখ, ব্যাগটা সাথে করে নিয়ে বেড়াচ্ছিস কেন? মিথিলা বলল, দাঁড়া আমি তোকে একটা জিনিস দেখাচ্ছি। ধরে নে তোর সাথে কেউ দেখা করতে এসেছে। ও, তার আগে তুই দরজাটা বন্ধ কর। আমি কিছু না বুঝেই দরজা বন্ধ করে দিলাম। সে খুব সাবধানে আর যত্ন করে তার ব্যাগের ভেতর থেকে সেই দুটো পুতুল বের করল। সে এতটা সাবধানে পুতুলগুলো বের করেছিল যেন ওগুলো জ্যান্ত মানব অস্তিত্ব। তাঁর এই আচরণ আমাকে অবাক করেছিল। আমি বললাম, এগুলো কেন এনেছিস? মিথিলা বলল, ফারহা, তুই কি আমার এই পুতুলগুলো কয়েকদিনের জন্য তোর কাছে রাখতে পারবি? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? সে জানাল, আমি কয়েকদিনের জন্য আমার নানির বাড়িতে যাচ্ছি। যখনই ছুটি পড়ে আমরা নানা বাড়ি চলে যাই। আমার প্রশ্নটা বেশ অদ্ভুত ছিল, তবুও জিজ্ঞেস করলাম, তুই কি তোর আপন নানির বাড়িতে বেড়াতে যাচ্ছিস? মিথিলা আমার মুখের দিকে তাকিয়ে বলল, আপন নানি, কারণ আমার সৎ মা আসলে আমার খালাও। আমার কাছে আজ এটা এক নতুন রহস্য উন্মোচন ছিল। ওর সৎ মা আসলে ওর খালা। যাই হোক, আমি মিথিলার কাছ থেকে পুতুলগুলো নিয়ে একটা বাক্সে ভরে আমার খাটের নিচে রেখে দিলাম। মিথিলা বারবার জোর দিয়ে বলে গিয়েছিল আমি যেন ওর পুতুলগুলোর খেয়াল রাখি। ও আমাকে কেন এগুলো দিচ্ছে আমি তাকে এমন কোনো প্রশ্ন করিনি। সে তো চাইলে নিজের বাড়িতেও রেখে যেতে পারত। আমি আসলে একটু বোকা ছিলাম। আর সে আর একটা অদ্ভুত কথা বলেছিল। সে আমাকে আমার মায়ের কসম দিয়ে বলেছিল আমি যেন কাউকে না বলি পুতুলগুলো আমার কাছে আছে। কে জানে কেন সেই পুতুলগুলো নিয়ে এত আবেগী হয়ে পড়েছিল। আমি কসম খেয়েও নিয়েছিলাম। ওর চলে যাওয়ার কারণে আমার মনটা খুব খারাপ ছিল। একে তো স্কুল বন্ধ হয়ে গিয়েছিল, তার উপর সেও চলে যাচ্ছে। আমি বিষণ্ন মন নিয়ে মিথিলাকে বিদায় জানালাম। ওই রাতে যখন আমি শুতে গেলাম তখন আমার মাথায় অনেক রকমের চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আমি মিথিলা আর ওর জীবনের পরিস্থিতি নিয়ে ভাবতে লাগলাম। তারপর আমার ভাবনার মোড় নিজের একাকিত্বের দিকে ঘুরে গেল। একা একা আমি খুব বোর্ড হয়ে যেতাম। এসব ভাবতে ভাবতেই আমি ঘুমের রাজ্যে তলিয়ে গেলাম। রাতে প্রচণ্ড গরমে আমার ঘুম ভেঙে গেল। আমি ঘামে ভিজে একাকার হয়ে গিয়েছিলাম, অথচ সময়টা ছিল কনকনে শীতের। আমার কেন যেন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। আমি লাইট অফ করে ঘুমাতাম। আমি মোটেও ভীতু ছিলাম না, খুব ছোটবেলা থেকেই আলাদা ঘরে ঘুমাতাম। আমার মনে অদ্ভুত সব চিন্তা আসছিল আর এক অদ্ভুত অস্থিরতা অনুভব করছিলাম, যেন কোনো কিছু আমার দিকে তাকিয়ে আছে। আমি এটাকে নিজের মনের ভুল ভেবে পাশ ফিরে আবার ঘুমিয়ে পড়লাম, কিন্তু রাতের কোনো এক প্রহরে আবার আমার ঘুম ভেঙে গেল। অন্ধকারে আমার মনে হল যেন আমার ঘরে খসখস আওয়াজ হচ্ছে, যেন কোনো কিছু নড়াচড়া করছে। আমি ঘাবড়ে গিয়ে চারপাশ দেখলাম, কিছুই চোখে পড়ল না। আমি তড়িঘড়ি করে খাট থেকে নেমে লাইট অন করে দিলাম, সেখানেও কিছু নেই। নিজের অজান্তেই আমি খাটের নিচে উঁকি দিলাম। সবকিছু আগের মতোই ছিল, কিন্তু ওই পুতুলের বাক্সটা সামান্য খোলা, অথচ আমি তো ওটা খুব ভালোভাবে বন্ধ করে রেখেছিলাম। আমার বুকটা ধড়ফড় করতে শুরু করল। আমি লাইট জেলে নিচু হয়ে খাটের নিচে দেখলাম, বাক্সটা ওখানেই ছিল, কিন্তু তার ভেতর থেকে একটা পুতুল উধাও। আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। এটা কিভাবে হতে পারে? আমি তড়িঘড়ি করে পুরো বাক্সটা খুলতেই দেখলাম দ্বিতীয় পুতুলটা নিজের জায়গাতেই আছে, কিন্তু তার চোখ বদলে গেছে। মনে হচ্ছিল পুতুলটা যেন হাসছে, এক অদ্ভুত অস্বাভাবিক হাসি। আমার আর সাহসে কুলালো না। আমি বাক্সটা বন্ধ করে দিলাম এবং কম্বলের নিচে ঝুঁকে পড়লাম, কিন্তু আমার চোখে কি আর ঘুম আসে? আমি চারপাশ থেকে ভয়ে সিটিয়েছিলাম। ঠিক তখনই আমার মনে হল যেন কেউ খুব ধীরে আমার ঘরের দরজায় নখ দিয়ে আচড়াচ্ছে। আমার শরীর থেকে যেন প্রাণ বেরিয়ে যাচ্ছিল। আমি দম বন্ধ করে দরজার দিকে তাকিয়ে রইলাম। আওয়াজটা ধীরে ধীরে তীব্র হচ্ছে, যেন কেউ ভেতরে ঢোকার চেষ্টা করছে। এক মুহূর্তে মনে হল এটা সত্যিই ঘটছে, আর পরের মুহূর্তেই মনে হল হয়তো এটা আমার মনের ভুল। আমার গলা দিয়ে প্রায় চিৎকার বেরিয়েই আসছিল, ঠিক তখনই সব কিছু একদম শান্ত হয়ে গেল। ভয়ে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। আমি নড়ার সাহসটুকুও পাচ্ছিলাম না। কিছুক্ষণ পর আমি সাহস করে ধীরে ধীরে দরজার দিকে এগোলাম। কান পেতে শুনলাম বাইরে কোনো আওয়াজ নেই। সাহস করে দরজাটা খুললাম, বাইরে কেউ ছিল না। আমার বুকটা তখনও ভয়াবহভাবে ধড়ফড় করছিল। আমি ফিরে এসে আবারও বিছানায় ঢুকে পড়লাম এবং শক্ত করে চোখ বন্ধ করে রাখলাম। কিন্তু সকালে যখন আমার ঘুম ভাঙল, তখন রাতের ওই ঘটনাটি আমার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছিল। ভাবলাম মাকে সব বলে দেই, কিন্তু সাথে সাথে সেই কসমের কথা মনে পড়ে গেল। আমি নিষ্প্রভ মুখে বাইরে এলাম আর নাস্তা করতে বসলাম। মনের মধ্যে একটা অস্বস্তি কাজ করছিল, এমন কিছু একটা ছিল যা আমাকে বিভ্রান্ত ও উদ্বিগ্ন করে তুলেছিল। মা আমাকে জানালেন, ফারহা, আমরা ময়মনসিংহ যাচ্ছি, তোর নানির শরীর খুব খারাপ। নানির অসুস্থতার কথা শুনে আমি সবকিছু বেমালুম ভুলে গেলাম। মা তো আগে থেকে সব প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। আমি আর মা ড্রাইভারের সাথে ময়মনসিংহের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ময়মনসিংহে পৌঁছানোর পরে দেখলাম নানি হাসপাতালে ভর্তি। টানা দুই সপ্তাহ আমরা হাসপাতাল আর নানির বাসা এসব নিয়েই ব্যস্ত থাকলাম। খালা আর কাজিনরাও চলে এলো। আমি তো মিথিলা আর পুতুলের কথা একেবারে ভুলেই গেলাম। নানি সুস্থ হয়ে বাড়ি ফিরে এলেন। পরের দিন সকালেই আমাদের রওনা দেওয়ার কথা ছিল, কারণ স্কুলও খুলতে যাচ্ছিল। হঠাৎ সেই রাতেই রংপুর থেকে কাজের আন্টির ফোন এলো। তিনি জানালেন বাবার শরীর খুব খারাপ হয়ে গেছে। আমি আর মা নির্ঘুম রাত কাটালাম। পরদিন সকালে ফজরের নামাজের পরপরই বড় খালা খালু এবং তাদের ছেলে সানি, যে আমারই সমবয়সী ছিল, তাদেরকে নিয়ে রংপুরের উদ্দেশ্যে রওনা হলাম। বাসায় পৌঁছে দেখলাম বাবা হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছেন। ওনার আসলে কি হয়েছিল তা আমার জানা ছিল না। আমাকে আর সানিকে বাইরে পাঠিয়ে দিয়ে মা কাজের আন্টির সাথে কথা বলতে শুরু করলেন। আমার মনে খুব কৌতূহল কাজ করছিল যে আমাদের কাছ থেকে কি লুকানো হচ্ছে। তাই আমি দরজার আড়ালে লুকিয়ে পড়লাম এবং ইশারা করে সানিকেও চুপ থাকতে বললাম। আমরা দুজন সেখানে দাঁড়িয়ে যা শুনলাম তা ছিল অত্যন্ত অদ্ভুত। আর সেই কথাগুলো শুনেই আমার সেই রাতের ঘটনার কথা মনে পড়ে গেল। আন্টি বলছিলেন,
আপনারা দুজন যাওয়ার পর থেকে আমি তো আমার কোয়ার্টারেই থাকি। সাহেব অফিস থেকে ফিরে ওনার ঘরে চলে যান, কিন্তু বাড়িতে খুব অদ্ভুত ঘটনা ঘটছে। কখনো ঘরের দরজায় কিসের যেন আওয়াজ, কখনো কিছু টেনে নিয়ে যাওয়ার শব্দ, আবার রাতে অনেক জোরে দরজা বন্ধ হয়ে যায়। কখনো আমি, আবার কখনো সাহেব চমকে ওঠেন, আবার কখনো কখনো আমরা ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে আসি। আমরা কিছুতেই বুঝতে পারছিলাম না কি হচ্ছে। আপনাদেরকে এসব জানাতে সাহেব কঠোরভাবে মানা করেছিলেন, আপনারা তো এমনিতেই নানির অসুস্থতার কারণে দুশ্চিন্তায় আছেন। একদিন রাতে দোলনাটা খুব জোরে জোরে দুলছিল, সেটার আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। বাইরে গিয়ে দেখি খালি দোলনাটা একা একাই দুলছে। এই আওয়াজ সাহেবও শুনতে পেয়েছিলেন, আর ঠিক ওই রাতেই আমি কারো কান্নার আওয়াজ শুনতে পাই। সেটা অবিকল আমাদের ফারহা বিবির গলা ছিল, কিন্তু বাইরে গিয়ে দেখি সেখানে কেউ নেই। আর ফারহা বিবি তো তখন বাড়িতেই ছিল না। আমি সাহেবকে অনেকবার বলেছি যে এটা কোনো একটা গোলমাল। আমি পরিচিত একজনকে ডেকে আনতে চেয়েছিলাম, কিন্তু উনি রাজি হননি। তারপর কে জানে সাহেবের সাথে কি হলো, আমার জানা নেই। আমি শুধু ওনার চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি উনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। এসব কথা শুনে আমার পাশাপাশি সানিও বেশ ভয় পেল। আমার সেই পুতুলগুলোর কথা মনে পড়ে গেল। কাজের আন্টি মাকে বললেন যে তিনি পরের দিন একজন হুজুর ডেকে আনবেন। মা তাকে অনুমতি দিয়ে দিলেন। এই সব কথা শুনে আমি এমনিতেই চরম আতঙ্কে পড়েছিলাম। আমি যা বুঝতে পারছিলাম, ঘটনা যদি সেটাই হয় তবে এটা কি হল। যেদিন থেকে আমাকে পুতুলগুলো দেয়া হয়েছিল সেদিন থেকেই এই বাড়িতে সব অদ্ভুত ঘটনা ঘটছে। কিন্তু এই স্বীকারোক্তি আমি কার কাছ থেকে নেব? আমার বাবার জন্য ভীষণ চিন্তা হচ্ছিল, যদিও বাবা তখন কিছুটা সুস্থ। ওই রাতে আমি জেদ করে মা বাবার ঘরেই শুয়ে পড়লাম। খালুর ভাইরা এখানে থাকেন, তারা সন্ধ্যাতেই সেখানে চলে গেলেন। পরের দিন স্কুল খোলা ছিল। আমার ইচ্ছে ছিল যে আমি মিথিলাকে তার বাক্সটা ফেরত দিয়ে দেব। সকালে আমি চুপি চুপি বাক্সটা আমার ব্যাগে ভরার সময় ভয়ে ভয়ে একবার খুলে দেখলাম। আমার কলিজা ছ্যাঁক করে উঠল। যে পুতুলটা রাতে উধাও হয়ে গিয়েছিল সেটা আবার নিজের জায়গায় ফেরত এসেছে। আমি আর কোনো কিছু চিন্তা না করে বাক্সটা ব্যাগে ভরে স্কুলে চলে এলাম। কিন্তু সেদিন মিথিলা ছিল না। আমি একজনকে জিজ্ঞেস করতে জানতে পারলাম মিথিলা আর তার পরিবার হঠাৎ করেই কোথাও চলে গেছে। তারা কোথায় গেছে সে ব্যাপারে কাউকে কিছু বলে যায়নি। সে আর কখনো ফিরে আসবে কিনা সেটাও কারো জানা নেই। বিষয়টা খুব অদ্ভুত। সারাদিন আমি বাক্সটাকে আমার সিটের নিচে রেখে দিলাম। স্কুল ছুটির পর আমি ভারী কদমে বাড়ির দিকে রওনা হলাম। মিথিলার বাড়ির দরজা খোলা ছিল। আমি দ্রুত এগিয়ে গিয়ে কড়া নাড়লাম আর মিথিলার নাম ধরে ডাকলাম। কিন্তু ভেতর থেকে অন্য একটা মেয়ে বেরিয়ে এলো। সে জানালো যে তারা এখানকার নতুন ভাড়াটিয়া। আমি অনেক জোরে একটা ধাক্কা খেলাম। তার মানে মিথিলা এখান থেকে চলে গেছে। তাহলে সে আমাকে এই বাক্সটা কেন দিয়ে গেল? এক মুহূর্তের জন্য মনে হল বাক্সটা আমি ওখানেই ফেলে দেই। বাক্সটা এখন আমার কাছে খুব ভারী মনে হচ্ছে। সেটা হাতে নিয়ে আমি বাড়ির দিকে পা বাড়ালাম। হঠাৎ ওই ভাঙা বাউন্ডারি ওয়ালের দিকে আমার চোখ পড়ল। সেখানে একটা গর্তের মতো জায়গা ছিল। আমি মনে মনে ঠিক করে ফেললাম যে সুযোগ পেলেই আমি পুতুলগুলো ওই গর্তে পুঁতে দেব। বাড়ি ফিরে আমি বাক্সটাকে আগের মতোই খাটের নিচে রেখে দিলাম। আসরের নামাজের পরপরই আন্টি লাল রুমাল আর সাদা টুপি পরা এক বুজুর্গকে সাথে নিয়ে আমাদের বাড়িতে এলেন। আমার বাবা এসব খুব একটা পছন্দ করতেন না। ওনার মনে কোনো ভালো ধারণা ছিল না এসব নিয়ে। কিন্তু সে সময় তিনিও মাথা নিচু করে ওই বুজুর্গের সাথে বসেছিলেন। আমাকেও সেখানে ডেকে বসানো হল। বুজুর্গের নির্দেশ ছিল বাড়ির প্রত্যেক সদস্য যেন ওই ঘরে উপস্থিত থাকে। আমার সাথে আন্টিকেও সেখানে বসানো হল। ওই বুজুর্গ মাথা নিচু করে কিছু একটা পড়তে লাগলেন। এরপর তিনি দীর্ঘ ধ্যানের ঘরে মাথা নিচু করে বসে রইলেন। সেখানে একদম পিন পতন নীরবতা ছিল। কে জানে কেন হঠাৎ করেই আমার চরম অস্থির লাগতে শুরু করল, আর সেই রাতের মতোই ঘাম হতে লাগল। আমি ঘামে এতটাই ভিজে গিয়েছিলাম যে এক পর্যায়ে মনে হল উঠে দৌড়ে পালিয়ে যাই। কিন্তু আমি এমন এক জায়গায় বসেছিলাম যে সেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা ছিল না।
আমার সহ্য সীমা পার হয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ওই বুজুর্গ মাথা তুললেন এবং সরাসরি আমার দিকে তাকালেন। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, কোথায় সেটা? আমি ভীত সন্ত্রস্ত হয়ে আমার ঘরের দিকে ইশারা করলাম। সবাই খুব অবাক হয়ে গেল, ভাবছিল কি হয়েছে আমার, কেন এমন করছি। বুজুর্গ বললেন,
ওটা নিয়ে এসো।
মা আমার সাথে এলেন। আমি যেন রোবটের মতো উঠে দাঁড়ালাম এবং নিজের ঘরে গিয়ে খাটের নিচ থেকে সেই বাক্সটা বের করে আনলাম, যেই বাক্সের ভেতর নিছক দুটো প্রাণহীন পুতুল ছিল। এক মুহূর্তের জন্য আমার মনে হল ওই বাক্সের ভেতর কোন একটা কিছু নড়াচড়া করছে, তবে সেটা কেবল এক পলকের অনুভূতি। বাক্সটা এনে আমি সেই বুজুর্গকে দিলাম। তিনি মাথা নিচু করে বাক্সটির দিকে তাকিয়ে আধা ঘন্টা ধরে বিড়বিড় করে অনেক কিছু পড়লেন। এরপর তিনি সেটা একটা ব্যাগে ভরে ফেললেন। এরপর তিনি আমার দিকে তাকিয়ে প্রশ্ন করতে শুরু করলেন। আমি ওনাকে সবকিছু বিস্তারিত বললাম। আমি ওনাকে এও বললাম যে আজ আমি নিজেই ওটাকে গর্তে পুঁতে ফেলার কথা ভাবছিলাম। এরপর তিনি আমাকে সেখান থেকে সরিয়ে দিলেন। পরে আমি যে আসল ঘটনা জানতে পারি তা হল, এগুলো ছিল কালো জাদুতে ব্যবহার করা পুতুল। সেগুলো মিথিলার কাছে কিভাবে এলো আর সে কেনই বা ওগুলো আমাকে দিয়ে গেল তা আমার জানা ছিল না। তবে ওই বুজুর্গ জানিয়েছিলেন, এই পুতুলগুলো যার কাছে ছিল সে এর খুব বাজেভাবে অপব্যবহার করেছে। এখন এগুলো তাদের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য প্রাণের বদলে প্রাণ চাইছে। হয়তো মিথিলার মাই এই পুতুলগুলো বানাতেন, হতে পারে তিনি জাদুটোনা করতেন আর মিথিলাও সে কথা জানত। হয়তো নিজের জান বাঁচানোর জন্যই সে পুতুলগুলো আমাকে দিয়ে গিয়েছিল, কিংবা হয়তো না বুঝেই দিয়েছিল। সত্যিটা যে কি তা আমি আজও জানি না, কিন্তু এই জঘন্য জিনিসগুলোর ক্ষতিকর প্রভাব আমরা নিজের চোখে দেখেছি। আমি যদি সেবার ময়মনসিংহে না যেতাম, হয়তো ওগুলো আমাকে কোনোভাবে ক্ষতি করেই ছাড়ত। আন্টির দয়ায় ওই বুজুর্গ আমাদের বাড়িতে এসেছিলেন বলেই এই সমস্যার সমাধান হয়েছিল। এর ঠিক দুই মাস পরই বাবা ওই বাড়ি ছেড়ে দেন। আমরা এখন ময়মনসিংহে থাকি। এই ঘটনার পর আমি আর কখনো কোনো বন্ধু বানাইনি। মিথিলাজ কোথায় আছে, কেমন আছে আমি জানি না। জীবনে কখনো যদি ওর সাথে দেখা হয়, তবে আমি অবশ্যই ওকে জিজ্ঞেস করব যে আমার সাথে এমনটা সে কেন করেছিল। তবে আল্লাহর অশেষ রহমতে আমরা এই ভয়াবহ অশুভ ছায়া থেকে বেঁচে গিয়েছিলাম। আপনাদের চ্যানেলের মাধ্যমে এই ঘটনাটি বলার একটাই উদ্দেশ্য, মানুষ যেন জানতে পারে যে অশুভ শক্তি এই রূপেও আসতে পারে। ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার কাছে আরো কিছু ঘটনা আছে। এই বলে ফারহা তার ঘটনা শেষ করেছেন এবং ফারহার কাছ থেকে এই ঘটনাটি সংগ্রহ করেছেন সাবিত আলম। ঘটনার শেষে সাবিত লিখেছেন, প্রেরক ফারহা সুলতানা নিম্মি, কাঁচিঝুলি, ময়মনসিংহ। অনেক ধন্যবাদ সাবিত আপনাকে এই ঘটনাটি সংগ্রহ করার জন্য, আর ফারহা আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে এই ঘটনাটি শেয়ার করার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
শুনছিলেন ঈদের দ্বিতীয় দিনের কালো মলাটের তৃতীয় ইমেল বাই সাবিত আলম।
Ed Rewind. The Boy Joy has returned.